আসসালামু আলাইকুম। আপনারা সবাই শান্তিতে থাকুন। শ্রদ্ধেয় জাস্টিস কাজী, শ্রদ্ধেয় গুরুজনেরা, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, বন্ধু ভাই ও বোনেরা, বর্তমান পৃথিবীতে নারীরা বিভিন্ন সমস্যার সংঘাত এগুলোকে সাথে করে জীবনযাপন করে, আর আমাদের উচিত এই সমস্যা ও সংঘাতের একটা পরিপূর্ণ এবং চিরস্থায়ী সমাধান খুঁজে বের করা। আর এই প্রসঙ্গে আজকের বিষয় নারীর অধিকার, এই বিষয়টা বর্তমান সময়ের প্রেক্ষাপটে বেশ গুরুত্বপূর্ণ একটা আলোচনার বিষয়। আর সেই কারণেই অন্য কাজ থাকা সত্ত্বেও অনেক দর্শক শ্রোতা আজ এখানে এসেছেন ইসলামের নারীদের অধিকার সম্পর্কে জানতে। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ নায়েক, আজকের এই অনুষ্ঠানের কোঅর্ডিনেটর, আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাই আন্তরিকভাবে, হৃদয়ের একেবারে অন্তঃস্থল থেকে। আমাদের অনুষ্ঠান শুরুর আগে প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই আশরাফ মোহাম্মদি, আর তারপরে আমরা আমাদের মূল আলোচনা অনুষ্ঠানে চলে যাব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وآتوا اليتامى تبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا
ধন্যবাদ ভাই আশরাফ। আপনাদের মধ্যে যারা আইআরএফ এবং এর কার্যক্রম সম্পর্কে জানেন না, তাদের জন্য আমি সংক্ষেপে আইআরএফ এর পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে বলব। আইআরএফ এর তার কার্যক্রম শুরু করে 1991 সালের ফেব্রুয়ারিতে, শিক্ষিত মুসলমান তরুণদের মধ্যে ইসলামের সঠিক শিক্ষাটা ছড়িয়ে দেওয়ার জন্যই এর উৎপত্তি। এই তরুণরা হয়তো ইসলামের শিক্ষা সম্পর্কে অজ্ঞ, তারা হয়তো তাদের নিজেদের ধর্ম ইসলামকে নিয়ে হীনমন্যতায় ভোগে, আর তারা হয়তো ইসলামের বিভিন্ন নিয়ম কানুন আর বিধিনিষেধ সম্পর্কে জানে না। আইআরএফ পুরো পৃথিবীতেই ইসলামকে ছড়িয়ে দেওয়ার শপথ নিয়েছে। এখন আইআরএফ তার মূল কার্যক্রমের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও সমানতালে কাজ করে যাচ্ছে, বিশেষ করে মানব উন্নয়নমূলক বিভিন্ন কাজে এবং শিক্ষামূলক কার্যক্রমে। আইআরএফের জনপ্রিয় কাজের মধ্যে আপনারা পাবেন 1300-এরও বেশি ভিডিও ক্যাসেট এবং 4000-এরও বেশি অডিও ক্যাসেট ইসলাম ও অন্যান্য ধর্মের উপর। এগুলো বোম্বেতে বিনা খরচে ভাড়া দেওয়া হয়। এছাড়াও এখানে আরও পাবেন 50-টিরও বেশি প্রকাশিত বই ইসলাম ও অন্যান্য ধর্মের উপর, যেগুলো আপনারা চাইলেই বিনা খরচে পাবেন পুরো ইন্ডিয়া জুড়ে। শিক্ষা প্রসারের জন্য বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের এই দেশে আইআরএফ এডুকেশনাল ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে এখন থেকে 1.5 বছর আগে, আর ডক্টর জাকির হলেন এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান। আজকে ডক্টর জাকির যে বিষয় নিয়ে কথা বলবেন সেটা হল ইসলাম ধর্মে নারীর অধিকার, আধুনিক নাকি সেকেলে। লেকচারের পরেই থাকবে প্রশ্ন ও উত্তর পর্ব, যেখানে আপনারা ডক্টর জাকিরকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারেন আজকের যে বিষয়টা সেই বিষয়ের উপর একেবারে খোলাখুলি ভাবে। যখন আমরা নারীর অধিকার আর ন্যায় বিচারের কথা বলছি, যেটা আজকের এই অনুষ্ঠানের বিষয়, ইসলামিক শরিয়া অনুযায়ী নারীর অধিকার এই প্রসঙ্গে, সেক্ষেত্রে এটা প্রাসঙ্গিক যে আমাদের সামনে এ ব্যাপারে কিছু বলবেন স্বনামধন্য বিচারপতি শ্রদ্ধেয় জাস্টিস মোহাম্মদ মুজিবুদ্দিন কাজী, যিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতি। জাস্টিস MM কাজী গত 13 বছর ধরে 1968 থেকে 1981 পর্যন্ত ছিলেন বোম্বে হাইকোর্টে নাগপুর শাখার সরকারি পক্ষের উকিল। সে সময় তিনি ছিলেন গভর্নমেন্ট অব মহারাষ্ট্রের সবচেয়ে উঁচু পদের ল অফিসার। এরপর জাস্টিস কাজী হলেন প্রথম মুসলিম জাস্টিস MC সাগরার পরে, যিনি বোম্বের হাইকোর্টের একজন জাজ হিসাবে বার থেকে বেঞ্চে পদোন্নতি পান, যে হাইকোর্টে তিনি বিচারের কাজ চালিয়ে গেছেন 1981 সাল থেকে 1992 সাল পর্যন্ত। 1992 সালে তার অবসর গ্রহণের সময় সেন্ট্রাল ইন্ডিয়ার একটি নামকরা খবরের কাগজ দ্য হিতওয়াদা তার সম্পর্কে এই কথা লিখেছিল। জাস্টিস কাজী হলেন অবরুপ্ত প্রায় ভদ্রলোক বিচারপতিদের প্রজন্মের একজন প্রতিনিধি। জাস্টিস কাজী বর্তমানে মাইনরিটি কমিশনের একজন সদস্য। এছাড়াও তিনি ছিলেন নয়াদিল্লির ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ ল জার্নালের অ্যাডভাইজারি কমিটির সদস্য। হাইকোর্টের জাজ হিসাবে অবসর গ্রহণের পরে জাস্টিস কাজী অত্যন্ত সম্মানের সাথে মহারাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের পদ অলঙ্কৃত করেছেন, যে পদটি বোম্বের হাইকোর্টের প্রধান বিচারপতির পদমর্যাদার সমান। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই ট্রাইব্যুনালটি বোম্বের হাইকোর্টের বিভিন্ন কার্যক্রমের সাথে একটি পরিপূরক হিসাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও তার হ্যান্ডবিল ডিমিনোর, সেখানে তিনি মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, আর মানুষের প্রতি এই ভালোবাসা তাকে পরিণত করেছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বে। আজকের অনুষ্ঠানে সভাপতির দায়িত্বটাও তিনিই পালন করছেন। তিনি প্রথমে আপনাদের আজকের আলোচনার বিষয়বস্তুর গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন, তারপর আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবেন ডক্টর জাকির নায়েককে, যাকে তিনি বেশ ভালোভাবেই চেনেন। ভাই ও বোনেরা, জাস্টিস MM কাজী।
আজকের সম্মানিত বক্তা ডক্টর জাকির নায়েক, ডক্টর মোহাম্মদ নায়েক, সাবেক গভর্নর এবং রাষ্ট্রদূত মিস্টার তালিয়ার খান, সম্মানিত অতিথিবৃন্দ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অনুষ্ঠানের শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের আয়োজকদের, যারা আজকের এই অনুষ্ঠানে আমাকে সভাপতি বানিয়েছেন। এছাড়া আরও ধন্যবাদ জানাতে চাই ডক্টর মোহাম্মদ নায়েককে, আমার সম্পর্কে আপনাদের সামনে তিনি যথেষ্ট প্রশংসা করেছেন। আজকের এই যে আলোচনা অনুষ্ঠান, এই অনুষ্ঠানের বিষয় হল, আলোচনার বিষয় ইসলাম ধর্মে নারীর অধিকার, আধুনিক নাকি সেকেলে। এখানে আধুনিক মানে যে প্রথা বা নিয়ম এখনো পুরনো হয়ে যায়নি, আর আজকের এই আলোচনা অনুষ্ঠানে যে কথাটা বলা হচ্ছে ইসলামে নারীদের যে অধিকার দেওয়া হয়েছে 1400 বছর আগে, সেটা এখনকার দিনও কার্যকরী। সমাজে নারীর বিভিন্ন অধিকার নিয়ে তর্ক বিতর্ক চলছে গত কয়েক শতাব্দী ধরে, তবে ইদানিং আমরা দেখতে পাই যে কিছু কিছু বিষয় নিয়ে বিতর্কটা একটু বেশি। এরকম বিষয় হল তালাক, বহুবিবাহ, সামাজিক রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে মুসলিম নারীদের অংশগ্রহণ। এই সব বিষয় নিয়ে মিডিয়ায় প্রায়ই কথাবার্তা হয়। কিছু সমস্যা হয়তো আসলে আছে, তবে এর পাশাপাশি এটাও সত্যি কিছু কিছু ব্যাপার রং চড়িয়ে দেখানো হচ্ছে মিডিয়াতে। নিঃসন্দেহে পশ্চিমা বিশ্বের নারীরা বর্তমানে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার পেয়েছে, আর এই অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করেছে 200 বছর ধরে। তবে এর পাশাপাশি আপনাদের আরো বলতে চাই, অধিকার প্রতিষ্ঠার জন্য এই সংগ্রাম করতে গিয়ে তারা সবকিছু হারিয়েছে। যদি আপনারা পশ্চিমা বিশ্বকে একটু ভালো করে দেখেন, তাহলে আপনারাও বুঝতে পারবেন তারা পারিবারিক জীবন হারিয়েছে, তারা হারিয়ে ফেলেছে তাদের মনের শান্তি, তারা হারিয়েছে সম্মান আর নারীত্বকে। অন্যদিকে ইসলাম নারীকে সম্মান দিয়েছে, ইসলাম নারীদেরকে তাদের প্রাপ্য অধিকার দিয়েছে। 1400 বছর আগে, যে সময় পৃথিবীর অন্যান্য সব সমাজ ব্যবস্থা চিন্তাভাবনা করত যে নারীদেরকে মানুষ বলে ভাবা যায় কিনা, সেজন্য আমরা আজকের অনুষ্ঠানে নিরপেক্ষভাবে বিষয়টা দেখার চেষ্টা করব যে ইসলামে নারীকে যে অধিকার দেওয়া হয়েছে সেটা কি যথাযথ, আর আজকের দিনেও সেগুলো কি কার্যকরী। আমরা সৌভাগ্যবান যে এই অনুষ্ঠানে আমাদের মাঝে আছেন ডক্টর জাকির নায়েক, তিনি আজকে আপনাদের সামনে এই বিষয়টা নিয়ে কথা বলবেন, আর সেজন্য আমি এখানে নারীর অধিকার নিয়ে পবিত্র কোরআনে যেসব আয়াত আছে অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে যা কিছু উল্লেখ আছে সেগুলোর ব্যাপারে আমি কিছু বলব না। তবে আমি দুইটা আয়াতের উদ্ধৃতি দেব এ কথা বোঝাতে যে ইসলাম নারীকে সম্মানজনক অবস্থানে বসিয়েছে। পবিত্র কোরআনে সূরা বাকারার 228 আয়াতে উল্লেখ আছে, আর আব্দুল্লাহ ইউসুফ আলী এটার অনুবাদ করেছেন, তার অনুবাদকে এখন পর্যন্ত সঠিক ধরা হয়। সেখানে বলা হয়েছে, এবং নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমনটা আছে তাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের উপরে পুরুষদের মর্যাদা আছে। আপনারা একবার পবিত্র কোরআনে এই আয়াতটার কথা ভাবেন, এই আয়াতে একেবারে স্পষ্ট করেই বলা হয়েছে যে পুরুষ এবং নারী একে অন্যের উপর সমান অধিকার রয়েছে। এই কথাগুলো, এই আয়াতের কথাগুলো পবিত্র কোরআনের কোনো জায়গাতেই বদল করা হয়নি। তারপরে এই আয়াতটা আরো বলছে যে নারীদের উপরে পুরুষদের কিছু বিশেষ মর্যাদা রয়েছে। আমাদেরকে এই কথাগুলোর অর্থ পরিষ্কারভাবে বুঝতে হবে, কারণ বেশিরভাগ মানুষই এই কথাগুলোর ভুল অর্থ বোঝে। অনেক বিশেষজ্ঞরাও এই কথাগুলোর ভুল ব্যাখ্যা দিয়েছেন। তবে এই প্রসঙ্গে আমি আপনাদের বলবো, এই কথাটার সাথে পুরুষ ও নারীর অধিকারের কোনো সম্পর্ক নেই। আমরা পুরুষ এবং নারীর অধিকার নিয়ে যখন কথা বলতে যাচ্ছি, সেটা একেবারে পরিষ্কারভাবেই বলা হয়েছে এই আয়াতটার প্রথম অংশে যে পুরুষ এবং নারীর একে অন্যের উপর সমান অধিকার রয়েছে, এই আয়াতগুলোর কথা যদি সঠিকভাবে বুঝতে চাই, এই আয়াতে বলা হচ্ছে যে নারীদের উপরে পুরুষদের কিছু বিশেষ মর্যাদা রয়েছে। এই প্রসঙ্গে আমি আরেকটা আয়াতের উদ্ধৃতি দেব, পবিত্র কোরআনের সূরা নিসার 34 আয়াতে বলা হয়েছে, এই অনুবাদটাতে পরিষ্কার করে বলা হয়েছে, পুরুষরা হল নারীদের রক্ষাকারী এবং কর্তা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একজনকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জন্য যে পুরুষরাই তাদের ধন সম্পদ ব্যয় করে নারীদের উপর। এই আয়াতে আরো বলা হয়েছে যে পুরুষরা হল নারীদের রক্ষাকারী এবং কর্তা। এরপরে বলা হয়েছে আল্লাহ একজনকে অন্যের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা সত্যি যে নারীরা অপেক্ষাকৃত দুর্বল, আর বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে নারীদেরকে রক্ষা করার প্রয়োজন পড়ে। বৈজ্ঞানিকভাবে পুরুষদের শক্তি বেশি, এই কথাটা এখন আমরা জানি যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সন্দেহ নেই। প্রকৃতি পুরুষকে এই সুবিধা দিয়েছে, এটার পেছনে পুরুষদের কোনো কৃতিত্ব নেই, আর এ কারণে নারীদেরও লজ্জিত হওয়ার কারণ নেই, কোনো কারণ নেই। তবে আমি বলবো যে পুরুষদের এই সুবিধাগুলো দেওয়া হয়েছে যাতে করে তারা তাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো সঠিকভাবে পালন করতে পারে। পুরুষকে সম্মানজনক দায়িত্ব দেওয়া হয়েছে, পুরুষ হল নারী রক্ষাকারী এবং কর্তা, আর সেজন্য পুরুষকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, এর সাথে অধিকারের কোনো সম্পর্ক নেই, এই কথাটা আমি আগেই বলেছি। সত্যি বলতে এই মর্যাদার কারণে নারীদের প্রাপ্য অধিকার বা তাদের প্রাপ্য সম্মান কোনোটাই কমে যায় না। পুরুষ ও নারীর অধিকার নিয়ে আমরা যখন কথা বলছি, তখন আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা বর্তমানের পৃথিবী আর সমাজের অবস্থাও ভেবে দেখবেন। আমার মত অনুযায়ী পুরুষদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মহৎ দায়িত্বগুলোর একটা নারীদের নিরাপত্তা নিশ্চিত করা। এই কথাগুলোর অর্থ আসলে বেশ গভীর। এই নিরাপত্তার ব্যাপারটা আসলে শুধু একজন মানুষের জীবন বাঁচানোর মতো কোনো ব্যাপারই নয়। সবার আগে আপনাদেরকে এই ব্যাপারটা বুঝতে হবে। আমি আপনাদের অনুরোধ করব এই ব্যাপারটা একটু ভেবে দেখবেন, যে পুরুষরা তাদের দায়িত্ব পালন করছে না। আপনারা যদি ভালো করে দেখেন, কোনো সন্দেহ নেই যে তখন আপনারাও বলতে বাধ্য হবেন যে পুরুষরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটাই পালন করছে না, তারা নারীদের নিরাপত্তা নিশ্চিত করছে না, আর এভাবেই পুরুষরা তাদের প্রধান কর্তব্যগুলোর একটা এড়িয়ে চলছে। আমি এখানে কোনো রকম বিতর্ক বা মত বিনিময়ের মধ্যে যাব না, কারণ আমি আজকে এখানে এটা নিয়ে তর্ক করতে আসিনি যে কেন আমরা বর্তমানে এই অপ্রীতিকর পরিস্থিতির ভেতরে পড়লাম। হতে পারে যে নারীরাও বর্তমানে এই পরিস্থিতির জন্য অনেক দিক থেকেই দায়ী, তবে এতে যা হয়েছে যে পৃথিবীর নারীরা বিভিন্ন প্রকারের অন্যায় অবিচার আর অত্যাচারের মুখোমুখি হয়েছে, বিভিন্ন উপায়ে নারীদের সম্মান এবং মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। আর আমাদের ইন্ডিয়ান সংস্কৃতিতে আমরা নারীদের পাপমুক্ত রাখতে চাই, কোনো নারী মুখ ফুটে তার অধিকারের কথা বলে না, আর কোনো পুরুষই চাইবে না যে নারীর উপর কর্তৃত্ব করার অধিকারটা তার নেই। বর্তমানে পুরুষ আর নারীর পারস্পরিক সম্পর্কের মধ্যে এই মনোভাবটা দেখা যায়, আর বিখ্যাত চিন্তাবিদ এবং কবি ডক্টর ইকবাল তার কবিতায় এই কথা বলেছেন। এই কবিতাটার শিরোনাম নারীর নিরাপত্তা। এই কবিতাটা আসলে উর্দু ভাষায়, কবিতাটার মধ্যে তিনটা চরণ আছে, আমি অবশ্য কবিতাটার অনুবাদটাও বলবো তিনটা চরণের। প্রথমে আমি উর্দুতে আপনাদের কবিতাটা বলছি। ইকবাল বলেছেন,
এক জিন্দা হকীকত মেরে সিনে মে হে মস্তুর, এক জিন্দা হকীকত মেরে সিনে মে হে মস্তুর, ক্যা জানেগা ও জিসকি রগো মে হে লহু সর্দ, ক্যা জানেগা ও জিসকি রগো মে হে লহু সর্দ, না পর্দা না তালিম নই হোকে পুরানি, নিসফানিয়ত জন কা নিগহ বায় ফকত মর্দ, জিস কৌম নে জিন্দা হকীকত কো না পায়া, উস কৌম কা খুরশিদ বহুত জল্দ হুয়া জর্দ।
এটার অনুবাদটা হল যে
জিস কৌম নে জিন্দা হকীকত কো না পায়া,
যে জাতি সত্যিটা বুঝতে ব্যর্থ হয়েছে, ও না সরি,
এক জিন্দা হকীকত মেরে সিনে মে মস্তুর,
এক জীবন্ত সত্যি আমার হৃদয়ের মধ্যে আছে,
ক্যা সমঝেগা ও জিসকি রগো মে হে লহু সর্দ,
এটা তাদের জন্য নয় যাদের কোনো বিবেচনা বোধ নেই,
পর্দা না তালিম নেই হোকে পুরানি,
কোন রকম পর্দা অথবা শিক্ষা নারীকে রক্ষা করে না,
নিসওয়ানিয়তে জন কা নিগহ বায় ফকত মর্দ,
নারীদের মর্যাদাকে রক্ষা করে শুধুমাত্র পুরুষরে,
জিস কওম নে জিন্দা হকীকত কো না পায়া,
যে জাতি এই সত্যটা বুঝতে ব্যর্থ হয়েছে,
উস কওম কা খুরশিদ বহুত জলদ হুয়া জর্দ,
সে জাতির গৌরব ম্লান হয়ে যাবে। বন্ধুরা, আমি আগেও আপনাদের বলেছি যে নারীদের অধিকার নিয়ে আমি আজকে এখানে কথা বলতে আসিনি, আজকের অনুষ্ঠানে ডক্টর জাকির নায়েকই এ বিষয়ে আপনাদের সামনে কথা বলবেন বিস্তারিতভাবে, তিনি আপনাদের সব কিছু ব্যাখ্যা করবেন। তবে আমি এ কথাই বলবো, নারীদের কোরআনের সম্মানজনক অবস্থানেই বসানো হয়েছে, আমরা পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা করি বলেই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এই সমস্যার সমাধানটা হল মানুষকে এই কথাগুলোর সঠিক ব্যাখ্যাটা বোঝানো। আমি আপনাদের সামনে এই প্রসঙ্গে থমাস জেফারসনের একটি কথার উদ্ধৃতি দিচ্ছি, যে জাতি চায় যে তারা অজ্ঞ থাকবে, স্বাধীন থাকবে, তাদের এই আশা কখনো পূরণ হয়নি, কখনো পূরণ হবে না।
ও মুজিজ থে জামানে মে মুসলমান হোকার আর তুম খোয়ার হুয়ে তারিখে পুরা হোকার।
লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের মাঝে আজকে রয়েছেন বোম্বের তরুণ প্রতিভাবান ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক। পেশায় তিনি একজন মেডিকেল ডাক্তার হলেও নিজেকে তিনি উৎসর্গ করেছেন ইসলাম ধর্মকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার কাজে, ইসলামের বাণীকে তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের ফাউন্ডার জেনারেল সেক্রেটারি, যেটা প্রতিষ্ঠিত হয় 1991 সালে। তিনি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন আর অনেক জায়গাতে লেকচার দিয়ে থাকেন। এই তরুণ বয়সেই তিনি কোরআন সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন। আমাদের মনে পড়ে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, একটা প্রদীপ অন্য কোনো প্রদীপকে আলো দিতে পারে না যদি না সে নিজেই নিজেকে আগুনে পোড়ায়। এটা খুবই অবিচার হয়ে যাবে যদি অনুষ্ঠানে আমি যদি ডক্টর জাকির নায়েকের শ্রদ্ধেয় বাবা এবং মা তাদের কথা এখানে না বলি, যাদের পরিচর্যা আর আশীর্বাদ ছাড়া তিনি আজকে যা হয়েছেন সেরকম হতে পারতেন না। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে অনেক ধন্যবাদ।
মাল্টিমিডিয়া পিসি এলিফেন্ট রোডের কাঁটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000 অধিক ইসলামী সিডি ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান।
এখন আপনাদের সামনে লেকচার দেবেন ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েক।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والكانتين والكانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشئين والخاشئات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي
শ্রদ্ধেয় জাস্টিস এম এম কাজী, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং প্রিয় ভাই বোনেরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইসলামিক নিয়মে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শান্তি, দয়া আর রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের এই আলোচনার বিষয় হল ইসলাম ধর্মে নারীদের অধিকার, আধুনিক নাকি সেকেলে। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী নারীদের অধিকার হচ্ছে সেই অধিকার যেখানে নারী ও পুরুষের সামাজিক ও আইনগত অধিকার নিশ্চিত করা হয়। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এই অধিকারগুলো হল নারীদের জন্য যেগুলো পুরুষের সমান, উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভোট দেওয়ার অধিকার, সম্পত্তি পাওয়ার অধিকার ইত্যাদি। মডার্নাইজিং এটার অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী অর্থ আধুনিকায়ন, আধুনিক চাহিদা অনুযায়ী পরিবর্তন করা। ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী কোনো কিছু আধুনিক করা মানে কোনো কিছুতে নতুন বৈশিষ্ট্য আরোপ করা, যেমন ধরুন কারো আইডিয়াকে আধুনিক করা। এক কথায় মডার্নাইজিং একটা প্রক্রিয়া যেখানে বর্তমান পরিস্থিতিকে আরো উন্নত করার প্রচেষ্টা চালানো হয়। এটা দিয়ে বর্তমানের আধুনিক পরিস্থিতিকে বোঝানো হচ্ছে না। আমরা কি নিজেদের মডার্নাইজ করতে পারি? সব সমস্যার সমাধান করে আমরা মানুষরা কি নতুনভাবে জীবন শুরু করতে পারি? আমি এই অনুষ্ঠানে সেই সব আইডিয়া নিয়ে বা মতামত নিয়ে কোনো রকম কথা বলবো না যেগুলো বলেছেন বিজ্ঞানীরা আর বিভিন্ন তথাকথিত বিশেষজ্ঞরা যে কিভাবে এই সমাজে নারীদের জীবনযাপন করা উচিত। এখানে আমার মতামত আর বিভিন্ন বিবেচনার ভিত্তি হল বাস্তবতা, যেটাকে প্রমাণ করা যায় অভিজ্ঞতা দিয়ে। অভিজ্ঞতা আর কোনো বিষয়ের উপর সামগ্রিক বিশ্লেষণের মাধ্যমে আমরা বাস্তব আর বিভিন্ন থিওরির মধ্যেকার পার্থক্যটা নির্ণয় করতে পারব। আমাদের চিন্তা ভাবনাকে তুলনা করতে হবে বাস্তবতার সাথে, তা না হলে হতে পারে আমাদের মন মানসিকতা বিপথে চলে যাবে। এটা সত্যি, একসময়ের জ্ঞানী লোকেরা বিশ্বাস করত যে এই পৃথিবী সমতল। যদি মেনে নেই ইসলামে নারীর অধিকার ঠিক সেই রকম যেভাবে পশ্চিমা মিডিয়া বলে, আমাদের কোনো দ্বিধা ছাড়াই মানতে হবে যে ইসলামে নারীর অধিকারের বিষয়টা সেকেলে। পশ্চিমারা যে নারী স্বাধীনতার কথা বলে সেটা আসলে আড়ালে নারীর শরীরকে শোষণ করে, সম্মানের অবমাননা করে আর আত্মাকে প্রবঞ্চিত করে। এই পশ্চিমা বিশ্ব যারা বলে ইসলামে নারীর অবস্থানকে উপরে তুলতে হবে, তারা আসলে নারীদের পরিণত করেছে উপপত্নীতে, রক্ষিতাতে, রংচঙ্গে প্রজাপতিতে। আর এই নারীরা আসলে পণ্য সামগ্রী বিভিন্ন সেক্স মার্কেটিয়ার আর ভোগবিলাসীদের কাছে, যারা লুকিয়ে থাকে আর্ট অ্যান্ড কালচারের রংচঙ্গে পর্দার পেছনে। ইসলাম ধর্মের বৈপ্লবিক বিভিন্ন আইনকানুন নারীদেরকে তাদের প্রাপ্য সম্মান আর মর্যাদা দিয়েছে সে সময়ের অজ্ঞানতার যুগে, 1400 বছর আগে। ইসলাম ধর্মের উদ্দেশ্য সবসময়ের জন্যই ছিল আমাদের চিন্তাকে আধুনিক করা। আমাদের জীবন, যা কিছু দেখি, যা কিছু শুনি, যা অনুভব করি, এগুলো আধুনিকায়নের পাশাপাশি সমাজের নারীর অধিকারকে নিশ্চিত করা এবং নারীকে সমাজের বিভিন্ন শৃঙ্খল থেকে মুক্ত করা। আজকের এই বিষয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় জানিয়ে দিতে চাই। বিষয়গুলো হচ্ছে, বর্তমানে পৃথিবীর প্রায় পাঁচ ভাগের এক ভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী। মুসলিমদের বিভিন্ন রকম গোত্র আছে, কেউ কেউ ইসলাম ধর্মের কাছাকাছি আর কেউ কেউ ইসলামের থেকে দূরে। ইসলাম ধর্মে নারীদের অধিকার, এটাকে আমরা দেখব মূল উৎসগুলোর উপর ভিত্তি করে। একজন মুসলিম বা মুসলিম সমাজের কাজ আমরা এর বিচার করতে যাব না। ইসলাম ধর্মের মূল দলিলগুলো হল পবিত্র কোরআন, সর্বশেষ আসমানি কিতাব, আর বিভিন্ন সহিহ হাদিস, আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিভিন্ন দৃষ্টান্ত। কোরআন কখনোই নিজের সাথে পরস্পর বিরোধী হবে না, আর সহিহ হাদিসও পরস্পর বিরোধী হবে না। এমনকি এ দুটো বইয়ের কথা একে অন্যের সাথে পরস্পর বিরোধী হবে না। এরকমও হয় মাঝে মধ্যে বিশেষজ্ঞরা ভুল বোঝেন, বেশিরভাগ ক্ষেত্রেই এই ভুল ধারণা দূর করা যায়। যদি শুধুমাত্র একটা আয়াতের বিশ্লেষণ না করে তার প্রসঙ্গটা বিশ্লেষণ করেন, কারণ কোরআনের একটি বিশেষ আয়াতে যদি আপনার মধ্যে কোনো দ্বিধা তৈরি হয়, প্রায় দেখা যায় আপনার প্রশ্নের উত্তরটা কোরআনের অন্য কোথাও আছে। কিছু মানুষ একটা আয়াতের কথা বলে, আগে পরের সব কিছু কথা বাদ দেয়। একেবারে শেষ পয়েন্টটা হল, এটা প্রত্যেক মুসলিমের কর্তব্য, পুরুষ অথবা মহিলা সবারই উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করে যাওয়া, পৃথিবীতে আল্লাহর ট্রাস্ট হিসেবে কাজ করে যাওয়া, আর খ্যাতির পিছনে ছোটাছুটি করা ও আত্মকেন্দ্রিক কাজ থেকে বিরত থাকা। ইসলাম বিশ্বাস করে সাম্যবাদে নারী এবং পুরুষে, তবে এই সাম্যবাদ মানে অভিন্নতা নয়। ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর কাজ একে অন্যের পরিপূরক, পরস্পর বিরোধী নয়, অনেকটা অংশীদারী কারবারের মতো। এটা পরস্পর বিরোধী নয়, এতে আমরা উন্নতির দিকেই যাব। ইসলাম ধর্মে নারীর অধিকার, এটাকে আমি ছয়টা ভাগে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে আত্মিক অধিকার, দ্বিতীয়টা হচ্ছে অর্থনৈতিক অধিকার, তৃতীয়টা সামাজিক অধিকার, চতুর্থটা শিক্ষা গ্রহণের অধিকার, পঞ্চম আইনগত অধিকার, সর্বশেষ রাজনৈতিক অধিকার। আসুন দেখি ইসলাম ধর্মে নারীর আত্মিক অধিকারগুলো কি। ইসলাম ধর্ম সম্পর্কে পশ্চিমাদের সবচেয়ে বড় ভুল ধারণাটা হলো এই, তারা ভাবে যে ইসলামে বেহেশত শুধুমাত্র পুরুষদের জন্য, বেহেশত নারীদের জন্য কখনো নয়। এই ভুল ধারণার উত্তর দিতে গিয়ে বলা যায়, পবিত্র কোরআনে সূরা নিসার 124 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যার অর্থ, তোমাদের মধ্যে কেউ যদি কোনো সৎকাজ করে, হোক সে পুরুষ বা নারী, সে যদি মুমিন হয় তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে এবং তার প্রতি অনুপরিমাণ জুলুম করা হবে না। একই ধরনের কথা বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা নাহালের সেখানে 97 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি তোমাদের মধ্যে কেউ সৎকাজ করে, হোক সে পুরুষ বা নারী, সে যদি মুমিন হয় আমি তাহলে তাকে পবিত্র জীবন দান করব এবং তাদের কাজের জন্য শ্রেষ্ঠ পুরস্কার দান করব। এর কারণ, ইসলাম ধর্মে বেহেশতে যাওয়ার জন্য আপনার লিঙ্গ গুরুত্বপূর্ণ নয়। ইসলামে নারীদের এই অধিকারকে আপনি কি বলবেন, এটা কি আধুনিক নাকি সেকেলে? ইসলাম সম্পর্কে আরেকটা ভুল ধারণা যেটা পশ্চিমা মিডিয়া বলে যে নারীদের আত্মা বলে কিছু নেই। সত্যি বলতে এটা 17 শতাব্দীর ঘটনা। বর্তমান ইতালির রোমে জ্ঞানী লোকদের একটা সভা হয়েছিল, সেখানে তারা সবাই একমত হয়েছিলেন যে নারীদের কোনো আত্মা নেই। ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর আত্মার প্রকৃতি একই রকম। এটাই তেলাওয়াত করেছিলেন আমাদের তরুণ কারী ভাই আশরাফ মোহাম্মদী। তিনি তেলাওয়াত করেছিলেন পবিত্র কোরআন সূরা নিসার এক নম্বর আয়াত বলা হয়েছে, যার অর্থ হচ্ছে হে মানুষ জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এক ব্যক্তি হতে, আর যিনি তা হতে সৃষ্টি করেছেন তার স্ত্রী। একই ধরনের কথা আছে সূরা নাহালের 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, আল্লাহ তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়া তোমাদের মতো করেই। এরপরে সূরা শুরার 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ তাআলা এই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি তোমাদের জোড়া সৃষ্টি করেছেন তোমাদের মধ্য থেকেই। তাহলে ইসলাম ধর্ম অনুযায়ী পুরুষ এবং নারীর আত্মার প্রকৃতি একই। এখন ইসলাম ধর্মের এই আইনকে কি আধুনিক বলবেন নাকি সেকেলে বলবেন? কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহ সুবহান তাআলা মানুষের মধ্যে তার পক্ষ থেকে রূহ সঞ্চার করেছেন। পবিত্র কোরআনে সূরা হিজরের 29 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যখন আমি তাকে বানাবো সুঠামভাবে এবং সমান অনুপাতে, আর যখন আমার পক্ষ হতে রূহ সঞ্চার করব তোমরা তার প্রতি সিজদা অবনত হও। এই ধরনের কথা আছে পবিত্র কোরআনে সূরা সাজদার 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, অর্থাৎ পরে তিনি উহাকে সুঠাম করলেন এবং তিনি উহাতে ফু দিয়েছেন তার রুহের কিছু অংশ হতে। এখানে যখন আল্লাহ সুবহান তাআলা বলছেন যে তার রুহের কিছু অংশ মানুষ জাতির মধ্যে দেয়া হয়েছে, এর মানে এখানে কোনো অবতার বা প্যান্থেইজমের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে যে আল্লাহ তিনি মানুষের মধ্যেই দিয়েছেন তার বিভিন্ন আদেশ এবং তার বিভিন্ন জ্ঞান, যাতে আমরা তার কাছে যেতে পারি। এখানে বলা হয়েছে আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়ার কথা, তাদের দুজনকেই আল্লাহ সুবহান ওয়া তাআলা তার রুহের কিয়দাংশ দিয়েছিলেন। আমরা কোরআন পড়লে দেখব যে আল্লাহ মানুষ জাতিকে বানিয়েছেন তার প্রতিনিধি, তার ট্রাস্টি। আর পবিত্র কোরআনে সূরা ইসরার 70 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, অর্থাৎ আমি তো আদম সন্তানদের মর্যাদা দান করেছি এবং অনেকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সরি, এখানে আদমের সকল সন্তানকেই সম্মান দেখানো হয়েছে, পুরুষ আর পাশাপাশি নারীদেরকেও। এমন কিছু ধর্মগ্রন্থ আছে যেমন ধরেন বাইবেল, যেগুলো মানুষের পতনের জন্য দায়ী করে বিবি হাওয়াকে। সত্যি বলতে যদি কোরআন পড়েন সূরা আরাফের 19 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে আদম আলাইহিসসালাম এবং বিবি হাওয়ার কথা বলা হয়েছে এক ডজনেরও বেশিবার। দুজনেই আল্লাহর অবাধ্য হয়েছিলেন, দুজনেই ক্ষমা প্রার্থনা করেছিলেন, দুজনেই অনুতপ্ত হয়েছিলেন আর ক্ষমাও করা হয়েছিল। পবিত্র বাইবেলে বুক অব জেনেসিসের 3 নম্বর অধ্যায়ে মানুষ জাতির এই অধঃপতনের জন্য দায়ী হলেন শুধুমাত্র বিবি হাওয়া বা ইভ। আর খ্রিস্টান ধর্মে পাপের উৎস সম্পর্কে বলা হয় শুধুমাত্র ইভ বা বিবি হাওয়ার কারণে পুরো মানুষ জাতি পাপী হয়ে জন্মায়। আর পবিত্র বাইবেলে বুক অব জেনেসিসের 3 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদে বলা হয়েছে যে পবিত্র বাইবেলের ঈশ্বর তিনি বলেছেন, নারীরা তোমরা শাস্তি হিসেবে গর্ভধারণ করবে এবং তোমরা প্রসব যন্ত্রণা ভোগ করবে, এবং তোমাদের স্বামীর ইচ্ছাই হবে তোমাদের ইচ্ছা, সেই তোমাকে শাসন করবে। তার মানে গর্ভধারণ বা সন্তান প্রসব পবিত্র বাইবেলের কথা অনুযায়ী এগুলো নারীদের ছোট করে, আর প্রসব যন্ত্রণা এটা এক ধরনের শাস্তি। সত্যি বলতে আপনারা যদি কোরআন পড়েন, গর্ভধারণ আর সন্তান প্রসব নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছে। যদি সূরা নিসা পড়েন, সেখানে এক নম্বর আয়াতে উল্লেখ করা আছে, তোমার মায়ের গর্ভকে সম্মান করো। পবিত্র কোরআনের সূরা লোকমানের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে আমি মানুষকে তার বাবা মায়ের সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি। কষ্টের পর কষ্ট বরণ করে মা সন্তানকে গর্ভে ধারণ করে এবং দুধ ছাড়ানো হয় দুই বছর বয়সে। একই ধরনের কথা আছে সূরা আহকাফে পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, রিপিট হয়েছে। আমি মানুষকে তার বাবা মার সাথে সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি, সদাচরণের নির্দেশ দিয়েছি। কষ্টের সাথে তার মা তাকে গর্ভে ধারণ করে আর কষ্টের সাথে সেই সন্তান প্রসব করে। কোরআন অনুযায়ী গর্ভধারণ নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছে, তাদেরকে ছোট করেনি। তাহলে ইসলাম ধর্মে গর্ভধারণ নারীকে আরো বেশি সম্মানিত করে। এখন একে কি আপনি আধুনিক বলবেন নাকি সেকেলে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটা দিয়ে বিচার করবেন সেটা হলো তাকওয়া, আল্লাহকে মেনে চলা, ন্যায় নিষ্ঠা। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো, এজন্য না যে তোমরা একে অপরকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকী। লিঙ্গ, বর্ণ, গোত্র, সম্পদ এগুলো দিয়ে বিচার করা হয় না ইসলামে। একমাত্র বিচারের মাপকাঠি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হলো তাকওয়া। লিঙ্গের মাধ্যমে বিচার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পুরস্কার বা শাস্তি দেন না। পবিত্র কোরআনের সূরা ইমরানের একশো পঁচানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে, আমি তোমাদের মধ্যে কর্মনিষ্ঠ কারো কাজকে বিফল করি না, হোক সে পুরুষ বা নারী, তোমাদের প্রত্যেককেই একে অপরের অংশ। আমি আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, অবশ্য আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী, ধার্মিক পুরুষ এবং ধার্মিক নারী, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, দানশীল পুরুষ এবং দানশীল নারী, সাওম পালনকারী পুরুষ এবং সাওম পালনকারী নারী, পুরুষ এবং নারী যারা লজ্জাস্থানের হেফাজত করে, পুরুষ এবং নারী যারা অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে, তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা এবং মহাপ্রতিদান। কোরআনের এই আয়াত এই কথাই বলছে যে আমাদের আত্মিক কর্তব্য, বিভিন্ন নৈতিক কর্তব্য ইসলাম অনুযায়ী পুরুষ এবং নারীর জন্য সমান। দুজনকে বিশ্বাস আনতে হবে, সালাত আদায় করতে হবে, রোজা রাখতে হবে, গরিবদের যাকাত দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইসলামে নারীদের বেশ কিছু সুবিধাও দেওয়া হয়েছে। যদি কোনো নারীর মাসিক রজস্রাব হয় বা গর্ভধারণ হয় তাহলে তার রোজা রাখতে হবে না, সেই রোজা রাখতে পারে পরে কোনো সময়ে যখন স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়াও রজস্রাবের সময় আর সন্তান প্রসবের পরবর্তী সময়ে তার সালা আদায়ের প্রয়োজন নেই, নারীদেরকে এই সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও তাকে এগুলো পরবর্তীতে পূরণ করতে হবে না। তাহলে ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর নৈতিক দায়িত্ব একেবারে সমান। এখন এই আইনকে আপনি কি বলবেন, আধুনিক নাকি সেকেলে? আসলে এবার দেখি নারীর অর্থনৈতিক অধিকার। ইসলাম নারীর অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমা পৃথিবীর চাইতে ১৩০০ বছর আগে। প্রাপ্তবয়স্ক মুসলিম নারীর অধিকার আছে সম্পদের মালিক হওয়ার আর অন্য কারো উপদেশ না নিয়ে সেই সম্পত্তি বিক্রি বা দান করার। সেই নারী হতে পারে বিবাহিত বা অবিবাহিত। 1870 সালে পশ্চিমা বিশ্বে প্রথমবারের মতো ইংল্যান্ডে বিবাহিত মহিলাদের সম্পদের মালিক হওয়ার অধিকার দেওয়া হয়। একজন বিবাহিত মহিলা অন্য কারো উপদেশ না নিয়েই তার নিজের জন্য সম্পত্তি কিনতে পারে বা বিক্রি করতে পারে। আমি একথা মানছি যে ইসলাম ধর্ম নারীদেরকে তাদের অধিকার দিয়েছে 1400 বছর আগে। এগুলো খুবই প্রাচীন আইন, কিন্তু এখন প্রশ্ন হল এটা কি আধুনিক না সেকেলে। ইসলামে কোনো নারী কোনো কাজ করতে চাইলে সে করতে পারে, আর পবিত্র কোরআনে এমন কথা নেই আর সহিহ হাদিসেও নেই যেখানে নারীদের কোনো কাজে বাধা দেয়া হচ্ছে অথবা নিষেধ করা হচ্ছে, যদি না সেই কাজটা নিষিদ্ধ হয়ে থাকে, যদি না সেই কাজটা ইসলামিক শরিয়ার বিপক্ষে যায়, যদি সেই নারী ইসলামিক নিয়মে পোশাক না পরে। কিন্তু এখানে নারী এমন কাজ করতে পারবে না যেখানে তাদের শরীরের সৌন্দর্যকে দেখানো হয়, যেমন ধরুন মডেলিং, অভিনয় করা, এরকম বিভিন্ন কাজ। এছাড়াও অনেক কাজ আছে, চাকরি আছে যেগুলো নিষিদ্ধ করা হয়েছে নারীদের জন্য, পাশাপাশি পুরুষদের জন্য নিষিদ্ধ, যেমন ধরুন মদ সরবরাহ, এছাড়াও জুয়া খেলার স্থানে কাজ, এছাড়াও কোনো অনৈতিক কাজ বা নিষিদ্ধ ব্যবসায় লিপ্ত হওয়া, এগুলো নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে, পুরুষ নারী দুজনের জন্য নিষিদ্ধ। সত্যিকারের ইসলামিক সমাজে নারীরা যেসব পেশা নেবে তার মধ্যে একটা হলো ডাক্তারি, মহিলা প্রসূতি বিশেষজ্ঞ প্রয়োজন, আমাদের মহিলা নার্সও প্রয়োজন, আমাদের মহিলা শিক্ষক প্রয়োজন আছে। কিন্তু ইসলাম ধর্মে নারীদের কোনো অর্থনৈতিক দায়বদ্ধতা নেই। একটা পরিবারের যাবতীয় অর্থনৈতিক দায়িত্ব থাকে সেই পরিবারের পুরুষদের উপর, আর তাই জীবনযাপনের জন্য নারীকে উপার্জন করতে হবে না। তবে বাস্তবে দেখা যায় যে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে এখন এটা সম্ভব না, সেক্ষেত্রে নারীরা উপার্জন করতে পারে, এখানেও কেউ তাকে কাজের জন্য জোর করবে না, সেই নারী নিজের থেকেই কাজ করবে, নিজের ইচ্ছাতেই উপার্জন করবে। যে পেশাগুলোর কথা বললাম সেগুলো বাদে একজন নারী ঘরে বসেও কাজ করতে পারে, জামা কাপড় বানাতে পারে, এমব্রয়ডারি করতে পারে, হাড়ি পাতিল বানাতে পারে, ঝুড়ি বানাতে পারে ইত্যাদি। নারীরা এছাড়াও কাজ করতে পারে ছোটখাটো দোকান বা ফ্যাক্টরিতে যেগুলো বানানো হয়েছে বিশেষ করে মহিলাদের জন্য। মহিলারা এমন জায়গায় কাজ করতে পারে যেখানে পুরুষ ও নারীর কাজের জন্য আলাদা জায়গা আছে, কারণ ইসলাম নারী ও পুরুষের অবাধ মেলামেশাকে অনুমতি দেয় না। নারীরা ব্যবসাও করতে পারে, ব্যবসায় যখন লেনদেন হয় যেখানে দেখা করার প্রয়োজন হবে বিদেশি পুরুষদের সাথে, না মেহরামের সাথে, সেখানে সে কাজটা করবে তার বাবা, ভাই, স্বামী বা ছেলের মাধ্যমে। এ ব্যাপারে উদাহরণ হিসেবে বলতে পারি বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি ছিলেন তাঁর সময়ে সবচেয়ে সফল মহিলা ব্যবসায়ীদের মধ্যে একজন। তিনি তার ব্যবসায়িক লেনদেনগুলো করেছেন তার স্বামী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইসলামে নারীদের জন্য পুরুষদের তুলনায় অনেক বেশি অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা হয়েছে। আমি আগেও বলেছিলাম যে অর্থনৈতিক দায়গুলো নারীর কাঁধে চাপানো হয়নি, যে কোনো পরিবারে অর্থনৈতিক দায়িত্ব থাকে পুরুষের উপরে। নারীদের বিয়ের আগে তাদের বাবা অথবা ভাই এবং বিয়ের পরে তাদের স্বামী অথবা সন্তান তাদের থাকা খাওয়া এবং পড়ার খরচ বহন করবে। বিয়ের সময় নারীরা অনেক কিছু পেয়ে থাকে, তারা তখন পায় উপহার, বিয়ের সময় তারা যৌতুক পায় যেটা বিয়ের উপহার, এটাকে বলা হয় দেনমোহর। আমি আগেও বলেছিলাম যে পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা নারীদের প্রদান করবে দেনমোহর, বিয়ের উপহার। বিধিসম্মতভাবে কোনো বিয়ে অনুষ্ঠিত হতে গেলে দেনমোহর প্রদান আবশ্যিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে আমাদের মুসলিম সমাজে প্রায় সবাই সামান্য পরিমাণে দেনমোহর প্রদান করে এই ঝামেলা মেটাতে চায়। হয়তো তারা দিল 151 রুপি অথবা 786 রুপি দিল, আর বিয়ের অনুষ্ঠানে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ডেকোরেশনের পেছনে, বিভিন্ন রকম ফুল, লাঞ্চ অথবা ডিনার পার্টি ইত্যাদি জিনিসের পেছনে। ইসলাম ধর্মে দেনমোহরের ক্ষেত্রে সর্বনিম্ন সীমা বা সর্বোচ্চ সীমা বলে কিছু নেই, কিন্তু যদি কেউ বিয়ের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারে সেখানে অবশ্যই দেনমোহর বেশি হবে। মুসলিম সমাজের ভেতরে বিভিন্ন রকম নিয়মকানুন ঢুকে গেছে, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে। আমরা অল্প পরিমাণে দেনমোহর প্রদান করি, আর আশা করি আমার স্ত্রী ফ্রিজ নিয়ে আসবে, একটা টিভি নিয়ে আসবে, আশা করি স্ত্রীর কাছ থেকে আমরা ফ্ল্যাট পাবো, আমরা গাড়ি পাবো ইত্যাদি, আর যৌতুক হিসেবে পাবো বড় অঙ্কের টাকা। এটা নির্ভর করে স্বামীর সামাজিক অবস্থানের উপর। যদি গ্র্যাজুয়েট হয় তাহলে তারা আশা করে 1 লক্ষ টাকা, যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে আশা করে 3 লক্ষ, আর যদি ডাক্তার হয় তাহলে আশা করে 5 লক্ষ। বিয়েতে যৌতুক দেয়া, বিয়েতে স্বামী স্ত্রীর কাছ থেকে যৌতুক নিচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামে এটা নিষিদ্ধ। যদি সেই মেয়ের বাবা ও মা মেয়েকে কিছু দিয়ে থাকে তাদের নিজের ইচ্ছায়, এতে কোনো আপত্তি নেই, কিন্তু দাবি করা বা জোর করা, প্রত্যক্ষ বা পরোক্ষ, ইসলামে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। যদি কোনো নারী কাজ করে, যদিও এটা বাধ্যতামূলক না, সে যা উপার্জন করবে এটা সম্পূর্ণভাবে তার নিজের সম্পত্তি, তার একটা পয়সাও পরিবারের পেছনে খরচ করা লাগবে না, তবে যদি করতে চায় তাহলে করতে পারে। কারো স্ত্রী সে যতই ধনী লোক হোক, এটা স্বামীর কর্তব্য যে তার স্ত্রীর থাকা খাওয়া পড়া এবং অন্যান্য অর্থনৈতিক অধিকারগুলো নিশ্চিত করবে। যদি কোনো মহিলা তালাকপ্রাপ্ত হয় অথবা বিধবা হয়, তখন ইদ্দতের সময়কালের জন্য তাকে আর্থিক সাহায্য দেয়া হয়। যদি তখন তার সন্তান থাকে তাদের ভরণ পোষণের জন্য সাহায্য করা হয়। ইসলাম নারীদেরকে উত্তরাধিকার সূত্রে অধিকার দিয়েছে 1400 বছর আগে। পবিত্র কোরআনের অনেক আয়াত এ কথা বলছে, সূরা নিসা, সূরা বাকারা এবং সূরা মাইদার বিভিন্ন আয়াত উল্লেখ আছে। একজন নারী হোক, সে কারো স্ত্রী অথবা কারো মা অথবা কারো বোন অথবা কারো মেয়ে, সেই নারীরও সম্পত্তির অধিকার আছে। এই অধিকারটাকে স্থির করে দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে। আমি এটাও জানি এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন আছে যে ইসলামে নারীদের যে সম্পত্তির অধিকার দেওয়া হয় সেটা অবিচার। এখানে আমার হাতে সময় কম, তাই বলতে পারছি না। ইনশাআল্লাহ পরে আমাকে প্রশ্ন করবেন, তখন আমি আরো বিস্তারিতভাবে এ বিষয়ে জানাতে পারব। আসুন এবার আমরা দেখি তারপরের অধিকারটা, নারীর সামাজিক অধিকার ইসলামে। সামাজিক অধিকারকে ভাগ করা যায় আরো 4টা ভাগে। সামাজিক অধিকার, কন্যা হিসেবে অধিকার, স্ত্রী হিসেবে, মা হিসেবে এবং বোন হিসেবে। প্রথমে দেখি ইসলামে নারীকে কন্যা হিসেবে কি অধিকার দেয়া হয়েছে। ইসলামে কন্যা শিশুর ভ্রূণ হত্যা নিষিদ্ধ। ইসলাম ধর্মে কন্যা শিশু হত্যা করাকে নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা তাকবীরের 8 ও 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যখন জীবন্ত সমাধিস্থ কন্যা তোমাকে জিজ্ঞেস করবে যে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, শুধুমাত্র কন্যা শিশুর ভ্রূণই নয়, ইসলাম ধর্মে যাবতীয় ভ্রূণ হত্যাকে নিষিদ্ধ করা হয়েছে, হোক সেটা পুত্র সন্তান অথবা কন্যা সন্তান। আর পবিত্র কোরআনে সূরা আনামের 151 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দারিদ্রের ভয়ে তোমরা সন্তানকে হত্যা করবে না, কারণ আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে থাকেন এবং তোমার সন্তানদেরকেও। এছাড়াও পবিত্র কোরআনে সূরা ইসরার 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে তোমাদের সন্তানদের দারিদ্রের ভয়ে হত্যা করো না, কারণ আল্লাহ তোমাদের রিজিক দিয়ে থাকেন এবং তোমাদের সন্তানদেরকেও। নিশ্চয়ই সন্তান হত্যা করা একটা মহাপাপ। ইসলাম পূর্ববর্তী আরবে যখনই কন্যা সন্তান জন্মাত প্রায় জীবন্ত পুঁতে ফেলা হতো। আলহামদুলিল্লাহ আরবে ইসলাম প্রচারের পর এই অশুভ চর্চাটি একেবারে বন্ধ হয়ে যায়। তবে দুর্ভাগ্যের কথা, এই চর্চাটি এখনো রয়ে গেছে আমাদের দেশ ইন্ডিয়ায়। বিবিসির একটা রিপোর্ট অনুযায়ী টিভিতে একটা অনুষ্ঠানে, অনুষ্ঠানটার নাম ছিল লেট হার ডাই, সেখানে একজন ব্রিটিশ রিপোর্টার যার নাম এমিলি বেকানন, যিনি সে ব্রিটিশ থেকে এসেছিলেন, আমাদের দেশে একটা পরিসংখ্যান নিয়ে নবজাতক কন্যা শিশুর হত্যার উপরে অনুষ্ঠানটা দেখানো হয়েছিল প্রায় এক বছর আগে স্টার টিভিতে। আর আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটা প্রতি মাসে দেখানো হয়, এই কয়েকদিন আগেও সেটা আবার দেখানো হয়েছিল। আর সেই অনুষ্ঠানে পরিসংখ্যানটা বলা হয়েছিল প্রত্যেক দিন 3000-এর বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন তারা জানতে পারে সন্তানটি মেয়ে। আপনি যদি এটা থেকে এক বছরের হিসেব চান 365 দিয়ে গুণ করুন, তাহলে আপনি দেখবেন যে 1,00,000-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় প্রত্যেক বছর আমাদের দেশে। আপনারা বিলবোর্ড দেখবেন আর পোস্টার দেখবেন, এগুলো তামিলনাড়ু আর রাজস্থানে দেখবেন, বলা হচ্ছে স্পেন্ড 500 rupees অ্যান্ড সেভ 5,00,000 rupees। এর অর্থটা কি? আপনি 500 rupees খরচ করেন ডাক্তারি পরীক্ষার পেছনে, যেমন অ্যামিনো সেন্টেন্টাস বা আল্ট্রাসোনোগ্রাফি, আর এভাবে সন্তানটা ছেলে না মেয়ে জেনে নিন, সন্তানটা মেয়ে হলে গর্ভপাত ঘটাতে পারেন, আর এভাবে বাঁচাবেন 5,00,000 rupees। কিভাবে? মেয়েটাকে বড় করতে হলে টাকা খরচ হবে, তারপর তার বিয়ের সময় আরো টাকা খরচ হবে, যৌতুক দেবেন। তামিলনাড়ু প্রদেশের সরকারি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী কন্যা শিশু জন্মানোর পর প্রতি 10 জনের মধ্যে 4 জনকে হত্যা করা হয়। আর এজন্যই ইন্ডিয়াতে নারীদের সংখ্যা পুরুষের চাইতে অনেক কম। নবজাতক কন্যা শিশু হত্যা করা হচ্ছে ইন্ডিয়াতে 100 বছর ধরে। যদি পরিসংখ্যান দেখেন 1901 সালের আদমশুমারিতে প্রতি 1,000 জন পুরুষের বিপরীতে সে সময় ইন্ডিয়ায় নারীর সংখ্যা ছিল 972 জন। আর 1981 সালের পরিসংখ্যান অনুযায়ী আদমশুমারি, সেখানে বলা হচ্ছে যে প্রতি 1,000 জন পুরুষের বিপরীতে ইন্ডিয়ার নারীর সংখ্যা 934 জন। আর 1991 সালের আদমশুমারি আমাদের বলছে প্রতি 1,000 জন পুরুষের বিপরীতে ইন্ডিয়ায় নারীর সংখ্যা 927 জন। তাহলে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ায় নারীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আর এখন বিজ্ঞান আর চিকিৎসা উন্নত হয়েছে, এতে করে অশুভ চর্চাটি সুবিধা হয়েছে। এখন ইসলাম আমাদেরকে বলছে যে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না, হোক সে ছেলে অথবা মেয়ে। তাহলে ইসলামের এই নিয়মকে কি বলবেন, আধুনিক নাকি সেকেলে? ইসলাম শুধুমাত্র সন্তান হত্যাকে নিষিদ্ধ করছে না, এটাও নিষিদ্ধ করছে আর তিরস্কারও করা হয়েছে যে ছেলে সন্তানের জন্ম হলে আনন্দ করা আর মেয়ে সন্তানের জন্ম হলে সেটা নিয়ে দুঃখিত হওয়াকে। আর পবিত্রকরণে সূরা নাহলের 58-59 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে বলা হয়েছে যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায়, সে তখন মনে খুব কষ্ট পায়। তাকে যে সুসংবাদ দেওয়া হয়েছে তার গ্লানির কারণে সে নিজ সম্প্রদায় হতে আত্মগোপন করে, সে চিন্তা করে কন্যা সন্তানকে কি রেখে দেবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদের সিদ্ধান্ত কত নিকৃষ্ট। কোরআন শুধুমাত্র কন্যা শিশু হত্যাকে নিষিদ্ধ করছে না, আপনি যদি ছেলে হলে আনন্দ করেন, অন্যদিকে আপনার যদি মেয়ে সন্তান হয় তাহলে দুঃখ পান, এটাকেও কোরআন তিরস্কার করছে। ইসলামে কন্যা সন্তানকে বড় করতে হবে সঠিকভাবে। আর আহমেদের একটি হাদিস বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুইজন কন্যাকে সঠিকভাবে বড় করবে, তারা কিয়ামতের দিন যখন বিচার করা হবে সেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকবে। এরকম আরেকটা হাদিসে বলা হয়েছে যে তোমাদের মধ্যে যে দুইজন কন্যাকে ঠিক মতো বড় করবে, ভালো মতো যত্ন নেবে, ভালোবাসা দিয়ে বড় করে তুলবে, তারা জান্নাতে প্রবেশ করবে। ইসলামে ছেলে অথবা মেয়েকে বড় করার পেছনে কোনো পক্ষপাতিত্ব নেই। আমাদের প্রিয় নবীজির একটি হাদিস অনুযায়ী বলা হয়েছে যে আমাদের নবীজির আমলে একজন লোক তার ছেলেকে চুমু দিয়ে কোলের উপর বসালো, কিন্তু তার মেয়ের সাথে এমন ব্যবহার করল না। নবীজি তখনই এটার প্রতিবাদ করে বললেন যে তুমি অবিচার করছো, তোমার মেয়েকেও একইভাবে চুমু দিয়ে অন্য কোলে বসানো উচিত। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র সুবিচারের কথাই বলে যাননি, সুবিচারের চর্চাও তিনি করেছেন। আসুন দেখি ইসলামে একজন স্ত্রীর কি অধিকার আছে। আগেকার দিনের সব সভ্যতায় তারা মনে করত যে নারী তারা আসলে শয়তানের একটা হাতিয়ার, আর কোরআন নারীদেরকে আহ্বান করছে মহসানা বলে, অর্থাৎ শয়তানের বিরুদ্ধে একটি দুর্গ। আর যদি ভালো একজন মহিলা কোনো পুরুষকে বিয়ে করে, সেই পুরুষ তাহলে ভুল পথে আর যাবে না, সে তখন থাকবে সিরাতুল মুস্তাকিমে, অর্থাৎ সঠিক পথে। একটি সহিহ হাদিসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইসলামে সন্ন্যাস জীবনের কোনো স্থান নেই। এছাড়াও সহিহ বুখারীতে উল্লেখ আছে 7 নম্বর খণ্ড 3 নম্বর অধ্যায়ের 4 নম্বর হাদিস, বলা হয়েছে যে নবীজি আদেশ দিয়েছেন যুবক যুবতীরা যাদের বিয়ে করার সামর্থ্য আছে তারা বিয়ে করবে, কারণ এতে করে তারা তাদের দৃষ্টি আনত করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে। হযরত আনাস একটা হাদিসের কথা বলেছেন, যে ব্যক্তি বিয়ে করে সে তার দিনের অর্ধেক দিন পূরণ করে। একবার একজন আমাকে প্রশ্ন করেছিল যে এই কথাটার মানে কি, যদি আমি দুইবার বিয়ে করি আমার সম্পূর্ণ দিন পূরণ হবে? নবীজির এই কথাটাকে লোকটা ভুল বুঝেছিল। নবীজি যখন বলেছেন বিয়ে করলে তোমার অর্ধেক দিন পূরণ হবে, এর মানে যে আপনি বিয়ে করলে আপনাকে অবাধ যৌনাচার থেকে বাঁচাবে, আপনাকে ব্যভিচার থেকে বাঁচাবে, এটা আপনাকে বাঁচাবে সমকামিতা থেকে, এগুলো থেকেই পৃথিবীর অর্ধেক পাপ তৈরি হয়। শুধুমাত্র বিয়ে করলেই আপনি স্বামী অথবা স্ত্রী হওয়ার সুযোগ পাবেন, শুধুমাত্র বিয়ে করলেই আপনি সুযোগ পাবেন একজন বাবা অথবা মা হওয়ার। আর বাবা অথবা মায়ের দায়িত্ব, স্বামী বা স্ত্রীর দায়িত্ব, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইসলামে। এতে কোনো পার্থক্য নেই যে একজন লোক বিয়ে করলো একটা দুটা বা তিনটা চারটা, তারপরও সে অর্ধেক দিনই পূরণ করবে। আর পবিত্র কোরআনে বলছে, আমি স্বামী এবং স্ত্রীদের হৃদয়ে সৃষ্টি করেছি ভালোবাসা। পবিত্র কোরআনে সূরা রুমের 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আমার নিদর্শনগুলির মধ্যে আমি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে সঙ্গী সৃষ্টি করেছি, যাতে তোমরা শান্তিতে তাদের সাথে বসবাস করতে পারো, আর তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছি। পবিত্র কোরআনে সূরা নিসার 21 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এখানে বিবাহকে বলা হয়েছে মিসাক, পবিত্র চুক্তি, পবিত্র অঙ্গীকার। পবিত্র কোরআনে সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, নারীদেরকে জবরদস্তি উত্তরাধিকার গণ্য করা তোমাদের জন্য বৈধ নয়। তার অর্থ বিয়ে করতে দুই পক্ষেরই অনুমতি নেওয়ার প্রয়োজন আছে। এটা আবশ্যিক যে পুরুষ ও নারী দুজনেই বিয়ে করতে রাজি থাকবে, কেউ না, এমনকি মেয়ের বাবাও জোর করে মেয়েকে বিয়ে দিতে পারবে না তার ইচ্ছার বিরুদ্ধে। একটা হাদিস আছে সহিহ বুখারীতে, 7 নম্বর খণ্ড, 43 নম্বর অধ্যায়ের 69 নম্বর হাদিসে বলা হয়েছে যে একজন মহিলাকে তার বাবা জোর করেছিল তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে। মহিলা তখন নবীজির কাছে গেলেন এবং নবীজি বিয়েটা বাতিল করে দিলেন। আরেকটা হাদিস আছে ইবনে হাম্বল 2469 নম্বর হাদিস, বলা আছে যে একজন মহিলাকে তার বাবা জোর করে বিয়ে দিতে চাচ্ছিল, সেই মহিলা নবীজির কাছে গেলেন, নবীজি বললেন তুমি চাইলে বিয়ে করতে পারো অথবা যদি চাও তুমি এই বিয়েটা বাতিল করে দিতে পারো। তার অর্থ দুজনেরই অনুমতি নেয়া, পুরুষ এবং নারীর, এটা আবশ্যিক। ইসলাম ধর্মে নারীকে ধরা হয় একজন হোম মেকার হিসেবে, তাকে এখানে হাউসওয়াইফ হিসেবে ধরা হয় না, কারণ কোনো হাউসের সাথে তার বিয়ে হয়নি। অনেক মানুষই এই শব্দটা ব্যবহার করে, শব্দটা আসলে অর্থ না জেনে। হাউসওয়াইফ মানে হাউসের স্ত্রী। তাহলে আশা করি যে এখন থেকে আমাদের বোনেরা নিজেদেরকে হাউসওয়াইফ না বলে হোম মেকার বলবেন। ইসলামে একজন নারীর সাথে তার প্রভুর বিয়ে হয় না, যে তার সাথে দাসের মতো ব্যবহার করা হবে। নারীর বিয়ে হয় তার সমকক্ষের সাথেই। একটা হাদিসও এমন কথা বলছে ইবনে হাম্বল, হাদিস নম্বর 7396, বলা হয়েছে যে বিশ্বাসীদের মধ্যে সবচেয়ে নিখুঁত তারা যাদের চরিত্র ও ব্যবহার সবচেয়ে ভালো এবং যারা তাদের পরিবার ও স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করে। ইসলাম ধর্ম পুরুষ ও নারীকে সমান অধিকার দিয়েছে, এই একই কথা বলছেন শ্রদ্ধেয় জাস্টিস এম এম কাজী, যে কোরআনে পরিষ্কারভাবে আছে যে পুরুষ এবং নারী, স্বামী এবং স্ত্রী, তাদের অধিকার সমান সবগুলো ক্ষেত্রেই, শুধুমাত্র পরিবারের নেতৃত্ববাদে। পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা বাকারার 228 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে পুরুষের উপর নারীদের ঠিক তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের চেয়ে বেশি মর্যাদা পুরুষের। আমি এ ব্যাপারে সম্পূর্ণ একমত যেটা জাস্টিস এম এম কাজী বললেন, যে বেশিরভাগ মুসলিমই এই আয়াতটার ভুল ব্যাখ্যা করছে যখন বলা হচ্ছে পুরুষের অধিক মর্যাদা আছে। আমি আগেও বলেছি আপনারা কোরআনকে বিচার করবেন সামগ্রিকভাবে, আর পবিত্র কোরআনের সূরা নিসার 34 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে পুরুষরা তারা হল নারীদের রক্ষাকারী ও কর্তা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের একজনকে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। পুরুষ তাদের ধন সম্পদ ব্যয় করে। মানুষ বলে যে কাম শব্দটার মানে শ্রেষ্ঠত্বের দিক থেকে উপরে, তবে সত্যি বলতে আরবি শব্দ কাম এসেছে আরবি শব্দ ইকামা থেকে। ইকামা মানে যেমন ধরুন আপনি নামাজ পড়ার আগে ইকামা দেন তখন উঠে দাঁড়ান, তাহলে ইকামা মানে উঠে দাঁড়ানো। তাহলে কাম দায়িত্বের দিক থেকে উপরে, এটা শ্রেষ্ঠত্বের দিক থেকে উপরে নয়। আর যদি আপনারা ইবনে কাসিরের ব্যাখ্যা পড়েন, তিনি বলেছেন যে কাম শব্দটার অর্থ দায়িত্বের দিক থেকে অধিক মর্যাদা সম্পন্ন, শ্রেষ্ঠত্বের দিক থেকে অধিক মর্যাদা সম্পন্ন নয়। আর এই দায়িত্ব স্বামী স্ত্রী দুজনের সম্মতিতেই ভাগাভাগি করে নেওয়া উচিত। পবিত্র কোরআনে সূরা বাকারার 187 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যার অর্থ তোমাদের স্ত্রী তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আমাদের জামা কাপড় পরার উদ্দেশ্যটা কি? পোশাকের উদ্দেশ্য হল আচ্ছাদন এবং সৌন্দর্য। স্বামী এবং স্ত্রী তারা একে অন্যের দোষগুলোকে ঢেকে রাখবে এবং একে অন্যের সৌন্দর্য বাড়াবে। এই সম্পর্কটা অনেকটা হাত এবং গ্লোভসের মতো। পবিত্রকরণ বলছে, যদি তোমার স্ত্রীকে পছন্দ নাও করো তার সাথে ভালো ব্যবহার করো। পবিত্রকরণ সূরা নিসার 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের স্ত্রীদের সাথে তোমরা সৎভাবে জীবনযাপন করবে যদিও তাদেরকে অপছন্দ করো, কারণ এমনও হতে পারে যে আল্লাহ যাতে কল্যাণ রেখেছেন তোমরা তাকেই অপছন্দ করছো। যদি আপনার স্ত্রীকে অপছন্দ করেন তারপরও তার সাথে আপনি ভালো ব্যবহার করবেন, তাহলে ইসলাম ধর্মে একজন স্ত্রীর অধিকার তার স্বামীর অধিকারের সমান। এখন আপনি ইসলামের এই আইনটাকে কি বলবেন, আধুনিক নাকি সেকেলে?
বাবা, ইউ আর রিয়েলি গ্রেট, তোমার সিদ্ধান্তই সঠিক।
সন্তানকে IIUC ঢাকা ক্যাম্পাসে ভর্তি করে আমি নিশ্চিত।
মাল্টিমিডিয়া পিসি এলিফেন্ট রোডের কাঁটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000 অধিক ইসলামী সিডি VCD থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি VCD বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান।
এবার আমরা দেখি ইসলামে মায়ের অধিকার। মাকে শ্রদ্ধা করার উপরে একমাত্র কাজটা হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করা। পবিত্র কোরআনে সূরা ইসরার 23 ও 24 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তোমাদের আদেশ দিয়েছেন, আল্লাহ তোমাদের আদেশ দিয়েছেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আর যদি তাদের একজন অথবা দুজনেই বার্ধক্যপনীত হয় তাদেরকে ধমক দিয়ে কোন রকম কথা বলো না, বরং শ্রদ্ধার সাথে ব্যবহার করো এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলো, তাদের প্রতি নম্রতায় অবনমিত হও এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো, হে প্রভু তাদের প্রতি দয়া করো যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমার মায়ের গর্ভকে সম্মান করো। সূরা আনামের 151 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এরপরে সূরা লোকমানের 14 নম্বর আয়াতেও সেই একই কথা বলা হয়েছে, আমি তো মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি, কষ্টের পর কষ্ট বরণ করে জননী তার সন্তানকে গর্ভে ধারণ করেন। একই ধরনের কথা রয়েছে সূরা আহকাফে, সেখানে 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, একই কথা বলা হচ্ছে, আমি তো মানুষকে তার পিতামাতার সহিত সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি, কষ্টের পর কষ্ট সহ্য করে জননী তাকে গর্ভে ধারণ করেন। একটি হাদিস বলছে যেটা আছে আহমেদে, এছাড়াও ইবনে মাজায়ে, বলা হয়েছে মায়ের পায়ের নিচে বেহেশত আছে। তার মানে এই নয় যে মা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি যে নোংরা আবর্জনার উপরে পা দিয়েছেন সেটা বেহেশত হয়ে যাবে। এর মানে হল আপনার কর্তব্য পালনের পাশাপাশি যদি আপনার মাকে শ্রদ্ধা করেন, তার সাথে ভালো ব্যবহার করেন, সম্মান করে কথা বলেন, তাহলে ইনশাআল্লাহ আপনি বেহেশতে যাবেন। সহিহ বুখারীতে আরেকটা হাদিসের উল্লেখ আছে 8 নম্বর খণ্ড 2 নম্বর অধ্যায়ের 2 নম্বর হাদিসে। এছাড়াও সহিহ মুসলিমে বলা হয়েছে যে একবার এক লোক নবীজির কাছে প্রশ্ন করল, এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা, শ্রদ্ধা এবং সাহচর্য দেওয়া উচিত? নবীজি উত্তর দিলেন, তোমার মা। তারপর কাকে? তোমার মা। এরপর কাকে? তোমার মা। লোকটা চতুর্থবারের মতো প্রশ্ন করল, তারপর কাকে? নবীজি বললেন, তোমার বাবা। 75% ভালোবাসা এবং শ্রদ্ধা সেটা পাবেন বাবা, সরি সেটা পাবেন মা, আর 25% ভালোবাসা আর শ্রদ্ধা সেটা পাবেন বাবা। ভালোবাসা আর শ্রদ্ধার 4 ভাগের 3 ভাগ সেটা পাচ্ছেন মা, আর এই ভালোবাসা ও শ্রদ্ধার চার ভাগের এক ভাগ পাচ্ছেন বাবা। অন্য কথায় মা গোল্ড মেডেল পাচ্ছেন, সিলভার মেডেলও পাচ্ছেন মা, ব্রোঞ্জ মেডেলও পাচ্ছেন মা, আর বাবা এখানে একটা সান্ত্বনা পুরস্কার পাচ্ছেন। আমার ভালো লাগছে যে আপনারাও কথাটা পছন্দ করেছেন, আর এরকম না হলে আমি হয়তো ক্ষমা চাইতাম। যদি আপনাদের কাউকে আঘাত দিয়ে থাকি আমি দুঃখিত, ইসলামও আমাকে এই কথাই বলে। তবে আমি খুশি যে এখানে আমার ভাইয়েরা আপনারাও ইসলাম পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। আসুন এবার দেখি ইসলামে বোনকে কি অধিকার দেওয়া হয়েছে। পবিত্র কোরআনের সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে
ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বাযহুম আউলিয়া বাযহ,
যে মুমিন পুরুষ ও নারী তারা একে অপরকে রক্ষা ও সাহায্য করবে। এখানে আউলিয়া শব্দের অর্থ সাহায্যকারী ও রক্ষাকারী, তারা একে অপরকে সাহায্য ও রক্ষা করবে। এক কথায় তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক না থাকলে তারা পরস্পর ভাই বোন। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীরা হল সাকাত, সাকাত অর্থ বোন, এটার আরেকটা অর্থ অর্ধেক। আর মানুষ জাতীয় দুটো ভাগে বিভক্ত, পুরুষ ও নারী, এখানে তাদের বলা হচ্ছে অর্ধেক আর বলা হচ্ছে বোন। ইসলামে নারীদের সামাজিক অধিকার নিয়ে এভাবে আরও অনেক কথায় বলা যায়, তবে সময়ের স্বল্পতার কারণে আমি হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে পারবো না এখানে, যেমন বহুবিবাহ, যেমন তালাক, অনেক কিছু। আমি আমার লেকচারে অন্যান্য বিষয় নিয়ে বেশি বলবো, কারণ অভিজ্ঞতা আমাকে বলে এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি প্রশ্নোত্তর পর্বের সময় কথা বলবো। আশা করছি আপনারা বিষয়ে প্রশ্ন করবেন, আর আপনাদের যেসব বিষয় জানা দরকার আমি সাধ্যমতো সেগুলো চেষ্টা করে যাব উত্তর দিতে। আসুন এবার দেখি, আসুন এবার আমরা ইসলামে নারীদের শিক্ষা গ্রহণের অধিকারটা দেখি। একেবারে প্রথমে কোরআনের যে পাঁচটা আয়াত নাজিল হয়েছিল সেটা আছে সূরা আলাকে বা সূরা ইকরায়। এই সূরার 1-5 নম্বর আয়াতে বলা হয়েছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো, পাঠ করো তোমার প্রতিপালকের নামে। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত হতে, জোকের মতো বস্তু থেকে। ইকরা ওয়া রব্বুকাল আকরাম, পাঠ করো আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। আল্লামাল ইনসানা মা আলাম ইয়া আলাম, শিক্ষা দিয়েছেন মানুষ জাতিকে যা সে জানত না। পবিত্র কোরআন মানুষ জাতির উদ্দেশ্যে প্রথম যে নির্দেশটা দিয়েছে সেটা ইবাদতের জন্য না, রোজা রাখার জন্য না, যাকাত দেওয়ার জন্য না, বলা হয়েছে পড়ো। ইসলাম শিক্ষা গ্রহণের উপর অনেক গুরুত্ব দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি আদেশ দিয়েছেন বাবা এবং মাকে যে তাদের কন্যারা তারা যেন ধর্মীয় শিক্ষা লাভ করতে পারে। একজন মহিলার বিয়ে হওয়ার পরে এটা তার স্বামীর কর্তব্য যে তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি স্বামী নিজে না করতে পারে আর স্ত্রী চাইলে স্বামী তাকে অন্য কোথাও গিয়ে ধর্মীয় শিক্ষা লাভ করার সুযোগ করে দেবেন। সহিহ বুখারীতে বলা হয়েছে নবীজির সময়ে মহিলারা জানার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন। একদিন তারা নবীজিকে বলল আপনার চারপাশে সাধারণত পুরুষরা ঘিরে থাকে, আপনি আমাদেরকে একটা দিন সময় দিন যাতে করে আমরাও আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে পারি। নবীজি রাজি হয়েছিলেন। নবীজি নিজে যাওয়ার পাশাপাশি মাঝে মধ্যে তাঁর সাহাবিগণকেও পাঠাতেন মহিলাদের কাছে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। চিন্তা করুন, 1400 বছর আগে যখন নারীদের কোনো সম্মান দেওয়া হতো না, তাদেরকে ধরা হতো অস্থাবর সম্পত্তি, সেখানে পড়াশোনা অনেক দূরের কথা। ইসলাম সে সময়ে নারীদেরকে শিক্ষাদানের কথা বলেছে। ইসলাম ধর্মে এমন অনেক বিশেষজ্ঞই আছেন যারা হচ্ছেন নারী। এ ব্যাপারে সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ হল বিবি আয়েশা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকরের মেয়ে, আল্লাহ তাকেও শান্তিতে রাখুন। এছাড়াও তিনি ছিলেন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। বিবি আয়েশা বিভিন্ন সময় সাহাবিগণকে, অনেক সময় খলিফাগণকেও বিভিন্ন উপদেশ দিয়েছেন। তার একজন বিখ্যাত ছাত্র উরওয়া ইবনে আল জুবায়ের তিনি বলেছেন, আমি আরবের ইতিহাসে বিবি আয়েশার চাইতে জ্ঞানী কাউকে দেখিনি, হোক সেটা কোরআনের শিক্ষার ক্ষেত্রে বা দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে, ন্যায় অন্যায় বিচারের ক্ষেত্রে অথবা সাহিত্যকর্মের ক্ষেত্রে, এমন কাউকেই দেখিনি। তিনি শুধুমাত্র ধর্মীয় বিষয়গুলোতে বিশেষজ্ঞ ছিলেন না, ঔষধের ওপরে ছিল তার অগাধ জ্ঞান। যখনই আমাদের নবীজির কাছে বিদেশি লোকজন আসতেন আর কথা বলতেন, বিবি আয়েশা সেগুলো মনে রাখতেন। এছাড়া তিনি অঙ্কেও খুব ভালো ছিলেন। অনেক সময় সাহাবিগণ তার কাছে আসতেন মিরাত সম্পর্কে সমস্যা সমাধানের জন্য, অর্থাৎ সম্পত্তি ভাগাভাগি, যে সম্পত্তির উত্তরাধিকাররা কে কি পরিমাণে সেই সম্পত্তির ভাগ পাবেন। বিবি আয়েশা বিভিন্ন সময় চারজন খলিফাকে বিভিন্ন উপদেশ দিয়েছেন, সাহাবাগণকেও দিয়েছেন। এছাড়া বিবি আয়েশা বিভিন্ন সময় উপদেশ দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর বিবি আয়েশা বর্ণনা দিয়েছেন সব মিলিয়ে 2210টি হাদিসে। আর এছাড়াও কথা বলেছেন আবু মুসা, যিনি ছিলেন বিখ্যাত বিচারক, তিনি বলেছেন যে যখনই আমরা সাহাবিগণ কোন বিষয়ে কিছু জানতে চাইতাম, আমরা তখন চলে যেতাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আর দেখা যেত যে তিনি সে বিষয়ে জানতেন। বিবি আয়েশা সে সময় 88 জনেরও বেশি পণ্ডিতের শিক্ষক ছিলেন। এক কথায় তিনি ছিলেন পণ্ডিতদের পণ্ডিত। এমন আরো উদাহরণ আছে, যেমন বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন নবীজির স্ত্রী, তিনি বিশেষজ্ঞ ছিলেন ফিকার উপরে, ইসলামিক ব্যবহার শাস্ত্র। আর ইমাম আন-নাওভির মতে তিনি ছিলেন সে সময়ের সবচেয়ে মেধাসম্পন্ন মহিলা। আরেকটা দৃষ্টান্ত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ছিলেন আমাদের নবীজির স্ত্রী। আর ইবনে হাজার বলেছেন যে তিনি 32 জন শিক্ষককে শিক্ষা দিয়েছেন। এমন আরও উদাহরণ আছে, ফাতিমা বিনতে কায়েস, তিনি একবার ফিকা নিয়ে কথা বলেছিলেন, পুরো একদিন হযরত আয়েশা ও হযরত ওমরের সাথে, আল্লাহ তাদের দুজনকে শান্তিতে রাখুন, কিন্তু তারপরও তারা তাকে ভুল প্রমাণ করতে পারেনি। ইমাম আন-নাওভির মতে তিনি একেবারে প্রথমে হিজরত করেছিলেন আর তিনি অনেক বিষয়ে জানতেন। আরেকটা দৃষ্টান্ত হলেন উম্মে সামিল, যিনি ছিলেন আনাসের মা, তিনি ইসলামের দাওয়ার ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ছিলেন। এছাড়াও বলা যায় সৈয়দা নাফিসার কথা, তিনি ছিলেন হাসানের নাতনি। এছাড়াও বলা হয় যে তিনি শিক্ষা দিয়েছিলেন ইমাম শাফিকে, যিনি ইসলামের বিভিন্ন মাজহাবের একটা প্রবর্তক। এছাড়াও অনেক দৃষ্টান্ত আছে, যেমন উম্মে আদ-দারদা, যিনি ছিলেন আবু আদ-দারদার স্ত্রী, তিনি বিজ্ঞানের উপর বিশেষজ্ঞ ছিলেন। আর ইমাম বুখারীও বলে গিয়েছেন যে তিনি তার কর্মক্ষেত্রে খুবই দক্ষ ছিলেন। এমন আরও অনেক দৃষ্টান্ত আছে, যে সময়ে মহিলাদের সম্মান দেখানো হতো না, যে সময়ে মেয়েদেরকে জন্মের পর জীবন্ত কবর দিত, আর সেই সময়ে ইসলামে মহিলারা বিশেষজ্ঞ ছিলেন ঔষধপত্রের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, ধর্মীয় বিষয়ের ক্ষেত্রে। এখন ইসলাম বলে যে প্রত্যেক নারীকে শিক্ষিত হতে হবে, তাহলে ইসলামের এই আইনকে কি বলবেন আপনি, আধুনিক নাকি সেকেলে? আসলে বা দেখি ইসলামে নারীদের আইনগত কি কি অধিকার দেওয়া হয়েছে। ইসলামিক আইন অনুযায়ী পুরুষ এবং নারী তারা সমান। শরিয়া পুরুষ এবং নারী উভয়েরই জানমালের নিরাপত্তা দেয়। যদি কোনো পুরুষ কোনো নারীকে হত্যা করে, সেই পুরুষকে সেক্ষেত্রে কঠিন শাস্তি দেওয়া হবে, অর্থাৎ কিসাসের বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড। পবিত্র কোরআনে সূরা বাকারার 178 ও 179 আয়াতে উল্লেখ করা হয়েছে, সেই পুরুষকেও হত্যা করা হবে। একইভাবে যদি কোনো নারী হত্যা করে, তাকেও হত্যা করা হবে। ইসলাম ধর্মে কিসাসের বিধান অনুযায়ী পুরুষ এবং মহিলা, এখানে ক্ষয়ক্ষতিটা হোক চোখের অথবা নাকের অথবা শরীরে, তারা দুজনকেই সমান শাস্তি ভোগ করতে হবে। আর যদি হত্যাকারীর যিনি অভিভাবক, তিনি যদি নারীও হন, তিনি যদি বলেন হত্যাকারীকে ক্ষমা করে দাও, আর এজন্য তিনি যদি কোনো ক্ষতিপূরণ দিতে রাজি থাকেন, তার মতামতটাকে বাতিল করে দেওয়া যাবে না, ক্ষতিপূরণটা নিতে হবে। আর যাকে হত্যা করা হয়েছে তার আত্মীয়দের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয়, কেউ বলছে হত্যাকারীকে মেরে ফেলতে হবে আর কেউ বলছে তাকে ক্ষমা করে দিয়ে ক্ষতিপূরণ নিতে হবে, তখন সেই হত্যাকারীর মৃত্যুদণ্ডে বাধা দিতে হবে। আর এখানে যারা সাক্ষ্য দেবে তারা পুরুষ হোক বা মহিলা হোক, তাদের মতামতগুলো সমান গুরুত্ব পাবে। পবিত্র কোরআনের সূরা মাইদার 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে চুরি করবে সে পুরুষ হোক অথবা নারী, তার হাতটা তোমরা কেটে ফেলো, এটা তার কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হতে আদর্শ দণ্ড। যদি কেউ চুরি করে, এখানে সে পুরুষ হোক অথবা নারী, এক্ষেত্রে তার হাত কেটে ফেলা হবে, দুজনের শাস্তি এক। পবিত্র কোরআনে সূরা নূরের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যদি কেউ ব্যভিচার করে, হোক সে পুরুষ অথবা নারী, প্রত্যেককে 100 কষাঘাত করবে। ইসলামে ব্যভিচার করার শাস্তি, আর এখানে সে পুরুষ হোক অথবা নারী শাস্তিটা একই, 100টা কষাঘাত করতে হবে। ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর জন্য একই শাস্তির বিধান। ইসলাম ধর্মে একজন নারীর সাক্ষ্য দেওয়ার অনুমতি আছে। চিন্তা করেন, ইসলাম নারীকে সাক্ষী হওয়ার অধিকার দিয়েছে 1400 বছর আগে, এমনকি আজকের দিনেও। এই 1980 সালে ইহুদি রাবাইরা চিন্তাভাবনা করছে, তারা তখন চিন্তাভাবনা করেছিল যে নারীদেরকে বিচারে সাক্ষ্য দেওয়ার অধিকার দেওয়া যায় কি যায় না, আর ইসলাম এই অধিকার দিয়েছে 1400 বছর আগে। পবিত্র কোরআনের সূরা নূরের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যদি তোমাদের কেউ কোনো নারীর সতীত্ব নিয়ে অভিযোগ করে তাহলে 4 সাক্ষী আনো, সাক্ষীরা প্রমাণ করতে না পারলে তাদেরকে 80টি কষাঘাত করবে। ইসলামে ছোট অপরাধে 2 সাক্ষী লাগবে, বড় অপরাধ হলে 4 সাক্ষী লাগবে। ইসলাম অনুযায়ী কোনো নারীকে মিথ্যে অপবাদ দেওয়া বড় অপরাধ, সেজন্য এক্ষেত্রে 4 সাক্ষী লাগবে। এখনকার দিনে আধুনিক সমাজে দেখবেন পুরুষরা নারীদের বিভিন্ন অপবাদ দিচ্ছে, নারীদেরকে তারা বিভিন্ন নামে ডাকে, তাদের পতিতা নামেও ডাকে, এদের কোনো শাস্তি হচ্ছে না। ইসলামী কোনো রাষ্ট্রে কোনো পুরুষ জনসম্মুখে কোনো নারীকে পতিতা বললে বা অপবাদ দিলে, সেই নারী যদি তাকে আদালতে নিয়ে যায়, আর যদি সেই পুরুষ 4 সাক্ষী আনতে না পারে অথবা তাদের একজনের সাক্ষ্য মিথ্যে প্রমাণিত হয়, তাদের প্রত্যেকের শাস্তি হবে 80টা করে চাবুক। আর ভবিষ্যতে তাদের সব সাক্ষ্যই বাতিল হবে। ইসলাম নারীর সতীত্বের প্রতি অনেক বেশি গুরুত্ব দিয়েছে। কোনো মহিলা বিয়ে করলে সে সাধারণত তার স্বামীর নাম ব্যবহার করে। ইসলামে একটা সুযোগ দেওয়া আছে, সে তার স্বামীর নামটা নিতে পারে, তার স্বামীর নামটা সে ব্যবহার করতে পারে অথবা বিয়ের আগের নামটা ব্যবহার করতে পারে। আর ইসলামও বলছে আগের নামটাই ব্যবহার করতে। বেশ কিছু মুসলিম সমাজে দেখা যায় বিয়ের পরেও মহিলারা তাদের আগের নামটাই ব্যবহার করছে, কারণ ইসলামিক আইন অনুযায়ী পুরুষ এবং নারী সমান। এখন ইসলামের এই আইনকে কি বলবেন, আধুনিক নাকি সেকেলে? আসুন এবার দেখি রাজনৈতিক অধিকার। পবিত্র কোরআনে সূরা তাওবার 71 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে
ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুম আউলিয়া বাযু,
তার অর্থ পুরুষ এবং নারী তারা একে অপরের সাহায্যকারী। শুধুমাত্র সামাজিক ক্ষেত্রে সাহায্যকারী নয়, রাজনৈতিক ক্ষেত্রেও। রাজনৈতিক ক্ষেত্রেও পুরুষ এবং নারী একে অন্যকে সাহায্য করবে। ইসলাম নারীদের দিয়েছে ভোট দেওয়ার অধিকার। যদি আপনারা সূরা মুমতাহিনা পড়েন, এই সূরার 12 নম্বর আয়াতে বলা হয়েছে হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ নেবে, এখানে আরবি শব্দটা হল বায়ান, আর বায়ান এটার মানে হচ্ছে আমাদের বর্তমান সময়ের ইলেকশনের চাইতেও আরো ব্যাপক, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু আল্লাহর রাসূলই ছিলেন না, এছাড়া তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান। মহিলারা নবীজির কাছে আসত আর তারা রাষ্ট্রপ্রধান হিসেবে নবীজির কাছে আনুগত্য প্রকাশ করত। তাহলে ইসলাম নারীদেরকে ভোট দেওয়ার অধিকারও দিয়েছে। নারীরা আইন প্রণয়নেও অংশ নিতে পারে। আরেকটা বিখ্যাত হাদিস বলছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাদের সাথে আলোচনা করছিলেন যে দেনমোহরের একটা সর্বোচ্চ সীমা ধার্য করা উচিত, কারণ এতে করে যুবকরা বিয়ে করতে উৎসাহিত হবে। একজন মহিলা পেছনের সারি থেকে প্রতিবাদ করে বলে উঠল, যখন পবিত্র কোরআনের সূরা নিসার 20 নম্বর আয়াতে বলছে যে তোমরা এমনকি অগাধ সম্পত্তিও দিতে পারো, অগাধ সোনা দিতে পারো দেনমোহর হিসেবে। কোরআন যখন দেনমোহরের সীমা বেঁধে দেয়নি, সেখানে ওমর এই সীমা নির্ধারণের কে? আল্লাহ তাকে শান্তিতে রাখুন। আর তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর ভুল বলেছে, এই মহিলার কথা ঠিক। চিন্তা করেন, মহিলা ছিলেন একজন সাধারণ নারী, যদি সেই মহিলা বিখ্যাত কেউ হতেন তাহলে হাদিসে তার নাম উল্লেখ করা থাকত। যেহেতু হাদিসে সেই মহিলার নাম উল্লেখ নেই, আমরা ধরে নিতে পারি তিনি ছিলেন সাধারণ একজন মহিলা। তার মানে একজন সাধারণ মহিলাও রাষ্ট্রের প্রধান খলিফার কথার প্রতিবাদ করতে পারত। এখানে এভাবে বলা যায় যে সেই মহিলা সংবিধানের আইন ভাঙার ব্যাপারে প্রতিবাদ করেছিল, কারণ কোরআন হল মুসলিমদের সংবিধান। তার অর্থ একজন নারী আইন প্রণয়নে অংশগ্রহণ করতে পারে। নারীরা যুদ্ধক্ষেত্রেও অংশগ্রহণ করেছে। সহিহ বুখারীতে একটা পুরো অধ্যায় আছে যেখানে যুদ্ধক্ষেত্রে নারীদের কথা বলা হয়েছে। নারীরা সৈনিকদের পানি আর প্রাথমিক চিকিৎসা দিয়েছে। আর সেখানে নসিবা নামে একজন মহিলার কথা উল্লেখ করা আছে, ওহুদের যুদ্ধে যারা নবীজিকে রক্ষা করেছিলেন তিনি তাদের মধ্যে একজন। পবিত্রকরণ বলছে পুরুষ হল নারীর রক্ষাকারী। স্বাভাবিক পরিস্থিতিতে নারীরা যুদ্ধক্ষেত্রে যাবে না, এটা পুরুষদের দায়িত্ব। তবে প্রয়োজন পড়লে তেমন অবস্থায় নারীদের অনুমতি দেওয়া হয়েছে, তারা যুদ্ধক্ষেত্রে যেতে পারবে, তা না হলে না। আর এরকমটা হলে আমাদের অবস্থাটাও হয়ে যাবে আমেরিকার মতো। আর আমেরিকায় নারীরা যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধে অংশ নিত সেই 1901 সাল থেকে, তবে তারা সরাসরি যুদ্ধ করত না, তারা সেখানে দায়িত্ব পালন করত নার্সের। পরবর্তীতে নারীবাদী আন্দোলন শুরু হয়ে গেল, আর সেটা ছিল 1973 সাল। তারা সেখানে দাবি করল, কেন নারীদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হবে না? তারপর আমেরিকার সরকার অনুমতি দিল 1976 সালের পরে যে নারীরা এখন থেকে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। আর গত বছরে ডিফেন্স ডিপার্টমেন্টের একটা রিপোর্ট অনুযায়ী, আমেরিকার ডিফেন্স ডিপার্টমেন্টের রিপোর্ট, এটা প্রকাশিত হয়েছিল 1993 সালের 23 এপ্রিল, বলা হয়েছে যে একটা সম্মেলনে 90 জনেরও বেশিকে যৌন নিপীড়ন করা হয়েছে, আর তাদের মধ্যে এদের মধ্যে 83 জন হল মহিলা। এজন্য 117 জন অফিসারকে নিয়ম ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। চিন্তা করেন, মাত্র একটা সম্মেলনে 83 জন মহিলার উপর যৌন নির্যাতন হয়েছে। এই 117 জন অফিসারের অপরাধটা কি ছিল? এই মহিলাদের কাপড় খুলে দৌড়াতে বলেছিল, তাদেরকে বাধ্য করেছিল প্যারেড করতে নগ্ন হয়ে, এমনকি তাদের লজ্জাস্থানও অনাবৃত ছিল, তারা জনসমক্ষে সঙ্গম করতে বাধ্য হয়েছিল। এটাকে কি আপনারা নারীর অধিকার বলবেন? যদি আপনারা ভাবেন এটাই হল নারীর অধিকার, তাহলে আপনারা আপনাদের অধিকার নিয়ে থাকুন। আমরা চাই না আমাদের বোন, মেয়ে অথবা মায়ের উপর যৌন নির্যাতন হোক। তখন আমেরিকান পার্লামেন্টে কথা উঠেছিল, আর প্রেসিডেন্ট বিল ক্লিনটন তিনি নিজে এর জন্য ক্ষমা চেয়েছিলেন, সবার কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর পলিটিশিয়ানরা যখন বলে যে ব্যবস্থা নেওয়া হবে, তখন জানেনই তো কি হয়। তাহলে ইসলাম নারীদের যুদ্ধ করার অনুমতি দেয় যখন প্রয়োজন হবে, তবে সে সময় তারা তাদের ইসলামিক হিজাব পালন করবে আর ইসলামিক ভদ্রতা সেটাও মেনে চলবে। আমার এই লেকচার শেষ করার আগে আমি একটা উদাহরণ দেব। আমার লেকচারের শুরুতে বলেছিলাম ইসলাম পুরুষ এবং নারীর সাম্যতায় বিশ্বাস করে। সাম্যতা এটার অর্থ এখানে অভিন্নতা নয়। মনে করুন একটা ক্লাসরুমে দুজন ছাত্র, ছাত্র এ আর বি, কোন একটা পরীক্ষায় দুজনেই প্রথম হল, তারা দুজনেই 100 ভেতরে 80 নম্বর পেল, 80% মার্কস। ক্লাসের 100 জন ছাত্রের মধ্যে দুজন প্রথম হল, এ আর বি। যদি আর প্রশ্নগুলোর উত্তর দেখেন, প্রশ্নপত্রে মোট 10টা প্রশ্ন ছিল, প্রত্যেক প্রশ্নে 10 নম্বর। এক নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ সে 10-এর মধ্যে 9 পেয়েছে আর স্টুডেন্ট বি 10-এর মধ্যে 7 পেয়েছে। তাহলে এক নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ বি এর চেয়ে উপরে আছে। দুই নম্বর প্রশ্নে স্টুডেন্ট এ 10-এর মধ্যে 7 পেয়েছে আর স্টুডেন্ট বি 10-এর মধ্যে 9 পেয়েছে। স্টুডেন্ট বি স্টুডেন্ট এর উপরে আছে এই দুই নম্বর প্রশ্নে। তিন নম্বর প্রশ্নে তারা দুজনেই 10-এর মধ্যে 8 পেল আর দুজনেই সমান। তাহলে নম্বরগুলো যোগ করলে এই 10টা প্রশ্নে দেখা যাবে স্টুডেন্ট এ আর বি দুজনেই 180 পেয়েছে। তাহলে এক কথায় স্টুডেন্ট এ আর বি সব মিলিয়ে সমান। কিছু কিছু প্রশ্নে এ বি এর চেয়ে এগিয়ে আছে আর কিছু প্রশ্নে বি এর চেয়ে এগিয়ে আছে আর কিছু প্রশ্নে দুজনেই সমান পেয়েছে। আর একইভাবে আরেকটা উদাহরণ দেই যে আল্লাহ পুরুষকে বেশি শারীরিক শক্তি দিয়েছেন। ধরুন আপনার ঘরে চোর ঢুকেছে, তখন কি বলবেন? আমি নারী অধিকারে বিশ্বাস করি, নারীরও সমান অধিকার। তখন কি আপনার মা বোন বা স্ত্রী আর মেয়েকে চোরের সাথে লড়াই করতে বলবেন? না, এখানে আপনি নিজেই লড়াই করবেন, প্রয়োজন পড়লে তারা আসতে পারে। কিন্তু সাধারণ অবস্থায় যেহেতু আল্লাহ আপনাকে বেশি শক্তি দিয়েছেন, আপনিই সেই চোরের সাথে লড়াই করবেন। তাহলে শারীরিক শক্তির ক্ষেত্রে পুরুষ নারীদের চাইতে উপরে আছে। আপনাদের আরেকটা উদাহরণ দেই, যখন মা ও বাবাকে শ্রদ্ধা করার কথা বলা হচ্ছে, সেখানে বলা আছে যে সন্তানরা তাদের মাকে তাদের বাবার চাইতে 3 গুণ বেশি শ্রদ্ধা করবে। এখানে নারী পুরুষদের চাইতে উপরে অবস্থান করছে, সব মিলিয়ে তারা দুজনেই সমান। ইসলাম পুরুষ ও নারীর সাম্যতায় বিশ্বাস করে, অভিন্নতা নয়। ইসলামে পুরুষ এবং নারী সবকিছু মিলিয়ে সমান। আমি এখানে সংক্ষেপে বললাম, বিস্তারিত নয়। জাস্টিস কাজীও যেভাবে বলেছেন, সময়ের স্বল্পতার কারণে বিস্তারিতভাবে বলতে পারলাম না। এখানে আমি খুবই সংক্ষেপে ইসলামে নারীর অধিকারের কথা বললাম। আর এখন অনেক মুসলিম সমাজ এগুলো মেনে চলছে না, আর অনেক মুসলিম সমাজই নারীদেরকে তাদের অধিকারগুলো দেয়নি, তারা কোরআন এবং সুন্না থেকে দূরে সরে গেছে। এখানে পশ্চিমা বিশ্বই এর জন্য অনেকাংশে দায়ী। এই পশ্চিমা সমাজের কারণেই অনেক মুসলিম সমাজ হয়ে গেছে খুবই রক্ষণশীল, খুবই সতর্ক, এভাবে হয়ে গেছে তারা চরমপন্থী, আর কোরআন সুন্না থেকে দূরে সরে গেছে তারা। আর অন্যদিকে কিছু কিছু মুসলিম সমাজ পশ্চিমা বিভিন্ন সংস্কৃতি অনুসরণ করে চলছে। আমি পশ্চিমা সমাজকে বলতে চাই, আপনারা যদি ইসলামে নারীর অধিকারগুলো দেখেন কোরআন আর সুন্না অনুযায়ী, তাহলে বুঝতে পারবেন এটাই আধুনিক সেকেলে নয়। সবশেষে আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সহযোগিতা করেছেন। যদি একজনকে ধন্যবাদ জানাই যার কারণে আজ আমি এখানে, তিনি হলেন আমার মা মিসেস রোশন নায়েক। আর আমার মায়ের ভালোবাসা, যত্ন আর উপদেশে আমি আজকে এখানে। এটা খুব অবিচার হবে যদি আমার বাবা ডক্টর আব্দুল করিম নায়েকের কথা না বলি। এছাড়াও আমার পরিবারের অন্যান্য সদস্য, বিশেষ করে আমার ভাই ডক্টর মোহাম্মদ নায়েক, এছাড়াও আরেকজন হলেন আমার স্ত্রী, যিনি আমাকে উৎসাহ দিয়েছেন গত সোয়া এক বছর ধরে বিয়ে হওয়ার পর থেকেই। এই কারণেই আমি এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করতে পেরেছি। ওয়া আখির দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে এই অনুষ্ঠানে একটা ঘোষণা দেব। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং এর ট্রাস্টিরা ধন্যবাদ জানাচ্ছে আল বারাকা ফাইন্যান্স হাউস লিমিটেড বোম্বে এবং এর ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রাশিদ উমরকে। আল বারাকা ফাইন্যান্স আমাদের এই অনুষ্ঠানটিতে ব্রডকাস্টিং কোয়ালিটির ইউমেটিক রেকর্ডিংয়ের ব্যবস্থা করেছে। মিস্টার রাশিদ উমর এবং আল বারাকা ফাইন্যান্সকে অনেক ধন্যবাদ। এবারে শুরু হচ্ছে আমাদের প্রশ্নোত্তর পর্ব। আমি দর্শক শ্রোতাদের অনুরোধ করব, প্রশ্ন করার সময় আপনারা কিছু নিয়ম মেনে আমাদের প্রশ্নগুলো করবেন, যাতে করে আমাদের এই প্রশ্নোত্তর পর্বটা সফল হয়। দর্শকদের প্রশ্ন করার জন্য এই অডিটোরিয়ামের বিভিন্ন জায়গায় তিনটা মাইক বসানো হয়েছে। দুইটা মাইক নিচে আছে, যেগুলোতে পুরুষরা প্রশ্ন করবেন, আর একটা মাইক রয়েছে উপরে বেলকনিতে মহিলাদের প্রশ্ন করার জন্য। আপনারা মাইক থেকে একবারে মাত্র একটা প্রশ্ন করবেন। একবারে প্রথম প্রশ্নটা সেটা মহিলাদের মধ্য থেকে কেউ একজন করবেন, তারপরের প্রশ্নটা আমার ডান দিকের মাইক থেকে একজন পুরুষ করবেন, তারপরের প্রশ্নটা আবারও বেলকনি থেকে মহিলাদের মধ্য থেকে আসবে, তারপরের প্রশ্নটা আমার বাম দিকের মাইক থেকে একজন পুরুষ করবেন। আর এইভাবেই আমাদের পরবর্তী প্রশ্নগুলো চলতে থাকবে, প্রথমে উপরে মাঝখান থেকে, তারপর নিচে দুই পাশ থেকে। আপনাদের মধ্যে যারা স্লিপে প্রশ্ন করতে চান, আপনারা আপনাদের পাশেই ভলন্টিয়ারদের কাছে কাগজ কলম পাবেন। মাইকে প্রশ্ন শেষ হলে ডক্টর জাকির নায়েক চিরকুটে লেখা প্রশ্নগুলোর উত্তর দেবেন। আপনাদের প্রশ্ন বিষয়ের সাথে প্রাসঙ্গিক হতে হবে। ইসলাম ধর্মে নারীদের অধিকার, এটা কি আধুনিক নাকি সেকেলে? আর দয়া করে আপনারা প্রশ্নগুলো সংক্ষিপ্ত আর যথাযথ করবেন, এক থেকে তিনটা সেন্টেন্সের মধ্যে হলে ভালো হয়। এটা একটা প্রশ্ন আর উত্তর পর্ব, কোন রকম লেকচার বা বিতর্ক পর্ব না। দয়া করে আপনারা একবারে একটা প্রশ্ন করবেন, যদি সময় থাকে তাহলে আপনি পরের প্রশ্নটাও করতে পারবেন, যখন লাইনে দাঁড়ানো অন্যেরা তাদের প্রশ্নগুলো করে ফেলবে। এই অল্প সময়ের মধ্যে আমাদের এই প্রশ্নোত্তর পর্বটা শিক্ষামূলক আর আকর্ষণীয় করার জন্য আমরা অপ্রাসঙ্গিক বিভিন্ন প্রশ্নকে বাদ দিয়ে যেতে পারি, আর ডক্টর জাকির এখানে কোন প্রশ্নের উত্তর দেবেন সেখানে আমাদের সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। আমাদের বক্তা ডক্টর জাকির নায়েক যাতে যথাযথভাবে আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন, সেজন্য দয়া করে আপনার প্রশ্নটা করার আগে আপনার নাম ও পেশাটা বলে নিন। প্রশ্ন করার আগে আপনার নাম বলুন আর পেশাটা বলুন, যাতে করে আপনাকে আরো সঠিক উত্তর দিতে পারি। ধন্যবাদ। আমরা এবার প্রশ্নোত্তর পর্ব শুরু করতে যাচ্ছি। ডক্টর জাকির নায়েক উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছেন, যারা প্রশ্ন করবেন তারাও প্রস্তুত। এবারে মহিলাদের মধ্য থেকে প্রথম প্রশ্নটা করা হচ্ছে বেলকনি থেকে।
আসসালামু আলাইকুম, আমার নাম সাবা, আমি একজন স্টুডেন্ট। আমি আপনাকে একটা প্রশ্ন করব জাকির ভাই। একজন পুরুষ বেহেশতে গেলে হুর পাবে, অর্থাৎ আয়তলোচনা সুন্দরী সে পাবে, কিন্তু নারী বেহেশতে গেলে সেখানে সে কি পাবে?
বোন আপনি প্রশ্ন করলেন যে যখন কোন পুরুষ জান্নাতে যাবে সে সেখানে হুর পাবে সুন্দরী মহিলাদের, এখানে নারীরা কি পাবে তারা যখন জান্নাতে যাবে? পবিত্র কোরআনে এই হুর শব্দটার উল্লেখ আছে সব মিলিয়ে মোট চারটি জায়গায়। পবিত্র কোরআনে সূরা দুখানের 54 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপরে সূরা তুরের 20 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপরে সূরা রহমানের 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আর সবশেষে সূরা ওয়াকিয়ার 22 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর এখানে বেশিরভাগ অনুবাদে, বিশেষ করে উর্দু অনুবাদে এই হুর শব্দটার অনুবাদ করা হয়েছে যে সুন্দরী মহিলা। যদি এই হুর শব্দটার অর্থ হয়ে থাকে সুন্দরী মহিলা, তাহলে মহিলারা জান্নাতে গিয়ে কি পাবে? সত্যি বলতে এই হুর শব্দটা হলো বহুবচন, এক বচনে হাওয়াত, যেটা পুরুষের জন্য প্রযোজ্য, আর হাওয়াত এটা নারীদের জন্য প্রযোজ্য। এখানে আসলে হাওয়ারের চারিত্রিক বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে। এর অর্থ বড় সাদা সুন্দর চোখ, এখানে বিশেষ করে সাদা চোখের কথা বলা হয়েছে। একই ধরনের আরেকটা শব্দ রয়েছে আজওয়াজুন মুতাহারাতুন, কোরআনের অনেক জায়গায় আছে, সূরা বাকারার 25 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং সূরা নিসার 57 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে আজওয়াজুন মুতাহারাতুন, যার অর্থ সঙ্গী বা সাথী। মোহাম্মদ আসাদ এই হুর শব্দটার অনুবাদ করেছেন স্বামী বা স্ত্রী, আর আবদুল্লাহ ইউসুফ আলী তিনি অনুবাদ করেছেন সঙ্গী। তাহলে হুর শব্দটার অর্থ সঙ্গী বা স্বামী বা স্ত্রী, এটার আসলে কোনো লিঙ্গ নেই। পুরুষরা জান্নাতে গেলে ভালো মহিলা পাবে যাদের চোখ বড় আর সুন্দর, আর মহিলারা পাবে ভালো পুরুষ যাদের চোখ বড় আর সুন্দর। আশা করি উত্তরটা পেয়েছেন।
এবারের প্রশ্ন ডান দিকের মাইক থেকে।
সালাম আলাইকুম, সুলতান কাজী, আমি চাকরি করি। আমি একটা প্রশ্ন করতে চাই ডাক্তার জাকির নায়েককে। যখন কোনো বিচারে সাক্ষ্য দেওয়া হয়, তখন কেন দুইজন মহিলা সাক্ষী একজন পুরুষ সাক্ষীর সমান হয়?
ভাই, আপনি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন যে ইসলামে দুইজন মহিলা সাক্ষী কেন একজন পুরুষ সাক্ষীর সমান। দুইজন মহিলা সাক্ষী সবসময় একজন মহিলা, দুজন মহিলা সাক্ষী সবসময় একজন পুরুষ সাক্ষী সমান নয়, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে এটা আছে। পবিত্র কোরআনে কমপক্ষে 5টি আয়াতে এমন কথা আছে যেখানে সাক্ষীর কথা বলা হচ্ছে কিন্তু পুরুষ বা নারী এটা বলা হয়নি। একটা আয়াতে এমন ধারণা দেওয়া হয়েছে যে দুইজন মহিলা সাক্ষী তারা একজন পুরুষ সাক্ষীর সমান, সেটা আছে সূরা বাকারার 282 নম্বর আয়াতে এটার উল্লেখ করা হয়েছে। আর এটা হল কোরআনের সবচেয়ে বড় আয়াত, বলা হয়েছে যখন তোমরা কোন রকম আর্থিক লেনদেন করবে যেখানে ভবিষ্যতের দায়বদ্ধতা থাকবে, তখন তোমরা সেটা লিখে রাখো আর তখন দুইজন সাক্ষী বেছে নাও পুরুষের মধ্য থেকে। যদি না পাও, সরি, যদি দুইজন পুরুষ সাক্ষী খুঁজে না পাও, তাহলে একজন পুরুষ ও দুজন নারীকে নাও, যাতে করে তাদের একজন ভুলে গেলে আরেকজন মনে করিয়ে দেয়। পবিত্র কোরআনের এই আয়াত সূরা বাকারার 282 নম্বর আয়াতে যেটা উল্লেখ করা হয়েছে সেখানে শুধু আর্থিক লেনদেনের ব্যাপারে বলা হয়েছে, শুধুমাত্র আর্থিক লেনদেনের ব্যাপারে বলা হয়েছে যে তোমরা দুজন পুরুষকে সাক্ষী করো যদি পারো, আর যদি দুজন পুরুষ সাক্ষী জোগাড় করতে না পারো তাহলে একজন পুরুষ ও দুজন নারী। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা উদাহরণ দেই। ধরুন একজন লোক একটা অপারেশন করাতে চায়, একটা ডাক্তারি অপারেশন। স্বাভাবিকভাবেই সেই লোক এখানে উপদেশ নিতে চাইবে দুইজন বিশেষজ্ঞ সার্জনের। যদি দুজন বিশেষজ্ঞ সার্জন খুঁজে না পায় তাহলে সে উপদেশ নেবে অন্তত পক্ষে একজন বিশেষজ্ঞ সার্জনের, এর সাথে দুইজন জেনারেল প্র্যাকটিশনারের যাদের শুধু MBBS ডিগ্রি আছে, কারণ একজন সার্জন অপারেশনের ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ যদি সাধারণ MBBS ডাক্তারের সাথে তুলনা করেন। আর একইভাবে যেহেতু ইসলাম ধর্মে আর্থিক বিভিন্ন বিষয়ে দায়িত্বগুলো সাধারণত পুরুষদের উপরে থাকে, তারা মহিলাদের চেয়ে আর্থিক ব্যাপারগুলো ভালো বোঝে, সেজন্য আর্থিক লেনদেনে সাক্ষী হিসেবে সবচেয়ে ভালো হবে দুজন পুরুষ। যদি দুজন পুরুষ না পান তখন একজন মহিলা, সরি, একজন পুরুষ দুজন মহিলা। আর পবিত্র কোরআনে সূরা মাইদার 106 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন কেউ সম্পত্তি ভাগ করার জন্য দলিল লেখে তখন দুজন পুরুষকে সাক্ষী করো। এখানেও আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুরুষ সাক্ষী উত্তম। কিছু বিচারক এমন বলেন যে হত্যাকাণ্ডের মতো অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য দিতে গেলে নারী স্বভাবগত কারণেই আটকে যেতে পারে অথবা ভয় পেতে পারে হত্যাকাণ্ডের ক্ষেত্রে। সেজন্য হত্যাকাণ্ডের সাক্ষ্য দিলে দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। শুধুমাত্র এই দুটো ক্ষেত্রে, আর্থিক লেনদেনে ও হত্যাকাণ্ডের সাক্ষ্যে, দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সমান। কিছু বিশেষজ্ঞ বলেন না, ইসলাম বলে এক জায়গায় সূরা বাকারায় 282 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দুইজন নারী সমান একজন পুরুষ, তাই সব ধরনের ক্ষেত্রে দুইজন নারী তাদের সমান একজন পুরুষ। আসুন দেখি, আমি আগেও বলেছি যে কোরআনকে আপনারা সামগ্রিকভাবে দেখুন। পবিত্র কোরআনে দেখবেন সূরা নূরের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যদি তোমাদের কেউ তাদের স্বামী বা স্ত্রীর প্রতি অপবাদ দেয় আর যদি কোনো সাক্ষী না থাকে, যদি কোনো সাক্ষী না থাকে তাদের নিজেদের সাক্ষ্যই এখানে যথেষ্ট। তার মানে যদি স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে অথবা স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, যদি তাদের অন্য কোনো সাক্ষী না থাকে তাদের নিজেদের সাক্ষ্যই এখানে যথেষ্ট। এই আয়াতটা পরিষ্কারভাবে বলছে যে একজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমান। এমন অনেক ক্ষেত্রে বিচারকরা একমত হবেন, এগুলো ছাড়াও এমনকি চাঁদ দেখার ক্ষেত্রেও একজন মহিলা সাক্ষীর সাক্ষ্য যথেষ্ট। কিছু বিশেষজ্ঞ বলেন রমজান মাসের শুরুতে প্রয়োজন হয় একজন সাক্ষীর আর রমজান মাসের শেষে প্রয়োজন হয় দুজন সাক্ষীর। এখানে এটা কোনো ব্যাপার না যে তারা পুরুষ নাকি মহিলা। কিছু কিছু বিষয় আছে যেখানে পুরুষের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, শুধু মহিলাদের সাক্ষ্য গ্রহণযোগ্য। সবাই বোধহয় উত্তরটা জানতে চাচ্ছেন। ধরুন আপনি একজন সাক্ষী চান কোন মৃত মহিলার গোসলের সাক্ষী, কোন মহিলার মারা গেলে তার গোসলের ব্যাপারে সাক্ষ্য দিতে পারে শুধুমাত্র একজন মহিলা। আর শুধুমাত্র আপনি যখন কোনো মহিলাকে খুঁজে পাবেন না তখন মহিলার স্বামী সাক্ষী হতে পারে, তাহলে এখানে মহিলার সাক্ষী গ্রহণযোগ্য। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই।
যারা চিরকুটে প্রশ্ন করার ব্যাপারে ইচ্ছুক তারা দয়া করে আপনাদের হাত তুলুন, যাতে করে আমাদের ভলান্টিয়াররা আপনাদেরকে কাগজ ও কলম সরবরাহ করতে পারেন। তারপর প্রশ্ন লিখে ভলান্টিয়ারদের মাধ্যমেই আমাদের কাছে পাঠিয়ে দিন, পরবর্তীতে আমরা এই চিরকুটের প্রশ্নগুলোর উত্তর দেব। এবারে প্রশ্নটা হবে উপরে মহিলাদের মধ্য থেকে।
আসসালামু আলাইকুম, আমার নাম শায়লা। আমার প্রশ্নটা হল, ইসলামে কেন বহু বিবাহের অনুমতি আছে আর শুধু পুরুষই কি একাধিক বিয়ে করতে পারবে?
বোন আপনি প্রশ্ন করলেন যে ইসলামে কেন বহু বিবাহের অনুমতি আছে, অর্থাৎ ইসলামে কেন একজন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে। পলিগামি শব্দটার অর্থ হল একজন মানুষের একাধিক স্বামী বা স্ত্রী আছে। এটার মধ্যে দুটো ভাগ রয়েছে, পলিজিনি যেখানে একজন পুরুষের একাধিক স্ত্রী থাকে, আর পলিয়ান্ড্রি যেখানে একজন নারীর একাধিক স্বামী থাকে। সাধারণত মানুষ ভাবে পলিগামি মানে একজন পুরুষ সে একাধিক বিয়ে করতে পারবে। পলিগামি মানে আসলে দুটোই, একজনের একাধিক স্বামী বা স্ত্রী থাকবে। কোনো পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে তাকে বলা হয় পলিজিনি, কোন মহিলার যদি একাধিক স্বামী থাকে তাকে বলা হয় পলিয়ান্ড্রি। তবে এখানে আপনার প্রশ্নটা ছিল যে কেন ইসলামে পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়েছে, তাই আমিও পুরুষের একাধিক বিয়ে নিয়ে কথা বলবো এখানে। পবিত্র কোরআন হচ্ছে একমাত্র ধর্মগ্রন্থ এই পুরো পৃথিবীর মধ্যে যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। আর কোন ধর্মগ্রন্থ নেই পৃথিবীতে, কোথাও খুঁজে পাবেন না, যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। আপনারা গীতা পড়ে দেখেন, বেদ পড়ে দেখেন, রামায়ণ পড়ে দেখেন, মহাভারত পড়ে দেখেন, বাইবেল পড়ে দেখেন, কোনো ধর্মগ্রন্থে বলা নেই মাত্র একটা বিয়ে করো, শুধু কোরআনে এটার উল্লেখ আছে। সত্যি বলতে আপনারা যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন, বেশিরভাগ রাজারই অনেকজন স্ত্রী ছিল। রাজা দশরথ, তার একাধিক স্ত্রী ছিল। প্রভু কৃষ্ণ, তারও একাধিক স্ত্রী। আপনারা যদি ইহুদি ধর্মগ্রন্থ পড়েন, সেখানে পুরুষরা একাধিক বিয়ে করতে পারে। পরবর্তীতে 11 শতাব্দীতে ইহুদি র‍্যাবাই গর্শাম বেনজুদা তিনি একটা আইন পাস করেন যেখানে পুরুষের একাধিক বিয়ে করা নিষিদ্ধ করা হয়েছে। তারপরও ইহুদিদের সেফারডিক গোত্রে এই প্রথা চালু ছিল। পরে 1950 সালে ইসরায়েলের প্রধান রেবাই এটাকে একেবারে নিষিদ্ধ করেন। খ্রিস্টানদের বাইবেলেও পলিজিনির অনুমতি দিয়েছে, মাত্র কয়েকশো বছর আগে চার্চ এটাকে নিষিদ্ধ করেছে। এরপর আপনারা যদি ইন্ডিয়ার আইনগত অবস্থা একটু দেখেন, ইন্ডিয়ার আইন এক সময় পুরুষের একাধিক বিয়ের অনুমতি দিত, তবে পরবর্তীতে 1954 সালে তখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাস করানো হয়। আমি ভুল বললে জাস্টিস কাজী শুধরে দেবেন। যখন হিন্দু ম্যারেজ অ্যাক্ট পাস করানো হয় 1954 সালে, এই আইনে কোনো হিন্দু পুরুষের একাধিক বিয়েকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। যদি আপনারা পরিসংখ্যান দেখেন, ইসলামে নারীর অবস্থান নিয়ে একসময় একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল 1975 সালে, সেখানে 66 ও 67 নম্বর পৃষ্ঠায় আছে। এখানে একাধিক বিয়ের একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছিল, বলা হয়েছে যে হিন্দুদের মধ্যে একাধিক বিয়ের শতকরা হার হল 5.06, আর মুসলিমদের মধ্যে একাধিক বিয়ের শতকরা হার ছিল মাত্র 4.31। আমরা পরিসংখ্যানগুলো বাদ দিয়ে আমাদের মূল আলোচনায় আসি, ইসলামে কেন পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দেয়। আমি আগেও বলেছি, পবিত্র কোরআন এই পৃথিবীর মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিয়ে করবে পছন্দের নারীকে 2, 3 অথবা 4, তবে সুবিচার করতে না পারলে মাত্র একটা বিয়ে করো। মাত্র একটা বিয়ে করার কথা শুধু কোরআনেই বলা হয়েছে, এ কথাটা পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থে নেই। আরবে ইসলাম আসার আগে পুরুষদের একাধিক স্ত্রী থাকত, কারো কারো সখানেক স্ত্রী থাকত। ইসলাম তখন বহুবিবাহের একটা সীমা ঠিক করে দেয়, সর্বোচ্চ 4টা। আপনার একাধিক স্ত্রী থাকতে পারে শুধুমাত্র একটা শর্ত মেনে, যে তাদের সাথে সুবিচার করতে হবে 2, 3 বা 4 জন, না করতে পারলে মাত্র 1 জন। একই সুরায় আছে, সুরা নিসার 129 নম্বর আয়াতে একথার উল্লেখ করা হয়েছে যে এটা খুবই কঠিন যে তোমাদের স্ত্রীদের সাথে সমান ব্যবহার করবে। তাহলে বহুবিবাহ একটা ব্যতিক্রম, এটা নিয়ম নয়। অনেক মানুষই ভাবে যে ইসলাম বলছে এটা আসলে আবশ্যিক, পুরুষরা একাধিক বিয়ে করবে। ইসলাম ধর্মে বিভিন্ন কাজের 5টা শ্রেণীবিভাগ আছে। প্রথমটা হচ্ছে যেটা আবশ্যিক অর্থাৎ ফরজ, দ্বিতীয়টা হচ্ছে যেটা সুপারিশ করা হয়েছে, তৃতীয়টা হচ্ছে যেটার অনুমোদন দেওয়া হয়েছে, চতুর্থটা হচ্ছে যেটাতে নিরুৎসাহিত করা হয়েছে, আর সর্বশেষে যেটা নিষিদ্ধ অর্থাৎ হারাম। বহুবিবাহ এর মধ্যে মাঝের সারিতে অনুমতি আছে। সহিহ হাদিসে এমন কথা নেই বা কোরআনেও বলা হয়নি যে কোনো পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে সে অন্য লোকের সাথে উত্তম একজন পুরুষ হবে। আসুন এবার যুক্তি দিয়ে দেখি, কেন ইসলাম পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয়। প্রাকৃতিকভাবে পুরুষ এবং নারী জন্ম নেয়, পুরুষ আর নারী জন্ম নেয় সমান অনুপাতে। তবে মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মানুষের ভ্রূণ, সেটা যদি মেয়ে হয় সে তাহলে ছেলে ভ্রূণের চাইতে শক্তিশালী। আধুনিক বিজ্ঞান আমাদের বলে যে মেয়ে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ছেলের চেয়ে বেশি। মেয়ে শিশুরা ছেলে শিশুর চাইতে বিভিন্ন রকম রোগ জীবাণুকে আরো অনেক ভালোভাবে প্রতিরোধ করতে পারে। মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মেয়ে শিশুরা তুলনামূলকভাবে ছেলে শিশুর চাইতে শক্তিশালী হয়। তাহলে সেই শিশু বয়স থেকেই মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি। পৃথিবীতে বিভিন্ন সময়ে অনেক যুদ্ধ হয়, আর যুদ্ধের সময় মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি মারা যায়। এই কিছুদিন আগেও আফগানিস্তানের যুদ্ধে আনুমানিকভাবে প্রায় 15 লক্ষ মানুষ মারা গেছে, তাদের মধ্যে বেশিরভাগই হল পুরুষ। পরিসংখ্যান আমাদের বলে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা হয়, সেখানেও মেয়েদের চাইতে ছেলেরাই বেশি মারা যায়। অনেক বেশি পুরুষ ধূমপানের কারণে মারা যায়, কিন্তু নারীরা কম মারা যায়। সেজন্য পৃথিবীতে পুরুষের তুলনায় আপনারা অনেক বেশি নারী দেখতে পাবেন। ইন্ডিয়া হল তেমন একটা দেশ, এশিয়ায় আরো কিছু দেশ আছে আর আফ্রিকায়, যেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের সংখ্যার চেয়ে কম। এর কারণটা আমি আগেও বলেছি, কারণ প্রতি বছরে 10 লক্ষেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় ইন্ডিয়াতে, আর নবজাত শিশুকে হত্যা করার কারণে, কন্যা শিশু হত্যা, এই কারণেই এদেশে মহিলাদের সংখ্যা কম পুরুষদের চেয়ে। আমরা যদি এই অশুভ চর্চাটি বন্ধ করি, তাহলে এখন থেকে 10-20 বছর পরেই দেখব যে পুরুষদের সংখ্যা নারীদের চেয়ে কম আমাদের দেশে। শুধুমাত্র নিউ ইয়র্কে পুরুষের চাইতে নারীর সংখ্যা 10 লক্ষ জন বেশি, শুধুমাত্র আমেরিকাতে পুরুষের চাইতে নারী 78 লক্ষ জন বেশি। আর এছাড়া নিউ ইয়র্কে যতজন পুরুষ আছে, তার মধ্যে 1/3 তারা হল সমকামী, তার মানে তারা নারীর প্রতি আগ্রহী নয়। আর পুরো আমেরিকাতে প্রায় 2.5 কোটি সমকামী রয়েছে। শুধুমাত্র ব্রিটেনে পুরুষের চেয়ে নারী 40 লক্ষ জন বেশি, শুধুমাত্র জার্মানিতে পুরুষের চেয়ে নারী 50 লক্ষ জন বেশি, শুধুমাত্র রাশিয়াতে পুরুষের চেয়ে নারী 70 লক্ষ জন বেশি। আর আল্লাহ তালাই ভালো জানেন এই পুরো পৃথিবীতে নারীর সংখ্যা পুরুষের সংখ্যা চেয়ে কতজন বেশি আছে। মনে করেন আমার বোন আমেরিকায় বসবাস করে, সেখানে প্রত্যেক পুরুষই বিয়ে করেছে, প্রত্যেক পুরুষ একজন করে মহিলাকে বিয়ে করেছে। তারপরও শুধুমাত্র আমেরিকাতে প্রায় 30 লক্ষ মহিলা থাকবে যারা তাদের জন্য কোনো স্বামী পাবে না। আর ধরেন আমার বোন আমেরিকায় বসবাস করে, সেই দুর্ভাগা মহিলাদের মধ্যে সেও একজন যে তার জন্য কোনো স্বামী পায়নি। তার সামনে তখন যে পথটা খোলা থাকে সেটা হলো, সে এমন একজনকে বিয়ে করবে, এমন এক লোককে বিয়ে করবে যার স্ত্রী আছে অথবা হতে পারে জনগণের সম্পত্তি, এছাড়া অন্য কোনো পথ নেই। আর বিশ্বাস করেন এই প্রশ্নটা আমি অনেক অমুসলিমকেই করেছি, আর সবাই প্রথম সুযোগটাই বেছে নিয়েছে, এখন পর্যন্ত কেউ দ্বিতীয় সুযোগটা বেছে নেয়নি। তবে কিছু কিছু স্মার্ট লোক আছে যারা বলবে, আমি চাই যে আমার বোন কুমারী থাকবে। বিশ্বাস করেন মেডিকেল সায়েন্স আমাদের বলে যে পুরুষ অথবা নারী তারা সারা জীবন ধরেই ভার্জিন থাকতে পারে না। একজন নারীর পক্ষে কুমারী থাকা সম্ভব নয়, সে তখন অনৈতিকভাবে যৌনাচারে লিপ্ত হয়ে যাবে, কারণ প্রত্যেক দিন আমাদের শরীরে সেক্স হরমোন তৈরি হয়। আর সেই সব বিখ্যাত লোকেরা যারা সংসার জীবন ত্যাগ করেছে, যেমন ধরুন সাধু আর সন্ন্যাসীরা, তারা হিমালয় পাহাড়ে চলে যায়, তাদের পেছন পেছন দেবদাসীরাও চলে যায়। কি জন্য? একটা রিপোর্ট অনুযায়ী চার্চ অফ ইংল্যান্ডের বেশিরভাগ প্রিস্ট আর নান, তাদের বেশিরভাগই ব্যভিচার আর সমকামিতায় লিপ্ত থাকে। এখানে অন্য কোনো সুযোগ নেই, যেটা করতে পারেন এমন কাউকে বিয়ে করতে পারেন যে লোকের আরেকজন স্ত্রী আছে, তা না হলে জনগণের সম্পত্তি।
বাবা, ইউ আর রিয়েলি গ্রেট, তোমার সিদ্ধান্তই সঠিক।
সন্তানকে IIUC ঢাকা ক্যাম্পাসে ভর্তি করে আমি নিশ্চিত।
মাল্টিমিডিয়া পিসি এলিফেন্ট রোডের কাঁটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000-এরও অধিক ইসলামী সিডি VCD থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি VCD বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান।
এই প্রশ্নটার ধারাবাহিকতায় আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা আমরা চিরকুটে পেয়েছি। যেসব ক্ষেত্রে বহুবিবাহের অনুমতি আছে সেই ক্ষেত্রগুলি কি উল্লেখ করবেন? প্রশ্নটা করেছেন বোন সামিনা। যেসব ক্ষেত্রে বহুবিবাহের অনুমতি আছে সেই ক্ষেত্রগুলি কি উল্লেখ করবেন?
বোন, আপনি একটা প্রশ্ন করেছেন যে কোন কোন ক্ষেত্রগুলোতে ইসলাম ধর্ম আমাদের বহুবিবাহের অনুমতি দেয়। এখানে শর্ত একটাই, যে যদি সেই লোক তার সব কজন স্ত্রীর সাথে সুবিচার করতে পারেন, যদি সুবিচার করতে পারেন, তিনি তার সকল স্ত্রীর সাথে, তার দুইজন, তিনজন বা চারজন স্ত্রীর সাথে, তাহলেই সেই লোক একাধিক বিয়ে করতে পারেন। যদি সুবিচার করতে না পারেন তাহলে তার সন্তুষ্ট থাকা উচিত একজন স্ত্রীতেই। এছাড়া আরও বেশ কিছু ক্ষেত্র আছে যেখানে এটা বলা যায় যে একজন পুরুষ সে একাধিক মহিলাকে বিয়ে করবে। একটা উদাহরণ আমি আগে দিয়েছি, কারণ হলো অনেক মহিলাকে পাওয়া যাবে যারা তাদের জন্য স্বামী পাবে না। ইসলাম বহুবিবাহের অনুমতি দিয়েছে মহিলাদের শালীনতা রক্ষার জন্য। এছাড়াও আরো কিছু ক্ষেত্র আছে। এখানে একটা উদাহরণস্বরূপ, একজন যুবতী সে বিয়ে করল, আর তারপর আনুমানিকভাবে বিয়ে করার কয়েক মাস পরে সেই মহিলা অ্যাক্সিডেন্ট করল আর সে পঙ্গু হয়ে গেল, আর সে শারীরিকভাবে অক্ষম হয়ে গেল। তখন সেই স্বামী যে কাজটা করতে পারে, সে হয় তার আগের পঙ্গু স্ত্রীকে রেখেই আরেকটা বিয়ে করতে পারে, অথবা প্রথম স্ত্রীকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করতে পারে। এখন আপনাদের বলি, ধরুন আপনার বোন হলেন সেই দুর্ভাগা মহিলা যে পঙ্গু হয়ে গেছে, এখানে কি বলবেন? আপনি কি চাইবেন আপনার ভগ্নিপতি তখন আপনার বোনকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করুক, নাকি আপনি চাইবেন যে আপনার ভগ্নিপতি প্রথম স্ত্রীকে রেখেই নতুন করে আরেকটা বিয়ে করুক? এমনও ঘটনা ঘটতে পারে কারো স্ত্রী প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়ল, সে এতটাই অসুস্থ হল যে সন্তানদের দেখাশোনা করতে পারল না, স্বামীরও দেখাশোনা করতে পারল না। এমন পরিস্থিতিতে এটা করাই যৌক্তিক যে সেই মহিলা স্বামীকে শেয়ার করবেন আরেকজন মহিলার সঙ্গে, যে শুধু তার স্বামীর দেখাশোনা করবে না, সেই মহিলাকেও দেখবেন, তার সন্তানদেরও যত্ন নেবেন। অনেকেই হয়তো বলবে এখানে তো একজন পরিচারিকা রাখতে পারতেন অথবা নার্স সন্তানদের দেখাশোনার জন্য। আমিও তাতে একমত, আপনি একজন পরিচারিকা রাখতে পারেন যে আপনার স্ত্রী সন্তানদের দেখাশোনা করবে, কিন্তু আপনাকে দেখাশোনা করবে কে? কিছুদিন পরে সেই পরিচারিকা আপনাকে যত্ন নেওয়া শুরু করবে। তাই সবচেয়ে ভালো সমাধান হচ্ছে আপনি প্রথম স্ত্রীকে বর্তমান রেখে আরেকটা বিয়ে করবেন, আর দুজনকে সমান চোখে দেখবেন। আর অনেক ক্ষেত্র থাকতে পারে, যেমন ধরুন বিয়ে করার অনেক বছর পরেও আপনাদের কোনো সন্তান হচ্ছে না, আর হতে পারে স্বামী স্ত্রী দুজনেই একটা সন্তান আশা করছেন। এ অবস্থায় স্ত্রী অনুমতি দিতে পারে যে তার স্বামী আরেকটা বিয়ে করবে যাতে করে তাদের সন্তান হয়। কিছু মানুষ হয়তো বলবে তাহলে সন্তান দত্তক নেন। ইসলাম সন্তান দত্তক নেওয়ার অনুমতি দেয় না, বেশ কিছু কারণ আছে, এখানে বিস্তারিত বলছি না। আর এখানে যে একমাত্র পথটা খোলা থাকে, সে হয় তার প্রথম স্ত্রীকে তালাক দেবে, তারপর আরেকটা বিয়ে করবে যদি সে সন্তান চান, অথবা প্রথম স্ত্রীকে বর্তমান রেখে আরেকটা বিয়ে করতে পারে, আর দুজনের সাথেই সমান ব্যবহার করবে। এই ক্ষেত্রগুলোতে অনুমতি আছে।
এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে।
আমার নাম ইলিয়াস, আমি একজন স্টুডেন্ট। আমার প্রশ্নটা হলো একজন মহিলা কি রাষ্ট্রপ্রধান হতে পারেন? একজন মহিলা কি রাষ্ট্রের প্রধান হতে পারেন?
ভাই, আপনি প্রশ্ন করেছেন যে কোন মহিলা কি রাষ্ট্রপ্রধান হতে পারেন। পবিত্র কোরআনে আমার জানা মতে এমন কোনো কথা নেই যেটা বলছে যে একজন মহিলা রাষ্ট্রের প্রধান হতে পারবেন না। তবে এমন বেশ কিছু হাদিস আছে, যেমন একটা হাদিস বলছে যে সেই জাতি যাদের নেতা একজন মহিলা তারা সফল হবে না। কিছু বিশেষজ্ঞ বলেন যে এটা বলা হয়েছিল একটা বিশেষ সময়ের একটা বিশেষ ঘটনাকে উদ্দেশ্য করে, আর সে সময় পারস্য দেশের নেতা ছিল তাদের রানী। অন্য বিশেষজ্ঞরা বলে না, এখানে আসলে সবার কথাই বলা হয়েছে। আসুন দেখি যে ইসলাম ধর্মে একজন মহিলা রাষ্ট্রপ্রধান হতে পারবেন কি না। যদি একজন মহিলা রাষ্ট্রপ্রধান হন কোনো ইসলামিক দেশে, তাকে হয়তো নামাজের সময় ইমামতিও করতে হতে পারে, আর যদি একজন মহিলা জামাতে নামাজ পড়া ইমামতি করেন, আর নামাজে আমরা বিভিন্ন অঙ্গভঙ্গি করি, যেমন কালাম, রুকু, সিজদা, দাঁড়ানো, নতজানু আর উপুর হওয়া, যদি পুরুষদের সামনে একজন মহিলা এগুলো করে নামাজের সময়, আমি নিশ্চিত এতে নামাজের অসুবিধা হবে। যদি সেই মহিলা আমাদের দেশের মতো বর্তমানের কোনো দেশের রাষ্ট্রপ্রধান হন, প্রায় দেখা যাবে সেই রাষ্ট্রপ্রধান বিভিন্ন মিটিং করছেন অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে, যারা হতে পারে পুরুষ, আর মাঝে মধ্যেই তারা ক্লোজ ডোর মিটিং করে যেখানে অন্য কেউ ঢুকতে পারে না। যদি একজন মহিলা আরেকজন পুরুষের সাথে ক্লোজ ডোর মিটিং করে, ইসলাম এটার অনুমতি দেয় না। ইসলাম বলে যে একজন মহিলা কোনো পরপুরুষের সাথে একা থাকতে পারবে না, মিটিং করতে পারবে না। ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশার অনুমতি দেয় না। একজন রাষ্ট্রপ্রধানের ছবি বিভিন্ন সময়ে প্রচার করা হয়, ভিডিও শুটিং, ফটোগ্রাফি, খুব কাছ থেকে ক্যামেরা ধরা হয়, সেখানে অন্য রাষ্ট্রপ্রধানও থাকতে পারে, অন্য পুরুষ লোকও থাকতে পারে, তখন এই মহিলা রাষ্ট্রপ্রধান হতে পারে মার্গারেট থ্যাচার অথবা অন্য যে কেউ। ছবিতে দেখবেন অনেক পুরুষের সঙ্গে তারা হ্যান্ডশেক করছেন। ইসলাম পুরুষ ও নারীর এই ধরনের মেলামেশাকে অনুমতি দেয় না। রাষ্ট্রপ্রধান মাঝে মধ্যেই দেশের সাধারণ মানুষদের সাথে সাক্ষাৎ করেন। যদি মহিলা রাষ্ট্রপ্রধান হন তাহলে সাধারণ মানুষের সাথে এভাবে সাক্ষাৎ করা তার জন্য কঠিন হয়ে যাবে। আর বিজ্ঞান আমাদের বলে যে মহিলাদের রজস্রাবের সময়কালে তাদের মানসিকতা আর ব্যবহারে বেশ কিছু পরিবর্তন দেখা যায়, কারণ এ সময় তাদের সেক্স হরমোনগুলো বের হয়ে যায়। আর তিনি রাষ্ট্রপ্রধান হলে এই পরিবর্তনের কারণে বিভিন্ন সিদ্ধান্ত নিতে তার সমস্যা হতে পারে। এছাড়াও বিজ্ঞান আমাদের বলে যে মহিলারা তারা পুরুষদের তুলনায় কথাবার্তা বলা, পুরুষদের তুলনায় কথাবার্তা বলায় বেশি পারদর্শী, আর পুরুষরা তাদের রয়েছে বিশেষ কিছু মানসিক ক্ষমতা। বিশেষ ক্ষমতা মানে পুরুষরা বেশি কল্পনা করতে পারে যে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতের ঘটনাগুলো কল্পনা করতে পারে। আর রাষ্ট্রপ্রধান হলে এই বিশেষ মানসিক ক্ষমতাগুলোর প্রয়োজন রয়েছে। একজন মহিলা সে একজন পুরুষের চাইতে কথাবার্তা বলায় বেশি পারদর্শী, যেটা একজন মায়ের জন্য খুবই প্রয়োজন। একজন মহিলা তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তখন তার কয়েক মাস বিশ্রামের প্রয়োজন হয়, সেই সময় কে সেই রাষ্ট্রে দেখাশোনা করবে? তার সন্তান থাকতে পারে, মা হিসেবে এই দায়িত্বটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এই কাজটা একজন পুরুষের জন্য সুবিধাজনক, কারণ তিনি একই সাথে সন্তানের বাবা আর রাষ্ট্রপ্রধান হতে পারেন, কিন্তু একজন মহিলার পক্ষে একই সাথে মা আর রাষ্ট্রপ্রধান হওয়াটা সুবিধাজনক নয়। আমিও সেই সব বিশেষজ্ঞদের মতোই বলবো, মহিলাদের কোনো দেশের রাষ্ট্রপ্রধান হওয়া উচিত নয়, কিন্তু তার মানে এই না যে মহিলারা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারবেন না। আমি আমার লেকচার আগেও বলেছি, ভোটাধিকার আছে, আইন প্রণয়নের সময় তারা সিদ্ধান্ত নিতে পারে। আর আমরা ইতিহাস থেকে জানতে পারি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজিকে সমর্থন আর নির্দেশনা দিয়েছেন যে সময় মুসলিম সম্প্রদায় একত্রিত ছিল না, তিনি তখন নবীজিকে সমর্থন আর নির্দেশনা দিয়েছেন। আর আমরা জানি যদিও প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট তিনি হন দেশের প্রধান ব্যক্তি, কিন্তু প্রায় দেখা যায় যে পিআর সেক্রেটারিরাই বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাহলে এভাবে একজন মহিলা দেশের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন।
এরপরের প্রশ্ন।
আমি বিমলা দালাল, অ্যাডভোকেট। আমার প্রশ্নটা হলো, ইসলাম বলে যে নারীর অধিকার সমান, পুরুষের সমান, তাহলে নারীরা কেন পর্দার ভেতর থাকবে? আর এই ধরনের মিটিংয়েও কেন নারীদের জন্য আলাদা বসার জায়গা থাকবে?
বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। যখন ইসলাম নারীদের অধিকারে বিশ্বাস করে যে পুরুষ এবং নারী সমান, তাহলে নারীরা কেন পর্দার ভেতরে থাকবে আর নারীদের জন্য কেন আলাদা ব্যবস্থা থাকবে? যেমনটা আছে আজকের অনুষ্ঠানে। আমি আগেও বলেছি যে ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশাকে অনুমতি দেয় না। ইসলাম কেন নারীদের পর্দা মানতে বলে সেটা এখানে সংক্ষেপে বলছি। আর আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আগে আমি নারীদের হিজাব নিয়ে কোনো কথা বলতে পারিনি। পবিত্র কোরআনে দেখবেন যে নারীদের হিজাবের কথা বলার আগে কোরআন বলছে পুরুষের হিজাবের কথা। পবিত্র কোরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে মুমিনগণকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। পরের আয়াত সূরা নূরের 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আর মুমিন নারীদিগকে বলো তারা যেন দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করে, আর যেটা প্রকাশ থাকে সেটা ছাড়া যেন সৌন্দর্য প্রদর্শন না করে, তারা যেন তাদের মাথার কাপড় দিয়ে বক্ষদেশ আবৃত করে শুধুমাত্র তাদের স্বামী পিতা পুত্র ছাড়া। এভাবে কিছু পুরুষের তালিকা দেওয়া হয়েছে যাদের সামনে পর্দার প্রয়োজন নেই, আর এছাড়াও মহিলাদের সামনে পর্দার প্রয়োজন নেই। এগুলো বাদে অন্যান্য জায়গায় হিজাব মানতে হবে, আর হিজাবের বিভিন্ন নিয়ম কানুন আপনারা পাবেন পবিত্র কোরআন আর সহিহ হাদিসে। 6টা নিয়ম আছে। প্রথম নিয়মটা সীমা, এটাই হলো পুরুষ ও নারীর হিজাবের একমাত্র পার্থক্য। পুরুষদের জন্য তাদের ঢাকতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত, নারীদের জন্য পুরো শরীরটাই ঢাকতে হবে, যে অংশটুকু এখানে খোলা থাকতে পারে অনাবৃত থাকতে পারে তাদের মুখ আর কবজি পর্যন্ত। যদি সে এটাও ঢাকতে চায় ঢেকে রাখতে পারে, তবে এটা আবশ্যিক না যে ঢাকতেই হবে। তাহলে পুরো শরীর ঢাকতে হবে, যে অংশটুকু খোলা থাকতে পারে অনাবৃত থাকতে পারে সেটা হলো মুখ আর কবজি, দুই হাতের কবজি। এটাই হলো পুরুষ ও নারীদের মধ্যে হিজাবের একমাত্র পার্থক্য। হিজাবের দ্বিতীয় নিয়মটা হলো আপনি যে পোশাকটা পরবেন সেটা আঁটো ছাঁটো হবে না, যাতে শরীরের কাঠামো বোঝা যায়। যে পোশাকটা পরবেন তৃতীয় নিয়মটা, সেই পোশাকটা এমন স্বচ্ছ হবে না যাতে ভেতরটা দেখা যায়। চতুর্থ নিয়ম, পুরুষ বা নারীদের কেউই জাঁকজমকপূর্ণ পোশাক পরবে না যেটা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম নিয়মটা হলো আপনি এমন কোনো পোশাক পরবেন না যে পোশাক আসলে বিপরীত লিঙ্গরা পরে থাকে। যেমন দেখবেন পুরুষরা কানে দুল পরে, যদি এক কানে দুল থাকে সেটার একটা অর্থ আছে, যদি দুই কানে দুল থাকে সেটার আরেকটা অর্থ আছে, এটা ইসলামে নিষিদ্ধ। আর শেষ নিয়মটা হলো আপনি এমন কোনো পোশাক পরবেন না যাতে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকে। এগুলোই হলো পুরুষ ও নারীর হিজাবের 6টা নিয়ম ইসলামে। এবার আপনার প্রশ্নে আসি যে ইসলাম কেন পর্দায় বিশ্বাস করে আর কেন পুরুষ ও নারী আলাদা থাকবে। এখন তুলনা করে দেখি যে সমাজে পর্দা আছে আর যে সমাজে পর্দা নেই এই দুটোর মধ্যে পার্থক্য। পৃথিবীর মধ্যে যে দেশে সবচেয়ে বেশি অপরাধ সংঘটিত হয় সেটা আমেরিকা। আর একটা রিপোর্ট অনুযায়ী, এফবিআই এর রিপোর্ট 1990 সালে, সেখানে 1990 সালে 1,02,555 জন মহিলা ধর্ষিত হয়েছে। এই কেসগুলো রিপোর্ট করা হয়েছিল, এফবিআই বলছে মাত্র 16% কেস রিপোর্ট করা হয়। আর আসল সংখ্যাটা জানতে চান তাহলে এই 1,02,555 জনকে 6.25 দিয়ে গুণ করুন, তাহলে আপনারা দেখবেন প্রায় 6,50,000 মহিলা আমেরিকাতে ধর্ষিত হয়েছে শুধুমাত্র 1990 সালে। আর এটাকে যদি বছর দিয়ে ভাগ করেন 365 দিন দিয়ে, তাহলে আপনারা দেখতে পাবেন 1,756 জন মহিলা, এতজন মহিলা আমেরিকাতে প্রতিদিন ধর্ষিত। এটা ছিল 1990 সালে। আর সেই রিপোর্টই বলছে প্রতিদিন 1,900 জন মহিলা ধর্ষিত হয়েছে। হতে পারে এটা 1991 সালের রিপোর্ট, আমেরিকানরা বেশি সাহসী হয়েছে তখন। আর শেষ রিপোর্ট যেটা প্রকাশিত হয়েছিল 1993 সালে, সেটা বলছে প্রতি 1.3 মিনিটে একজন মহিলা ধর্ষিত হচ্ছে। কারণ জানেন? কারণ আমেরিকা নারীদের অনেক অধিকার দিয়েছে, তাই অনেক মহিলা ধর্ষিত হচ্ছে। মাত্র 10% অ্যারেস্ট করা হয়েছে, 16% রিপোর্ট করা হয়েছে, তার মধ্যে 10% অ্যারেস্ট হয়েছে। তার মানে সব মিলিয়ে মোট 1.6% অ্যারেস্ট হয়েছে, আর তার মধ্যে 50%কে বিচার শুরুর আগে ছেড়ে দেওয়া হয়েছে। মানে সব মিলিয়ে 0.8% ধর্ষণ কেসের বিচার করা হয়েছে। অর্থাৎ যদি কোনো পুরুষ 125 জন মহিলাকে ধর্ষণ করে তার এই মামলায় বিচার হওয়ার সম্ভাবনা 1%। ব্যাপারটা ভয়াবহ। 125 জন মহিলাকে ধর্ষণ করলে ধরা পড়বে মাত্র একজন, এর মধ্যে 50% ক্ষেত্রে আপনার শাস্তি হবে 1 বছরের কম কারাদণ্ড। যদিও আমেরিকার আইন আমাদের বলছে যে ধর্ষণের জন্য আপনার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড, কিন্তু তারা বলে এটা প্রথমবারের মতো হলো, সে প্রথমবার ধরা পড়েছে, তাই তাকে একটা সুযোগ দেওয়া যায়, শাস্তিটা হয় 1 বছরের কম কারাদণ্ড। এমনকি ইন্ডিয়াতেও ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট অনুযায়ী, যেটা যে রিপোর্ট খবরের কাগজে এসেছিল 1992 সালের 1 ডিসেম্বরে, এটা বলছে যে প্রতি 54 মিনিটে একটা ধর্ষণের কেসে রিপোর্ট করা হয় ইন্ডিয়াতে, রিপোর্ট করা হয় প্রতি 26 মিনিটে ইন্ডিয়ায় একজন মহিলাকে উত্ত্যক্ত করা হয়, প্রতি 1 ঘন্টা 43 মিনিটে যৌতুকের কারণে একজন মারা যায়। যদি আমাদের দেশে ঘটিত ধর্ষণের সংখ্যা জানতে পারি তাহলে দেখব প্রতি মিনিটে একজন করে মহিলা ধর্ষিত হচ্ছে। আমি একটা সহজ প্রশ্ন করি, যদি সব মহিলা হিজাব মেনে চলে তাহলে আমেরিকাতে ধর্ষণের সংখ্যা এটা কি একই রকম থাকবে, কমে যাবে নাকি বেড়ে যাবে? যদি ইন্ডিয়াতে প্রত্যেক মহিলা হিজাব পালন করে তাহলে ইন্ডিয়ায় ধর্ষণের সংখ্যা কমে যাবে, একই রকম থাকবে নাকি সেটা বেড়ে যাবে? আপনারা ইসলামকে দেখবেন সামগ্রিকভাবে, তারপর ধরুন যদি সব মহিলা হিজাব মেনে চলে আর একজন মহিলা হিজাব মানুক বা না মানুক, পুরুষদের নির্দেশ দেওয়া হয়েছে দৃষ্টি সংযত করতে, তারপরও যদি একজন পুরুষ কাউকে ধর্ষণ করে ইসলামের আইনে, তখন তার মৃত্যুদণ্ড হবে। আপনারা এটাকে বলবেন বর্বর আইন। আমি এই প্রশ্নটা অনেককেই করেছি, ধরুন এই প্রশ্নটা আমি করেছি অনেক লোককে, ধরুন আপনার মন ধর্ষিত হয়েছে, আপনি সেখানে জজ। ইসলামকে বলে সেটা ভুলে যান, ইন্ডিয়ার আইনকে বলে সেটা ভুলে যান, আমেরিকান আইন কি বলে সেটা ভুলে যান। আপনি যদি সেখানে বিচারক হন তাহলে আপনার বোনের ধর্ষণকারীকে কি শাস্তি দেবেন? আর তারা সবাই বলেছে মৃত্যুদণ্ড দেব, কেউ কেউ এরকমও বলেছে তাকে টর্চার করে মারব। আমি আপনাদের একটা প্রশ্ন করি, যদি আপনারা আমেরিকাতে ইসলামিক শরিয়া প্রতিষ্ঠা করেন তাহলে কি ধর্ষণের সংখ্যা কমে যাবে, সেটা কি একইরকম থাকবে নাকি বেড়ে যাবে? যদি ইন্ডিয়া ইসলামিক শরিয়া প্রতিষ্ঠা করেন তাহলে কি ধর্ষণের সংখ্যা কমে যাবে, একই রকম থাকবে নাকি বেড়ে যাবে? তাহলে আসুন বাস্তবের সাথে মিলিয়ে দেখি। আপনারা নারীদের কাগজে কলমে অনেক অধিকার দিয়েছেন, তবে বাস্তবে নারীদের নামিয়ে দিচ্ছেন উপপত্নী আর রক্ষিতার স্তরে। আমি এখানে যদি ইসলামে নারীর পর্দা নিয়ে কথা বলি সারাদিনই কথা বলতে পারবো, তবে এখন আমি একটা উদাহরণ দিয়ে আমি আমার এই উত্তরটা শেষ করতে চাই। ধরুন দুজন মহিলা, দুই যমজ বোন, দুজনে খুবই সুন্দরী, তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর রাস্তার পাশেই একটা মাস্তান দাঁড়িয়ে আছে মহিলাদের উত্ত্যক্ত করার জন্য, মেয়েদের টিজ করার জন্য। দুই যমজ বোন হেঁটে যাচ্ছে, দুজনে একই রকম সুন্দরী, একজন ইসলামিক হিজাব পরে আছে, অন্যজন পরে আছে একটা মিনি স্কার্ট। সেই মাস্তান কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে, কোন মেয়েটাকে টিজ করবে? সে মিনি স্কার্ট পরা মেয়েটাকেই টিজ করবে। যদি মেয়েটা সালোয়ার কামিজ পরে আর মাথায় কাপড় না দেয়, যদি সালোয়ার কামিজটা টাইট হয় আর অন্যজন ইসলামিক হিজাব পরে আছে, তখন মাস্তানটা কাকে টিজ করবে? যে মেয়েটা হিজাব পরেনি তাকেই করবে। এভাবেই প্রমাণ করা যায় যে ইসলামে নারীদের পর্দার মধ্যে থাকতে বলা হয়েছে, এটা নারীদের ছোট করে না, নারীদের শালীনতা বজায় রাখে।
মিসেস অরুণা বুলতের জন্য একটা ঘোষণা আছে, আপনার স্বামী আপনার জন্য গেটের সামনে অপেক্ষা করছেন। মিসেস অরুণা বুলতে, আপনি দয়া করে অডিটোরিয়ামের বাইরে গিয়ে আপনার স্বামীর সাথে যোগাযোগ করেন। এরপরের প্রশ্ন।
আসসালামু আলাইকুম, আমার নাম বিলাল লালা, আমি মুসলমান হয়েছি, পেশায় আমি কম্পিউটারের উপরে একজন লেকচারার। একটা প্রশ্নের উত্তর আমি অনেকদিন ধরেই খুঁজছি, আর প্রশ্নটা হল, ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে একজন মুসলিম পুরুষ তার পছন্দ মতো বিয়ে করতে পারে আহলে কিতাবীদের মধ্য থেকে, ইহুদি অথবা খ্রিস্টান, মুসলিম নারীরা কেন পারবে না? এই মুসলিমদের স্ত্রীরা কি মুশরিক নয়?
ভাই বিলাল, আপনি প্রশ্ন করেছেন যে পবিত্র কোরআন মুসলিম পুরুষকে আহলে কিতাবের নারীদের বিয়ে করার অনুমতি দিয়েছে কিন্তু নারীদের অধিকার দেওয়া হয়নি, কথা ঠিক। পবিত্র কোরআনের সূরা মাইদার 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আজকের এই দিনে তোমাদের জন্য হালাল করা হলো সমস্ত ভালো আর বিশুদ্ধ জিনিস, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ করা হয়েছে, এবং মুমিন সচ্চরিত্রা নারী ও আহলে কিতাবের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য বৈধ করা হলো, তোমাদের জন্য বৈধ করা হলো সচ্চরিত্রা আহলে কিতাবের নারী। ইসলাম মুসলিম পুরুষদের অনুমতি দিয়েছে যে তারা আহলে কিতাবের নারীদের বিয়ে করবে। কেন? কারণ যখন একজন খ্রিস্টান অথবা ইহুদি নারী কোন মুসলিম পুরুষকে বিয়ে করে, সে বিয়ে করার পর তার স্বামীর পরিবারের লোকেরা তারা তার নবীদের নিয়ে কোনো কটু মন্তব্য করবে না, কারণ ইসলাম ধর্মে আমরা খ্রিস্টান আর ইহুদিদের সব নবীকে বিশ্বাস করি, তারা যে নবীদের মেনে চলে আমরাও তাদের মানি। এখানে আমরা সবাই আদমকে মানি, নূহকে মানি, দাউদকে মানি, মুসাকে মানি, ঈসাকে মানি, তারা সবাই শান্তিতে থাকুন। যেহেতু আমরা তাদের সব নবীকেই মানি, সেহেতু সেই আহলে কিতাবের নারীকে আমরা উপহাস করব না। এখন মুসলিম নারীর ব্যাপার, যদি কোনো মুসলিম নারী কোনো খ্রিস্টান বা ইহুদি পরিবারে বিয়ে করে, তারা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, আর সেই নারীকে উপহাস করা হবে। সেজন্য ইসলাম অনুমতি দিয়েছে মুসলিম পুরুষদের যে তারা আহলে কিতাবের নারীকে বিয়ে করতে পারবে, কিন্তু মুসলিম নারী সেটা পারবে না। এবার আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে আসি, যে এই মুসলিমদের স্ত্রীরা কি মুশরিক নয়? ভাই, আপনি এখানে কোরআনের একটি আয়াতের কথা বলেছেন, পবিত্র কোরআনে সূরা বাকারার 221 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুশরিক নারীকে ইমান না আনা পর্যন্ত তোমরা বিয়ে করো না। এমনকি একজন ক্রীতদাসী যদি মুমিন হয়, সে একজন মুশরিক নারীর চেয়ে উত্তম যদি সে তোমাদের মুগ্ধ করে। অর্থাৎ এমনকি ইংল্যান্ডের যে রানী, ধরেন তিনি সবচেয়ে ধনী মহিলা, ধরেন তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলা, তারপরও একজন ঝাড়ুদারনি, একজন ক্রীতদাসী, যে মুমিন নারী সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মুশরিক মহিলার চেয়ে উত্তম অবশ্যই। এই আয়াত আরো বলছে, তোমাদের মেয়েদের বিয়ে দিও না মুশরিক কোন পুরুষের সাথে ইমান না আনা পর্যন্ত। আর একজন মুমিন ক্রীতদাসও সে একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম যদি সে তোমাদের মুগ্ধ করে। পবিত্র কোরআনে আরেকটা আয়াত আমাদের বলছে, সূরা মাইদার 72 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু মাসীহু বিন মারিয়ামা, তারা ধর্মের অবমাননা করছে, তারা তো কুফরি করছে, যারা এমনটা বলে যে যীশু হলেন মসীহ, মরিয়ামের পুত্র, যারা এমন বলে আল্লাহ মরিয়ামের পুত্র মসীহ, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহু মাসীহু বিন মারিয়ামা ওয়া কালাল মসীহ, অথচ মসীহ বলেছেন, ইয়া বনু ইসরাঈল, হে বনু ইসরাঈল, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, রাব্বি ওয়া রাব্বুকুম, আমার প্রভুই তোমাদের প্রভু, ইন্নামান শিরক বিল্লাহ, যদি আল্লাহর সাথে কাউকে কেউ শরীক করে থাকে, ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করবেন, ওয়ামা ওয়া হুন্নার, ওয়ামা ইয়াজ-জালিমিনা মিন আনসার, তাদের জন্য জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে সব লোকেরা বলে আল্লাহ হলেন মসীহ, যারা এমন কথা বলে যে ঈসা আলাইহিসাল্লাম হলেন ঈশ্বর, তারা কুফরি করছে। আর অন্য একটা আয়াত বলছে তোমরা বিয়ে করতে পারবে এই কাফিরদের। আপনারা হয়তো ভাববেন যে কোরআন পরস্পর বিরোধী কথা বলছে, কিন্তু আমি আগেই বলেছি কোরআনকে দেখতে হবে সামগ্রিকভাবে। পবিত্র কোরআনে সূরা ইমরানের 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুনতুম খায়র উম্মাতিল উখরিজ আয়াতুন নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত মানবজাতির জন্য এসেছো, তামুরুনা বিল মাহরুফি ওয়া তাউনা আনিল মুনকার, মানবজাতির জন্য এসেছো, তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, তারপর কুনতুম খায়র উম্মাতিল উখরিজ আয়াতুন নাস, তামুরুনা বিল মাহরুফি ওয়া তাউনা আনিল মুনকার, ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করো, ওয়াল আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল্লাহুম, কিতাবীরা যদি ইমান আনত তাহলে তাদের জন্যই ভালো হতো, মিন হুমুল মুমিনুনা ওয়া আকসারুহুম ফাসিকুন, তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন লোক আছে, আহলে কিতাবের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, তবে তাদের অধিকাংশই সত্যকে ত্যাগ করেছে। তাহলে কোরআন বলছে আপনারা বিয়ে করবেন আহলে কিতাবের সেই নারীকে যে আসলে মুমিন, যে বিশ্বাসী, যে এটা মানে না যে ঈসা আলাইহিসাল্লাম তিনি ঈশ্বর বা ঈশ্বরের পুত্র, বরং এটা মানে যে ঈসা আলাইহিসাল্লাম তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তারা এক আল্লাহর ইবাদত করে। আশা করি উত্তরটা পেয়েছেন।
আসসালামু আলাইকুম, আমার নাম ফাতিমা, মহারাষ্ট্র সরকারের একজন সেক্রেটারি। আমার প্রশ্নটা হলো যে ইসলাম ধর্মে নারীদের, তা সে বিবাহিতই হোক অথবা সে অবিবাহিতই হোক, তাদের উইল করার কোনো অনুমতি নেই, এটা কেন নেই এবং এ সম্পর্কে একটু বিস্তারিত বলুন।
বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম ধর্মে কেন একজন নারী, হোক সে বিবাহিত বা অবিবাহিত, তার উইল করার কোনো অনুমতি নেই। এ কথাটা পুরোপুরি ভুল। আর আমি আমার লেকচারেও বলেছি, ইসলাম নারীদের অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমাদের চাইতে 1300 বছর আগে। আর আমি পরিষ্কারভাবে বলতে চাই, যে কোনো প্রাপ্তবয়স্ক নারী, অবশ্য সেই নারী অপ্রাপ্তবয়স্ক হলে উইল করতে পারবে না, সেই নারীর উইল করার কোনো অধিকার থাকবে না, কারণ সে সাবালিকা নয়। যে কোনো প্রাপ্তবয়স্ক নারী, এখানে সে হোক অবিবাহিত বা বিবাহিত, তার অধিকার আছে সম্পদের মালিক হওয়ার বা সেটা দান করে দেওয়ার। কারো পরামর্শ দরকার নেই। যদি সে চায় সে কারো পরামর্শ নিতে পারে, না চাইলে নাও নিতে পারে। এছাড়াও তার উইল করার অধিকার আছে, ইসলাম নারীকে এই অধিকারটাও দিয়েছে। আশা করি উত্তরটা পেয়েছেন।
আমার নাম রওশন রাঙ্গওয়ালা, একজন ব্যবসায়ী। আমার প্রশ্নটা হলো, ডাক্তার নায়েক, আপনি লেকচারে বললেন ইসলাম নারী আর পুরুষকে সমান অধিকার দিয়েছে, তাহলে পুরুষের কেন 4 জন স্ত্রী থাকবে আর নারীরা এক স্বামীতে সন্তুষ্ট থাকবে? পুরুষ অন্য আরেকজন নারীর কথা ভাবছে একই সাথে, একবার বিয়ে করার পর পুরুষ আরেকজন নারীর কথা ভাবতে পারছে, নারীরা কেন আরেকজনের কথা ভাববে না?
ভাই, আপনি প্রশ্ন করলেন, ইসলাম পুরুষের বহু বিবাহের অনুমতি দিয়েছে কিন্তু ইসলাম নারীদের বহু বিবাহের অনুমতি দেয়নি কেন? মুসলিম পুরুষরা একাধিক বিয়ে করতে পারে কিন্তু মুসলিম নারীরা কেন একাধিক বিয়ে করতে পারবে না? প্রথমত আমাদের বুঝতে হবে যে পুরুষের যৌন ক্ষমতা নারীদের তুলনায় বেশি। 2 নম্বর পয়েন্ট, বায়োলজিক্যালি একজন পুরুষ স্বামী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে, যদিও বা সেই পুরুষের একাধিক স্ত্রী থাকে। কিন্তু কোনো মহিলা যদি তার একাধিক স্বামী থাকে, সেই মহিলা একজন স্ত্রী হিসেবে তার দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে পারবে না। মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মহিলারা রজস্রাবের সময় হলে তাদের মানসিকতা এবং ব্যবহারে পরিবর্তন আসে, তখন তার মানসিক অবস্থা ভালো থাকে না, আর সেজন্য বেশিরভাগ দাম্পত্য কলহ হয় মহিলাদের রজস্রাবের সময়কালে। ক্রিমিনাল রেকর্ডের উপর একটা রিপোর্ট অনুযায়ী আমেরিকার মহিলাদের বেশিরভাগই অপরাধমূলক কাজগুলো করেছে তাদের রজস্রাবের সময়টাতে। সেজন্য একজন মহিলা, যদি সেই মহিলার একাধিক স্বামী থাকে, এখানে অ্যাডজাস্ট করে চলাটা তার জন্য কঠিন হয়ে যাবে। মেডিকেল সায়েন্স এছাড়াও আমাদের বলে, যদি কোনো মহিলা যদি তার একাধিক স্বামী থাকে, এক্ষেত্রে সম্ভাবনা থাকে যে সেই মহিলা যৌন সংক্রামক রোগে আক্রান্ত হবে, অন্যান্য রোগও হতে পারে, আর এই যৌন রোগগুলো স্বামীদেরও হতে পারে। কিন্তু কোনো পুরুষের একাধিক স্ত্রী থাকলে এমনটা হওয়ার সম্ভাবনা নেই। আর ধরুন একজন পুরুষ যার একাধিক স্ত্রী আছে, যদি একাধিক বিয়ে করে আর তাদের সন্তান জন্ম নেয়, সেক্ষেত্রে বাবা এবং মা দুজনকেই শনাক্ত করা সম্ভব, বাবা মা দুজনকেই আলাদা আলাদাভাবে শনাক্ত করা সম্ভব। কিন্তু যদি এমন হয় যে কোনো মহিলার একাধিক স্বামী রয়েছে, এখানে শুধু মাকে শনাক্ত করা যাবে, বাবাকে করতে পারবেন না। ইসলাম বাবা এবং মাকে শনাক্ত করার উপর অনেক বেশি গুরুত্ব দিয়েছে। আর মনোবিজ্ঞানীরা বলেন, যদি সন্তান বাবা মাকে শনাক্ত করতে না পারে তাহলে সে মানসিকভাবে অসুস্থ হয়, আর সেজন্যই কোনো পতিতার ছেলেমেয়েরা শৈশবে খুব খারাপ অবস্থায় থাকে। আর যদি সেই সন্তান কোনো স্কুলে ভর্তি হওয়ার জন্য যায়, যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাবার নাম কি, সেক্ষেত্রে দুটো নাম বলতে হবে, আপনারাও জানেন তাকে কি বলা হয়। এরকম অনেক কারণেই বহু বিবাহের অনুমতি নাই মেয়েদের। এখন যদি যুক্তি দেন যে আমি বলেছি কেন ইসলাম ধর্মে পুরুষের বহু বিবাহের অনুমতি দিয়েছে, এখন ধরুন যদি কোনো দম্পতির সন্তান ধারণ ক্ষমতা না থাকে, পুরুষ সেক্ষেত্রে একাধিক নারীকে বিয়ে করতে পারে। এখন ধরুন এক্ষেত্রে পুরুষটাই বন্ধা, সেক্ষেত্রে সেই মহিলা কি একাধিক পুরুষকে বিয়ে করতে পারবে? না, কারণ কোনো ডাক্তারই গ্যারান্টি দিতে পারবে না যে সেই পুরুষ 100% বন্ধা। এমনকি যদি ভ্যাসেকটমিও করায়, যদি নেসব্যান্ডিও করায়, কোনো ডাক্তারই গ্যারান্টি দিতে পারবে না সেই পুরুষ বাবা হতে পারবে না। তাই এক্ষেত্রেও সেই সন্তানের বাবাকে শনাক্ত করা যাবে না। আরেকটা ক্ষেত্রে ধরুন স্বামী কোনো অ্যাক্সিডেন্ট করল অথবা শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ল, এক্ষেত্রে সেই স্ত্রী কি আরেকটা বিয়ে করতে পারবে? আসুন দেখি, ধরুন সেই স্বামী যদি কোনো অ্যাক্সিডেন্ট করে অথবা অসুস্থ হয়ে পড়ে, সে তার দায়িত্বগুলো ভালোভাবে পালন করতে পারবে না। প্রথমত টাকা পয়সার ব্যাপার, সে খরচ বহন করতে পারবে না স্ত্রী সন্তানদের, আর দ্বিতীয়ত সে স্ত্রীকে তৃপ্ত করতে পারবে না। প্রথম ব্যাপারটায় সে স্ত্রী সন্তানদের খরচ বহন করতে পারবে না, ইসলামে এর সমাধান আছে। ইসলামে এইসব মানুষের জন্য জাকাতের ব্যবস্থা আছে। যে লোকগুলো তাদের খরচ বহন করতে পারবে না তারা জাকাত নেবে। আর দ্বিতীয় ব্যাপারটা, মেডিকেল সায়েন্স আমাদের বলে একজন মহিলা তুলনামূলকভাবে একজন পুরুষের চাইতে অনেক কমই সন্তুষ্ট থাকতে পারে। তারপরও যদি সেই মহিলা এরপরও যদি তৃপ্ত না হয়, সেই মহিলা সেক্ষেত্রে কুলা নিতে পারে স্বামীর কাছ থেকে, তারপর আরেকজনকে বিয়ে করবে। এখানে সেই মহিলার জন্য কুলা নেওয়াটাই সবচেয়ে ভালো, কারণ যখন সেই মহিলা ডিভোর্স নিচ্ছে তখন সে সুস্থ। কিন্তু অন্য ক্ষেত্রে যদি সেই মহিলা পঙ্গু বা অসুস্থ হয়, যদি তাকে ডিভোর্স দেওয়া হয়, কে তাকে বিয়ে করবে? আশা করি উত্তরটা পেয়েছেন।
আমার নাম শায়লা হাকিম, আমি কয়েকটা প্রশ্ন করব। তার প্রথমটা হলো, আজকের আলোচনার বিষয় ইসলাম ধর্মে নারীর অধিকার, সেখানে তো নারীরাই বেশি প্রশ্ন করবে। যদি বিষয়টা হতো ইসলামে পুরুষের দায়িত্ব কর্তব্য, তাহলে আরো ভালো হতো। আমার প্রশ্নটা হলো, আপনি আপনার লেকচারে বললেন, খুবই সুন্দরভাবে বললেন, যে একজন মহিলা না বলতে পারে যদি সে একজন বিশেষ লোককে বিয়ে করতে না চায়। তবে আপনার লেকচারে আপনি নিজেই বলেছেন যে নারীরা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে পারে না, এই কারণে যে সে উপার্জন করে না, আর এই লোকগুলিকে মেয়েটা না বলার পরেও মেয়েটার দেখাশোনা করবে ভালোভাবে। মহিলারা সবসময় পুরুষের দয়ার উপর নির্ভর করে এ ধরনের ঘটনার পরে। আমি আপনার কাছে এটার উত্তর চাই।
এক্সকিউজ মি, আপনি দয়া করে আপনার প্রশ্নটা দুই বা তিন সেন্টেন্সে বলতে পারেন? আপনি আসলে কোন উত্তরটা চাচ্ছেন? আমি এখানে উপস্থিত সব শ্রোতাদেরই অনুরোধ করব, অল্প কথায় আপনাদের প্রশ্নটা করবেন। সামাজিক পটভূমিটা আপনাদের মতো ডক্টর জাকিরও কিছুটা জানেন, আপনার প্রশ্নটা অল্প কথায় বলেন।
আমার প্রশ্নটা হলো, আপনি বললেন যে কোনো মহিলা কাউকে বিয়ে করতে না চাইলে সেখানে না বলতে পারে, তবে পুরুষরা তাকে খাওয়াচ্ছে, তার যত্ন নিচ্ছে, মেয়েটা তাদের উপর নির্ভরশীল, মেয়েটা না বলার পরেও কি সেখানে নিরাপদ থাকতে পারবে?
বোন, আপনি প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারও বলেছি যে একজন নারী বিয়ে করতে না চাইলে না বলতে পারে, কিন্তু এভাবে না বলে দেওয়ার পরেও সে মহিলা কি নিরাপদে থাকবে? আপনি মনে হয় আমার লেকচারটা মনোযোগ দিয়ে শোনেননি। আমি আমার লেকচারে বলেছি যে পরিবারে উপার্জনের দায়িত্ব থাকে পুরুষদের উপর, বিয়ের আগে দায়িত্ব থাকে তার বাবা অথবা ভাইয়ের, সেই মহিলার থাকা খাওয়া ইত্যাদি খরচ বহন করার, আর বিয়ের পর দায়িত্ব থাকে স্বামী অথবা সন্তানের, সেই মহিলার খরচ বহন করার। যদি সে না বলে তারপরেও তার দেখাশোনার দায়িত্ব থাকবে তার বাবা অথবা তার ভাইদের উপরে, সে মহিলা অবশ্যই না বলতে পারে। আমি জানি না এখানে সমস্যাটা কি।
এরপরের প্রশ্ন,
আমি প্রকাশ লুটে, প্রথমেই এই অনুষ্ঠানটা আয়োজনের জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবার আমার প্রশ্নটা করছি, পৃথিবীর সব ধর্মই হোক, সেটা হিন্দুইজম, খ্রিস্টান বা ইসলাম, ধর্মগ্রন্থ অনেক ভালো কথাই আছে, তবে এখন এই হাজার বছর পরে আমরা দেখি যে সবগুলো ধর্মই মেয়েদের সাথে পক্ষপাতমূলক আচরণ করেছে, পৃথিবীর কোনো ধর্মই এর ব্যতিক্রম নয়। এখন আমার প্রশ্নটা হলো, ধর্মগ্রন্থে যেটাই লেখা আছে, হোক সেটা বাইবেল, কোরআন, গীতা বা অন্য যা কিছু, গ্রন্থের কথাই বেশি ইম্পর্টেন্ট নাকি সমাজের রীতিনীতি? সেগুলি আরও বেশি ইম্পর্টেন্ট। যদি রীতিনীতি বেশি ইম্পর্টেন্ট হয়, তাহলে আমরা আর এটা দেখব না যে এই পবিত্র গ্রন্থগুলোতে কি লেখা আছে, হোক সেটা কোরআন, গীতা বা যে কোনো কিছু। তাহলে এখন আমার প্রশ্নটা হলো, এই রীতিনীতির ব্যাপারে কি করা যায়? শুধু ধর্মগ্রন্থের কথা বলবো না, সেখানে কি লেখা আছে এক্ষেত্রে আমরা কি করতে পারি?
ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন যে সব ধর্মগ্রন্থই অনেক ভালো ভালো কথা বলে, তবে আমরা এখানে দেখব যে সমাজের রীতিনীতিগুলো কি। রীতিনীতিগুলোকে বেশি গুরুত্ব দেবো ধর্মগ্রন্থের উপরে না, আমিও তার সাথে একমত। আমরা এখানে যেটা করছি, আর আমার লেকচারেও আমি বলেছি যে অনেক মুসলিম সমাজই এখন কোরআন ও সুন্নাহ থেকে দূরে সরে গেছে। আমরা এখানে যেটা করছি, আমরা মানুষকে আনতে চাইছি কোরআন ও সুন্নাহর কাছে। প্রথম প্রশ্নে বললেন যে সব ধর্মগ্রন্থেই ভালো ভালো কথা থাকে, তাই ধর্মগ্রন্থে যেটা লেখা আছে সেটা আসলে ইম্পর্টেন্ট না। এ ব্যাপারে আমি একমত নই। আমি একটা লেকচার দিয়েছিলাম ইসলাম ও অন্যান্য ধর্মে নারীর অবস্থান নিয়ে। সেখানে আমি তুলনা করেছি ইসলামে নারীর অবস্থান তার সাথে হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে, ইহুদি ধর্মে নারীর অবস্থানকে আমি সেখানে দেখিয়েছি। আপনি দেখার পরে বুঝতে পারবেন, যদি আমার সেই লেকচারটা দেখেন, যদি লেকচারটা দেখেন আপনি নিজেই বলতে পারবেন কোন ধর্ম সর্বাধিক অধিকার দিয়েছে। যদি আপনি মেনে নেন কাগজে কলমে ইসলামই সর্বাধিক অধিকার দিয়েছে, এখন আমাদের সেটা বাস্তবে প্রয়োগ করতে হবে। অনেক মুসলিমকেই দেখবেন কিছু কিছু নিয়ম মানছে আর কিছু কিছু নিয়ম মেনে চলছে না। যেমন ধরুন ইসলামিক আইন অপরাধীর শাস্তি আর নাগরিক অধিকারের ব্যাপারে সৌদি সরকার নিয়ম মেনে চলছে আলহামদুলিল্লাহ, তবে এমনকি তারাও অনেক ক্ষেত্রে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের যেটা করতে হবে, আমরা এখানে সৌদি সরকারের দৃষ্টান্তকে অনুসরণ করতে পারি, বিভিন্ন অপরাধের শাস্তি তারা যেভাবে দেয়, আর যদি সেটা ভালো হয় পুরো পৃথিবীতে প্রয়োগ করা, তারপর অন্যান্য সমাজকেও দেখব সেখানে ইসলামিক বিভিন্ন আইন চালু, যদি সেটা ভালো হয় পুরো পৃথিবীতেই প্রয়োগ করব। আমরা আজ যে কারণে এখানে এসেছি, আপনারা যাতে বুঝতে পারেন এই আইন সবচেয়ে সেরা আইন, যদি এটা বাস্তব প্রয়োগ করতে না পারি তাহলে দোষ আমাদের, আমাদের ধর্মের নয়। সেজন্য আজ আপনাদের ডেকেছি যাতে করে আপনারা ঠিকভাবে কোরআন ও হাদিসকে বুঝতে পারেন, কাজেও প্রয়োগ করতে পারেন। যাতে করে ঠিকভাবে কোরআন ও হাদিসকে বুঝতে পারেন, কাজেও প্রয়োগ করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন।
এবারে প্রশ্নটা মহিলাদের মধ্য থেকে।
আসসালামু আলাইকুম, আমি সাইমা কাজী। আমার প্রশ্নটা হলো, ইসলামে কোনো মহিলা নবী নেই কেন?
বোন, আপনি প্রশ্ন করলেন কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই। যদি নবী বলতে বুঝিয়ে থাকেন যে ব্যক্তির কাছে ওহী নাজিল হয় আর যিনি অন্যান্যদের নেতা হিসেবে কাজ করেন, তাহলে একথা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই। আমার মতে এটাই সঠিক, কারণ যদি কোনো মহিলা কখনো আল্লাহ নবী হতেন, কোরআন পরিষ্কারভাবে বলেছে যে পুরুষ হলো তার পরিবারের নেতা, তাহলে পরিবারের নেতায় যখন পুরুষ, তাহলে একজন নারী কিভাবে সমাজের সব মানুষকে নেতৃত্ব দেবে? এবারে দ্বিতীয় অংশে আসি। একজন নবী জামাতের নামাজের সময় সাধারণত ইমামতি করেন, আর আমি আগেও বলেছিলাম যে নামাজের বিভিন্ন ভঙ্গি, যেমন কায়াম, রুকু, সেজদা, দাঁড়ানো, মাথা নোয়ানো আর উপর হয়ে সেজদা, যদি এগুলো মহিলা নবী করতেন তাহলে পেছনে যারা নামাজ পড়বে তাদের অসুবিধা হতো। আর এছাড়াও দেখবেন যে নবীজি সাধারণ মানুষের সাথে প্রায় প্রতিদিনই দেখা করতেন। কোনো মহিলা নবী থাকলে ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশার অনুমতি দেয় না। যদি কোনো মহিলা নবী হতেন আর তিনি অন্তঃসত্ত্বা হন, সে সময় তিনি বেশ কয়েক মাসের জন্য তার দায়িত্বগুলো পালন করতে পারবেন না। যদি তার সন্তান থাকে তাহলে তার জন্য একই সাথে নবী ও মায়ের দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাবে। একজন পুরুষই ভালোভাবে নবীর দায়িত্ব পালন করতে পারবেন, একজন বাবাও একজন মহিলার তুলনায় অর্থাৎ একজন মায়ের তুলনায় ভালোভাবে কাজ করতে পারবেন। কিন্তু যদি বলেন নবী হলেন সেই ব্যক্তি যিনি মনোনীত, যিনি বিশুদ্ধ আর পবিত্র, তাহলে অনেক উদাহরণ আছে। এ ব্যাপারে এখন যার কথা বলতে পারি, তিনি বিবি মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। পবিত্র কোরআনের সূরা ইমরানের 42 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াইজ কালাতিল মালায়েকাতে ইয়া মরিয়ামু, যখন ফেরেশতারা বলেছিল হে মরিয়াম, ইন্না আল্লাহ আস্তাফাকি ওয়া তাহারাকি ওয়া আস্তাফাকি আলা নিসাইল আলামিন, যে আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং পৃথিবীর নারীদের মধ্যে তোমাকে মনোনীত করেছেন, যদি আপনি বলেন নবী মানে সেই ব্যক্তি যিনি মনোনীত, যিনি বিশুদ্ধ, তাহলে আমরা এখানে উদাহরণ হিসেবে পাচ্ছি বিবি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন ঈসা আলাইহিসসালামের মা। আরও অনেক উদাহরণ আছে। পবিত্র কোরআনে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে আল্লাহ যেটা মুমিনদের জন্য দিচ্ছেন সেটা ফিরাউনের পত্নীর দৃষ্টান্ত। বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি গৃহ নির্মাণ করো আর আমাকে ফিরাউন ও তার দুষ্কৃতি হতে উদ্ধার করো। চিন্তা করেন, তিনি ছিলেন সে সময়ের সবচেয়ে শক্তিশালী ফারাওয়ের স্ত্রী। তিনি সব রকম বিলাস ব্যসনের বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছিলেন বেহেশতের মধ্যে একটি ঘর। ইসলাম ধর্মে এমন চারজন মহিলা নবী আছেন, একজন বিবি মরিয়াম, একজন বিবি আসিয়া, আল্লাহ তাদের শান্তিতে রাখুন। এছাড়াও অন্য নবীরা হলেন বিবি ফাতিমা ও বিবি খাদিজা, আল্লাহ তাদেরকেও শান্তিতে রাখুন। আশা করি উত্তরটা পেয়েছেন।
এখানে কিছু দর্শক শ্রোতা আছেন যারা মাইকের সামনে এসে প্রশ্ন করতে চান না, তাদের জন্য চিরকুটের ব্যবস্থা রয়েছে। মাইকে আর তিনটা প্রশ্নের পরে আমরা চিরকুট থেকেও বিভিন্ন প্রশ্ন করব। এবারে পরের প্রশ্ন।
আমার নাম সমীর, আমি একজন স্টুডেন্ট। আমি যে প্রশ্নটা করব, আপনি বললেন যে ইসলামে পুরুষদের বিয়ে করার একটা সর্বোচ্চ সীমা রয়েছে, কিন্তু নবী মুহাম্মদের কেন 11 জন স্ত্রী ছিল? এভাবে কি বলা যায় যে তার যৌন আকাঙ্ক্ষা বেশি ছিল?
ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইসলামে পুরুষদের বিয়ে করার সর্বোচ্চ সীমা যখন 4টা, তখন নবীজির কেন 11 জন স্ত্রী ছিল? আমি আপনার সাথে একমত যে পবিত্র কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সর্বোচ্চ 4 স্ত্রীকে বিয়ে করতে পারবে। কিন্তু আরেকটা আয়াতে আছে সূরা আহজাবের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এরপরে তোমার জন্য কোনো নারী বৈধ নয় এবং তোমার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণও বৈধ নয় যদি তাদের সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে, তবে তোমার দাসীদের ব্যাপারে এটা প্রযোজ্য নয়। পবিত্র কোরআনে এই আয়াত সূরা আহজাবের 52 নম্বর আয়াতে একথা উল্লেখ করা হয়েছে যেখানে নবীজিকে অনুমতি দেওয়া হয়েছে যে তিনি তার সব স্ত্রীকে রাখবেন, কিন্তু একই সাথে তিনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। যদি ভালো করে দেখেন, কেন নবীজির জন্য অন্য নারীকে বৈধ করা হয়নি, আর এছাড়াও তিনি তাদেরকে তালাকও দিতে পারবেন না, কারণ পবিত্র কোরআনে আরো একটি আয়াতে বলা হয়েছে যে রাসূলের পত্নীদেরকে বিয়ে করা, তারা তালাকপ্রাপ্ত হোক অথবা বিধবা হোক, তোমাদের জন্য তারা বৈধ নয়, কারণ তারা উম্মুল মুমিনিন, তারা হলেন মুমিনদের মা। তাহলে কেউ নবীজির স্ত্রীদের বিয়ে করতে পারবে না, আর এছাড়াও নবীজি তালাকও দিতে পারবেন না। আর যদি ভালো করে দেখেন যে নবীজি কেন 11টা বিয়ে করেছিলেন, সেগুলো হয় সমাজ সংস্কারের জন্য অথবা রাজনৈতিক কোনো কারণে, যৌনতৃপ্তির জন্য নয়। তিনি প্রথম যে বিয়েটা করেছিলেন, তিনি ছিলেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তার বয়স ছিল 40 বছর, আর নবীজির ছিল মাত্র 25 বছর, আর তিনি ছিলেন একজন বিধবা দুইবার। চিন্তা করেন, নবীজি সেক্সের জন্য বিয়ে করলে এমন মহিলাকে কেন বিয়ে করবেন যিনি নবীজির চেয়ে 15 বছরের বড়, আর যিনি বিধবা হয়েছিলেন দুইবার। যদি ভালো করে দেখেন, যতদিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যতদিন বেঁচেছিলেন, নবীজি ততদিন অন্য কোনো মহিলাকে বিয়ে করেননি। যখন তার বয়স 50, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজি 53 বছর বয়স থেকে 56 বছরের মধ্যে অন্যান্য স্ত্রীদের বিয়ে করেছিলেন। যদি তার যৌন আকাঙ্ক্ষা বেশি থাকত, তাহলে বিয়েগুলো তরুণ বয়সেই করতেন। বিজ্ঞান আমাদের বলে মানুষের যত বয়স বাড়ে যৌন আকাঙ্ক্ষা কমে যায়। এটা নবীজির উপরে দোষারোপ করা, মাত্র 2 বিয়ে করেছিলেন স্বাভাবিক পরিস্থিতিতে, একজন বিবি খাদিজা, অন্যজন বিবি আয়েশা, আল্লাহ তাদের দুজনকেই শান্তিতে রাখুন। অন্য সবগুলো বিয়ে ছিল বিভিন্ন পরিস্থিতিতে, হয় সমাজের কোনো সংস্কার অথবা রাজনৈতিক কারণে। যদি নবীজির বিয়েগুলো দেখেন, তার মধ্যে দুজনের বয়স ছিল 36 বছরের নিচে, আর অন্যান্য সব স্ত্রীদের বয়স ছিল 36 বছর থেকে 50-এর মধ্যে। প্রত্যেকটা বিয়ে দেখতে পারেন প্রত্যেকটাতে কিছু কারণ ছিল। যেমন ধরুন বিবি জোহারিয়া, তিনি ছিলেন বারমুস্তালিক গোত্রের মহিলা, এই গোত্রটা খুবই শক্তিশালী ছিল আর মুসলিমদের সাথে বিরোধ ছিল। এর কিছুদিন পর মুসলিম সৈন্যরা তাদের কোণঠাসা করে ফেলল আর তারপরে নবীজি তাকে বিয়ে করলেন। নবীজি তাকে বিয়ে করার পরে সাহাবিরা বলতে লাগলেন, আমরা কিভাবে আমাদের নবীজির আত্মীয়দের বন্দী করে রাখবো। তারপর তাদের মুক্ত করে দিলেন আর এরপরে এই দুই গোত্র বন্ধু হয়ে গেল। আরো দৃষ্টান্ত আছে, যখন নবীজি বিয়ে করলেন বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যিনি ছিলেন নাজাদ গোত্রের সর্দারের স্ত্রীর বোন। এই গোত্রের লোকেরা 70 জন মুসলমানকে তখন হত্যা করেছিল আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বিয়ে করলেন, নাজাদ গোত্র তখন মদিনার নেতৃত্ব মেনে নিল আর নবীজিকেও তাদের নেতা হিসেবে মেনে নিল। নবীজির এইসব বিয়েগুলোর পেছনে ছিল কোন রাজনৈতিক কারণ বা সামাজিক সংস্কার। বিয়ে করেছিলেন উম্মে হাবিবাকে, যিনি ছিলেন তখনকার মক্কার সর্দার আবু সুফিয়ানের মেয়ে, আর এই বিয়ে মক্কা বিজয়ের সময়কালে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়াও আছেন বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন একজন শক্তিশালী ইহুদি নেতার মেয়ে। বিয়ের পর ইহুদিদের সাথে মুসলমানদের সম্পর্ক ভালো হয়ে গিয়েছিল। এভাবে দেখবেন যে সবগুলো বিয়েতেই কোনো ভালো কারণ ছিল। বিয়ে করেছিলেন হযরত ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যাতে করে সাহাবিদের সাথে তার সম্পর্ক মজবুত হয়। আর সামাজিক কারণে তিনি একজন তালাকপ্রাপ্ত মহিলাকে বিয়ে করেছিলেন, তিনি হলেন বিবি জায়নাব। তিনি যখন তালাক পেলেন নবীজি তাকে বিয়ে করলেন। সবগুলো বিয়ের পেছনেই ছিল রাজনৈতিক কারণ ও সমাজ সংস্কার। তিনি যে বিয়েগুলো করেছিলেন সেগুলো ছিল মানুষের ভালোর জন্য, ভালো সম্পর্কের জন্য, যৌন তৃপ্তির জন্য নয়। আশা করি উত্তরটা পেয়েছেন।
এবারে মহিলাদের মধ্য থেকে।
আমার নাম হাসিনা, আমি আইনের একজন ছাত্রী। আমি আপনাকে দুইটা প্রশ্ন করব, প্লিজ একটা বেশি প্রশ্ন করবেন না।
আচ্ছা, বহু বিবাহের মাধ্যমে নারীরা কোন দিক থেকে উপকৃত হচ্ছে?
বোন আপনি প্রশ্ন করলেন বহু বিবাহের মাধ্যমে নারীরা কোন দিক থেকে উপকৃত হচ্ছেন, ঠিক?
হ্যাঁ, আর আর অন্য প্রশ্নটা হলো, আচ্ছা, এটা কেন ভাবছেন যে নারীরা বহু বিবাহে সম্মতি দেবে?
প্রথম প্রশ্নটা, বহু বিবাহে নারীরা কিভাবে উপকৃত হচ্ছেন, অর্থাৎ একজন পুরুষ একাধিক বিয়ে করলে নারীদের সেখানে কোন উপকারটা হচ্ছে। উপকারটা হচ্ছে নারীর শালীনতা বজায় থাকছে, কারণ প্রত্যেক পুরুষ একজন করে নারীকে বিয়ে করলে এই পৃথিবীতে লক্ষ লক্ষ নারী থাকবে যারা স্বামী পাবে না। নারীরা তখন হয়ে যেতে পারে, এই নারীরা তখন হয়ে যেতে পারে জনগণের সম্পত্তি। ইসলাম বহু বিবাহের অনুমতি দিয়েছে যাতে নারীরা তাদের শালীনতা বজায় রাখতে পারে, জনগণের সম্পত্তি না হয়ে যায়। আশা করি উত্তরটা পেয়েছেন।
পরের প্রশ্ন ডান দিকের মাইক থেকে।
আমার নাম হলো মোহাম্মদ আশরাফ। আমার প্রশ্নটা হলো, ইসলামে সন্তান দত্তক নেওয়ার অনুমতি আছে কিনা?
ভাই আপনি প্রশ্ন করলেন যে ইসলামে সন্তান দত্তক নেওয়ার অনুমতি আছে কিনা। এই দত্তকের মানে যদি বোঝান, আপনি কোনো বাচ্চা সন্তান নিলেন গরিব সন্তানকে আর তার থাকা খাওয়া পড়া ইত্যাদির ব্যবস্থা করলেন। ইসলাম পবিত্র কোরআনে সবসময় বলে এসেছে, তোমরা গরিব লোকদের সাহায্য করো, দুর্বলদের সাহায্য করো। একটা বাচ্চাকে বাসাতেও নিয়ে আসতে পারেন, বাবার মতো করে যত্ন নিতে পারেন। ইসলামে যে ব্যাপারটাতে বাধা দেয়, আইনগত দত্তক নিতে পারবেন না, সেই সন্তানের নামে আপনার নাম লাগাতে পারবেন না। ইসলাম ধর্মে এভাবে আইনগত দত্তক নেওয়া হারাম। কেন? কারণ যদি কোনো ব্যক্তি আইনগতভাবে দত্তক নেয় তখন অনেক জটিলতা দেখা দেবে। প্রথম জটিলতা হলো, সেই সন্তান হোক ছেলে বা মেয়ে, সেই সন্তান তখন নিজের পরিচয় হারাবে। দুই নম্বর পয়েন্ট, যদি ধরেন আপনি সন্তান দত্তক নিলেন, আপনার নিজেরও সন্তান থাকতে পারে, কেউই বলতে পারবে না যে তার সারা জীবনেও কোনো সন্তান হবে না। আপনার নিজের সন্তান থাকলে পালিত সন্তানের চাইতে আপন সন্তানকেই বেশি যত্ন করবেন। তিন নম্বর পয়েন্ট, যদি আপনার নিজের সন্তান থাকে আর পালিত সন্তান যদি তাদের বিপরীত লিঙ্গের হয়, তাহলে তারা একসাথে বাসায় থাকতে পারবে না, কারণ তারা রক্তের সম্পর্কের ভাই অথবা বোন নয়। তারপরে পালিত সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর, যদি সে মেয়ে হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাকে তখন হিজাব মানতে হবে। তার তথাকথিত বাবার সামনে, কারণ সে তার আসলে প্রকৃত বাবা নয়। পালিত সন্তান যদি পুরুষ হয়, সে যদি ছেলে হয়, বড় হয়ে সে হবে একজন পুরুষ, আর সে যদি বিয়ে করে, এখানেও তার স্ত্রী পালন করবে তার শ্বশুরের সামনে হিজাব। এরকম আরো অনেক কারণ আছে, আর এগুলো ছাড়াও দত্তক সন্তানের কারণে আপনি আপনার আত্মীয়দের বঞ্চিত করবেন। যখন একজন লোক মারা যায় তার যে সম্পত্তি থাকে সেটা তখন ভাগাভাগি করা হবে, যেভাবে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। যদি সেই লোকের সন্তান থাকে আর যদি সন্তান দত্তক নেয়, সেক্ষেত্রে সেই লোক তার নিজের সন্তানকেই বঞ্চিত করবে। যদি সে লোক মারা যাওয়ার সময় কোনো সন্তান না থাকে, তখন তার স্ত্রী, তিনি সেই সম্পত্তির অর্ধেক পাবেন। যদি সন্তান না থাকে, এটা তার মা সহ, যদি সন্তান থাকে ছয় ভাগের এক ভাগ পাবেন, যদি সন্তান না থাকে এক তৃতীয়াংশ পাবেন। যদি সন্তান দত্তক নেন, আপনার মাকে আপনি বঞ্চিত করবেন। এই জটিলতা দূর করার জন্য ইসলামে সন্তান দত্তক নেওয়ার অনুমতি নেই।
পরের প্রশ্ন।
আসসালামু আলাইকুম, আমি মানু সৈয়দ, ডেপুটি সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট। আপনি আপনার লেকচারে বলেছিলেন যে তালাকপ্রাপ্ত মহিলারা তালাকের পরে ইদ্দত হিসেবে কিছু টাকা পয়সা পায়, এটা সে মহিলা ভরণ পোষণের জন্য। কিন্তু সেই সময়টা পার হয়ে গেলে তার কি হবে? যদি তার বাবা মা তার খরচ বহন করতে না পারে, আমার প্রশ্নটা হলো তখন সেই মহিলাটা কি করবে?
বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ধরুন একজন মহিলা তালাক পেয়েছেন, এই সময় তার ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর ইদ্দতের সময়কাল পর্যন্ত, যে সময়টা গর্ভবতী থাকা পর্যন্ত বা তিন মাস হতে পারে। এরপরে আমার লেকচারে বলেছি এই দায়িত্ব তখন তার স্বামীর, তখন তার বাবা অথবা তার ভাই দায়িত্বটা নেবেন। কিন্তু ধরুন তার বাবা অথবা ভাই সেই দায়িত্ব নিতে পারল না, তখন সেই দায়িত্ব নেবেন তার অন্যান্য নিকট আত্মীয়রা। যদি আত্মীয়রা সেই দায়িত্ব নিতে না পারে, তখন এই দায়িত্ব উম্মার, মুসলিম উম্মার। আমরা এমন প্রতিষ্ঠান তৈরি করব, জাকাতের ব্যবস্থা করব, যেটা দিয়ে এই মহিলা দেখাশোনা করতে পারি। যদি এসবের কোনো কাজ না হয়, তখন ইসলামিক রাষ্ট্র সবশেষ উপায় হিসেবে এই মহিলার দায়িত্ব নেবে। আশা করি উত্তরটা পেয়েছেন।
এবারে আমরা চিরকুট থেকে প্রশ্ন করা শুরু করব। এখন থেকে একটা প্রশ্ন হবে চিরকুটে, আর একটা হবে মাইকে। একটা চিরকুট থেকে, একটা মাইক থেকে, এভাবেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে।
আসসালামু আলাইকুম, আমি সৈয়দ রিয়াজ, একজন ব্যবসায়ী। আপনি আপনার লেকচারে বললেন যে ইসলামে পুরুষ ও নারী সমান, তাহলে ইসলামে নারী কেন সমান পরিমাণ সম্পত্তির অধিকারী হবে না? থ্যাংক ইউ।
ভাই, আপনি প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি যে অর্থনৈতিক অধিকারে নারী এবং পুরুষ সমান, তাহলে উত্তরাধিকার হিসেবে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সেটা সমান নয় কেন? আর লোকে বলে যে নারীরা পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পেয়ে থাকে। আপনাদের প্রশ্নের উত্তরটা দেয়া আছে পবিত্র কোরআনে সূরা নিসার 11-12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কিভাবে সম্পত্তি ভাগাভাগি করতে হবে। বলা হয়েছে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমাদের সন্তানদের সম্বন্ধে, তোমাদের সম্পত্তি পাওয়ার অধিকার সম্পর্কে, এক পুত্রের অংশ হচ্ছে দুই কন্যার অংশের সমান। কিন্তু কেবল কন্যা থাকলে দুই বা অধিক, তাহলে দুই তৃতীয়াংশ পাবে, মাত্র এক কন্যা থাকলে অর্ধেক পাবে। তারপর বলা হয়েছে তার যদি সন্তান থাকে, তাহলে তার পিতামাতা এক ষষ্ঠাংশ পাবে, আর সে যদি নিঃসন্তান হয়, তাহলে তার মা পাবে এক তৃতীয়াংশ। যদি সেই লোকের ভাই বোন থাকে, মা পাবে এক ষষ্ঠাংশ। এরপরে 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে তোমাদের স্ত্রীদের সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য যদি সন্তান না থাকে, আর তোমরা এক চতুর্থাংশ পাবে সন্তান থাকলে, আর তোমার স্ত্রীদের জন্য তোমার সম্পত্তির এক চতুর্থাংশ যদি কোনো সন্তান না থাকে, আর এক অষ্টাংশ যদি সন্তান থাকে। এক কথায় উত্তরাধিকার হিসেবে নারীরা পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পেয়ে থাকে, তবে এটা সব ক্ষেত্রেই নয়। যেমন ধরুন একই মায়ের গর্ভে জন্মানো ভাই ও বোন দুজনে পাবে এক ষষ্ঠাংশ যদি সেই লোকের বংশধর বা পূর্বপুরুষ না থাকে, দুজনেই সমান পাবে। যদি সেই লোকের কোনো সন্তান না থাকে তাহলে তার বাবা মা দুজনেই সমান অংশ পাবে, এক ষষ্ঠাংশ। আর বিশেষ কিছু ক্ষেত্রে যে মারা গেছে সে যদি মহিলা হয়, কোনো সন্তান না থাকলে তার স্বামী এখানে পাবে অর্ধেক, মা পাবে এক তৃতীয়াংশ আর বাবা পাবে এক ষষ্ঠাংশ। তার মানে কিছু কিছু ক্ষেত্রে নারীরা অনেক সময় পুরুষদের চাইতে দ্বিগুণ সম্পত্তি পেয়ে থাকে, মা এখানে বাবার চাইতে দ্বিগুণ সম্পত্তি পাচ্ছে। তবে এ কথা মেনে নিচ্ছি যে নারীরা সাধারণত উত্তরাধিকারের সময় পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পায় কন্যা অথবা স্ত্রী হিসেবে। এটার উত্তর আমি বলবো, সেটা হলো যেহেতু পুরুষরা পরিবারের অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের দায়িত্ব নেবে, তাই তাদের সাথে যেন অবিচার করা না হয়, সেজন্য আল্লাহ পুরুষদের নারীদের তুলনায় বেশি পরিমাণে সম্পত্তির অধিকার দিয়েছেন। তা না হলে এখানে লেকচার দিতাম ইসলামে পুরুষের অধিকার। আমি আপনাদের একটা উদাহরণ দেই, ধরুন একজন লোক মারা গেল আর সম্পত্তি ভাগাভাগি করার পর সন্তানদের জন্য যে অংশটা থাকলো তা হলো 1.5 লক্ষ টাকা, আর সেই লোকের দুটো সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। এখন ইসলামিক শরিয়া অনুযায়ী ছেলে পাবে 1 লক্ষ টাকা আর মেয়ে পাবে 50,000 টাকা, তবে এখানে ছেলে সন্তান যে 1 লক্ষ টাকা পাচ্ছে তার বেশিরভাগই সে তার পরিবারের পেছনে খরচ করে ফেলবে। হতে পারে যে পরিবারের পেছনে সে 80,000 টাকায় খরচ করে ফেলল, কিন্তু মেয়ে সন্তান সে যখন 50,000 পাবে এখান থেকে তার 1 পয়সাও খরচ করতে হবে না পরিবারের পেছনে।
এবারের প্রশ্নটা এসেছে চিরকুটি। শ্রোতাদের অনুরোধ করব অল্প কথায় প্রশ্ন করতে, বক্তাকে অনুরোধ করব অল্প কথায় উত্তর দিতে। আমাদের এই প্রশ্নোত্তর পর্বের আর মাত্র 25 মিনিট বাকি আছে। এই প্রশ্নটা করেছে বিজয়, বোম্বের IIT-র একজন স্টুডেন্ট। প্রশ্নটা হল, ইসলাম নারী আর পুরুষকে কর্মক্ষেত্রে একসাথে কাজ করার অনুমতি দেয় না, এই নিয়মটা কি আধুনিক নাকি সেকেলে, একটু ব্যাখ্যা করে বলেন। একই রকম আরেকটা প্রশ্ন হল, মহিলারা কি এয়ার হোস্টেস হিসাবে চাকরি করতে পারে, কারণ এটা সম্মানজনক আর বেশি বেতনের চাকরি। প্রশ্নটা করেছেন সিদ্ধার্থ।
প্রথম প্রশ্নটার ব্যাপারে বলি, ইসলাম নারী পুরুষের অবাধ মেলামেশার অনুমতি দেয় না, এটা কি আধুনিক নাকি সেকেলে। যদি আধুনিক বলতে বোঝান যে নারীদেরকে পণ্য হিসেবে দেখবেন, অবাধ মেলামেশা করা যাবে, তারা মডেলিং এর পেশা বেছে নিতে পারেন, তাহলে আমি বলবো যে ইসলাম ধর্মটা আসলে সেকেলে। কারণ নারীদেরকে পশ্চিমা মিডিয়া বলে, পশ্চিমা সমাজগুলো বলে, দাবি করে যে তারা নারীদেরকে অনেক অধিকার দিয়েছে, তারা নাকি নারীদের অনেক উপরে উঠিয়েছে, আসলে নারীদের নিচে নামিয়েছে। পরিসংখ্যান থেকে জানতে পারি যে আমেরিকাতে যেসব মহিলা ইউনিভার্সিটি আর বিভিন্ন অফিসে যায় তাদের 50% ধর্ষিত হয়। এটা আপনারা জানেন 50% কেন? কারণ আমেরিকার বেশিরভাগ চাকরিতেই নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। যদি আপনি ভাবেন একজন মহিলা ধর্ষিত হবেন এটাই আধুনিক, তাহলে ইসলাম সেকেলে। সেরকম না ভাবলে ইসলাম ধর্মই সবচেয়ে আধুনিক। এবার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে বলি, যে একজন মহিলা কি এয়ার হোস্টেস হিসেবে চাকরি করতে পারবে, কারণ এটা বেশি বেতনের চাকরি আর সম্মানজনক পেশা। আমি প্রথমটার সাথে একমত, মানছি এটা বেশি বেতনের চাকরি, কিন্তু দ্বিতীয় অংশটা আসুন দেখি। এয়ার হোস্টেসদের যখন সিলেক্ট করা হয় প্রধান শর্তটা হচ্ছে এয়ার হোস্টেস হিসেবে কাজ করার জন্য তার সৌন্দর্য। কখনোই খারাপ চেহারার এয়ার হোস্টেস দেখবেন না, এদের সিলেক্ট করা হয় কারণ তারা যুবতী, সিলেক্ট করা হয় কারণ আকর্ষণীয়। তারা যে পোশাক পরে সেটা ইসলামিক নিয়মের বিরুদ্ধে। কাস্টমারদের আকৃষ্ট করার জন্য তারা কসমেটিক্স মাখে। তারা যে প্যাসেঞ্জারদের চাহিদা পূরণ করে তাদের বেশিরভাগই পুরুষ। এক্ষেত্রে একজন পুরুষ ও নারী খুব কাছাকাছি অবস্থানে আসে। প্রায় দেখা যায় যে পুরুষ প্যাসেঞ্জাররা বিনা কারণে হোস্টেসদের সাথে কথাবার্তা বলতে চায়। এয়ার হোস্টেস উচিত জবাবটা দিতে চাইলেও সেটা পারে না, কারণ এটাই হলো তার চাকরি। প্রায় দেখা যায় প্যাসেঞ্জাররা হয়তো বলল, ম্যাডাম আমার সিট বেল্টটা বেঁধে দিন। তখন সে প্যাসেঞ্জারের সিট বেল্টটা বাঁধতে বাধ্য থাকবে। তখন কি হবে? তখন বিপরীত লিঙ্গের দুজন খুবই কাছাকাছি চলে আসবে। অনেক এয়ারলাইন্সে মদ সরবরাহ করা হয়। ইসলামে পুরুষ নারী উভয়েরই মদ সরবরাহ নিষিদ্ধ। এ কারণে দেখবেন এয়ার হোস্টেসরা সবাই হলেন নারী। কিছু পুরুষ কর্মচারীও থাকে, তারা মেল পার্সার, কিন্তু প্যাসেঞ্জারের সামনে যায় না, তারা থাকে রান্নাঘরে। ব্যাপারটা উল্টো, প্লেনের নিয়মটা উল্টো। প্লেনে এই উল্টো নিয়ম। আর বিশ্বাস করুন, নারী কর্মচারী ছাড়া এয়ারলাইন্স চালানো সম্ভব নয়। এমনকি সৌদি এয়ারলাইন্স, তথাকথিত ইনভার্টেড কমা সবচেয়ে বেশি ইসলামিক, অনেকে তেমনটাই মনে করি, এমনকি তাদেরও মহিলা এয়ার হোস্টেস। কিন্তু যেহেতু সৌদি আরবে মহিলা পাওয়া কঠিন, তারা মহিলা আমদানি করে ইউরোপিয়ান হোস্টেস। দুমুখনীতি, এছাড়া উপায় নেই। এয়ারলাইন্স এমন ব্যবসা, কাস্টমারকে আকৃষ্ট করার জন্য নারী কর্মচারী লাগবে। আর যদি এয়ারলাইন্সের নিয়মগুলো শোনেন তাহলে ধাক্কা খাবেন। যেমন ইন্ডিয়ান এয়ারলাইন্স, এছাড়াও এয়ার ইন্ডিয়া, তারা বলে নেয় যে আপনি সিলেক্ট হওয়ার পরবর্তী চার বছর বিয়ে করতে পারবেন না। কিছু এয়ারলাইন্স এরকমও বলে আপনি গর্ভবতী হলে চাকরিটা চলে যাবে। ভাবেন, কিছু এয়ারলাইন্স বলে 35 বছর বয়সে রিটায়ার করতে হবে। কেন? কারণ সে আর আকর্ষণীয় থাকবে না। এটা কি সম্মানজনক পেশা বলছেন?
এবারে পরের প্রশ্ন।
আল্লাহর নামে শুরু করছি, তিনি পরম দয়ালু ও পরম করুণাময়। আসসালামু আলাইকুম, আমি পারভিন নাদিয়া, আমি আইনজীবী আর বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করি। আমার প্রশ্নটা ডক্টর নায়েকের কাছে। আপনি বললেন যে নবীজির সময়ে একজন মহিলা সে বিয়ে করতে রাজি হয়নি আর সেই বিয়েটা বাতিল করে দেয়া হয়েছিল। এই ঘটনাটা ঘটেছিল অনেক দিন আগে আর সেখানে তার অধিকার রক্ষার জন্য কিছু মানুষও ছিল। কোরআন হলো পুরুষ আর নারীর সম অধিকারের সংবিধান। এখনকার দিনে সেরকম কোনো সংস্থা আছে যারা নারীদের অধিকারগুলোকে নিশ্চিত করবে? থ্যাংক ইউ।
বোন, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনি বললেন যে নারীদের অধিকারের ব্যাপারে কোরআন ও হাদিসে স্পষ্ট করে বলা আছে, কোনো মহিলাকে জোর করে বিয়ে দিতে চাইলে সেই বিয়েটা বাতিল করা যায়। এ ধরনের কোনো সংস্থা এখনকার দিনে আছে কি যারা এই বিষয়গুলো বাতিল করতে পারে? এমন অনেক সংস্থা আছে, যেমন ইরানে আছে, সৌদি আরবেও আছে। দুর্ভাগ্যজনকভাবে ইন্ডিয়ার সরকার এদেশের মুসলিমদের এমন কোনো আদালতের অনুমতি দেয়নি। যদিও আমাদের জন্য একটা আইন আছে, কিন্তু সেখানে সব অধিকার দেওয়া হয়নি। যদি ইন্ডিয়ার সরকার এই অনুমতি দেয় যে আমরা মুসলিমরা এমন একটা সংস্থা বানাতে পারবো, তাহলে ইনশাল্লাহ ইন্ডিয়াতেও আমরা তেমন একটা সংস্থা পাবো। তাদের কিছু ক্ষমতা দেওয়া হবে, সব ক্ষমতা নয়।
বাবা, ইউ আর রিয়েলি গ্রেট, তোমার সিদ্ধান্তই সঠিক।
সন্তানকে IIUC ঢাকা ক্যাম্পাসে ভর্তি করে আমি নিশ্চিত।
মাল্টিমিডিয়া পিসি এলিফেন্ট রোডের কাঁটাবন মসজিদ কমপ্লেক্সে অবস্থিত কম্পিউটার বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান মাল্টিমিডিয়া পিসি। এখানে কম্পিউটারের যাবতীয় অ্যাক্সেসরিজ পাওয়া যায় এবং কম খরচে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটার, প্রিন্টার, মনিটর সার্ভিসিং করা হয়। এছাড়াও দেশি বিদেশি 2000 অধিক ইসলামী সিডি ভিসিডি থেকে আপনার পছন্দের কপিটি সংগ্রহ করুন। মাল্টিমিডিয়া পিসি কম্পিউটার ও ইসলামী সিডি ভিসিডি বিক্রয়ের একটি অনন্য প্রতিষ্ঠান।
এবারের প্রশ্ন চিরকুট থেকে। ইসলাম ধর্মে কি কো এডুকেশনের অনুমতি আছে? এই প্রশ্নটা করেছে রাশেদ শেখ, একজন স্টুডেন্ট। ইসলাম ধর্মে কো এডুকেশনের অনুমতি আছে কিনা?
ভাই, আপনি প্রশ্ন করলেন ইসলাম ধর্মে কো এডুকেশনের অনুমতি আছে কিনা, অর্থাৎ ছেলে আর মেয়ে একই স্কুল বা কলেজ বা ভার্সিটিতে পড়তে পারবে কিনা। প্রথমে আসুন দেখি, ছেলে আর মেয়ে একই স্কুলে পড়াশোনা করতে পারবে কিনা। গত বছর একটা পত্রিকায় রিপোর্ট এসেছিল, দ্য ওয়ার্ল্ড দিস উইক, তারা বিভিন্ন স্কুলে জরিপ করেছিল ইংল্যান্ডের বিভিন্ন ইউনিসেক্স আর কোয়েড স্কুলগুলোর উপরে। আর সেই জরিপ বলছে যে ইউনিসেক্স স্কুলগুলোতে সব মিলিয়ে পরীক্ষার রেজাল্ট কোয়েড স্কুলগুলোর চাইতে অনেক ভালো। টিচারদের ইন্টারভিউ নেওয়া হলে তারা বলেছিলেন যে ইউনিসেক্স স্কুলগুলোর ছাত্রছাত্রীরা কোয়েড স্কুলের ছাত্রছাত্রীর চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগী। স্টুডেন্টদের ইন্টারভিউ নিলে তারা বলেছে তাদের বেশিরভাগই কোয়েড স্কুলে পড়তে চায়, ইউনিসেক্সে না। আপনারা ভালো করে জানেন কারণটা কি। আর এরপর জরিপে বলা হয়েছে যে কোয়েড স্কুলের স্টুডেন্টগুলো বিপরীত লিঙ্গের কাছে জনপ্রিয় হওয়ার জন্য বেশি সময় ব্যয় করে, পড়াশোনায় মনোযোগী হয় না, টিচারদের প্রশ্নে খুব স্মার্ট উত্তর দেয়। স্কুলে পড়াশোনার চাইতে তারা ডেটিং করাতেই বেশি সময় দিয়ে থাকে। আর সেই জরিপের শেষে মন্তব্যটা ছিল যে ইংল্যান্ডের সরকার তাদের দেশে আরও বেশি ইউনিসেক্স স্কুল বানানোর কথা চিন্তা করছে। আমেরিকার একটা রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে স্কুলে মেয়েরা তাদের ক্লাসমেটদের কাছে নিষিদ্ধ যৌনকৌশল শিখতে বেশি সময় ব্যয় করে, টিচারের কাছে সময় অনেক কম দেয়। ইন্ডিয়াতে এই একই রকম ব্যাপার ঘটে কম বেশি হারে। আসলে এবার দেখি, ছেলে আর মেয়ে একসাথে কলেজ বা ভার্সিটিতে পড়ছে, স্কুলের যে সমস্যার কথা বলেছি কলেজ ভার্সিটিতে সেগুলো আরো বড় আকারে দেখা যায়। নিউজউইক পত্রিকার একটা রিপোর্ট অনুযায়ী, এটা প্রকাশিত হয়েছিল 1980 সালের 17 মার্চ, তার 50 নম্বর পৃষ্ঠা, যেখানে বলা হয়েছে বিভিন্ন ভার্সিটিতে মেয়েদের উপর যৌন নির্যাতনের কথা। আমি এখানে এই রিপোর্টটা সম্পর্কে বিস্তারিত বলছি না, কারণ হাতে সময় কম। তবে সংক্ষেপে বলি, লেকচারার আর প্রফেসররা মেয়েদের ভালো গ্রেড দেওয়ার বিনিময়ে বিভিন্ন যৌন হয়রানি করেছে। একই ঘটনা ঘটেছে ইন্ডিয়ার বোম্বেতে। আর যৌন হয়রানির পর স্বাভাবিকভাবেই পড়াশোনায় মনোযোগ কমে যায়। গত বছরের একটা ঘটনা যেটা পেপারে হেডলাইনও হয়েছিল, সেই কলেজটার নাম ভুলে গেছি, সেখানে এক ছাত্রীকে 4-5 জন ছাত্র ধর্ষণ করেছে একেবারে দিনের বেলায় কলেজ এলাকার ভেতরেই। আর দেখবেন, এই রিপোর্টটা ছাপা হয়েছিল গত পরশুদিন 26 আগস্টের টাইমস অফ ইন্ডিয়াতে। নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট দেওয়া হয়েছিল, আমেরিকাতে যেসব মেয়ে স্কুল ভার্সিটিতে যায় তাদের মধ্যে 25% মেয়ে ধর্ষিত হয়ে থাকে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনারা সন্তানদের স্কুলে পাঠাবেন পড়াশোনা শেখার জন্য, না যৌন কৌশল শেখার জন্য, নাকি যৌন হয়রানির জন্য? পড়াশোনার জন্য হলে আমি বলবো সন্তানদের তাহলে ইউনিসেক্স স্কুলে দেন, আর সব জায়গাতেই এরকম অনেক স্কুলে আছে। আশা করি উত্তরটা পেয়েছেন।
আমি দর্শক শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, অডিটোরিয়ামের বাইরে থেকে আপনারা ডক্টর জাকির নায়েকের এই ভিডিও টেপগুলো কিনে নিতে পারবেন। এই ভিডিও টেপগুলো কিনতে পারবেন বিশেষ রাষ্ট্রীয় মূল্যে, প্রত্যেকটার দাম 150 রুপি করে। যে বিষয়গুলো এখানে পাবেন, এই ভিডিওর বোম্বে ইনস্টিটিউট অব জার্নালিস্ট ডিবেট, যে ধর্মের বিভিন্ন রক্ষণশীলতা কি আমাদের স্বাধীন মত প্রকাশে বাধা দেয়, ডক্টর জাকির সেখানে কথা বলেছেন ডক্টর বিয়াস, ফাদার প্যারাইরা এমন বিশেষজ্ঞদের সাথে। এরপরে আছে রিলিজিয়ন এট দ্য রাইট পার্সপেকটিভ, এটা অনুষ্ঠিত হয়েছিল নরিমন পয়েন্টে। আর ইসলাম দ্য ইউনিভার্সাল রিলিজিয়ন, ডক্টর জাকির এই লেকচারটা দিয়েছিলেন বোম্বেতে। আর আল কোরআন, শুড ইট বি রেড উইথ মিনিং, এই লেকচারটা তিনি দিয়েছিলেন জুহুর SNDT ইউনিভার্সিটি হলে। এই ক্যাসেটগুলো আপনারা বাইরে কিনতে পাবেন। এছাড়াও আপনারা পাবেন পবিত্র কোরআন, এটার জন্য আপনাকে হাদিয়া দিতে হবে প্রত্যেকটার জন্য 150 রুপি। এটাতে ইংরেজি অনুবাদ, কোরআনের মূল আরবি আছে, আর অনুবাদ করেছেন আবদুল্লাহ ইউসুফ আলী, এটাতে তার ব্যাখ্যাগুলো আছে। আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসছে, আর আপনারাও যথেষ্ট উৎসাহী হয়ে প্রশ্ন করছেন, কিন্তু একই সাথে আমাকে অন্য ব্যাপারও দেখতে হচ্ছে। আমাদের হাতে সময় বেশ কম, আমাদের হাতে আর 10-15 মিনিট সময় আছে, এর মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, একটা প্রশ্ন হবে এই কোণা থেকে, তারপরে বেলকনি থেকে, তারপরে এই পাশে, আর যেহেতু আজকের বিষয় নারী অধিকার, আবারও উপর থেকে মহিলারা প্রশ্ন করবেন। আর এই প্রশ্নগুলোর মাঝে মাঝে চিরকুট থেকে আমি কিছু প্রশ্ন ডক্টর নায়েককে করব। আপনাদের মধ্যে যারা আরো কিছু জানতে চান, তাদের উদ্দেশ্য করে বলছি, এই বিষয়ের উপরে বা অন্য যে কোনো বিষয়ে, ইসলাম আর অন্যান্য ধর্মের উপরে আপনাদেরকে আমাদের লেকচার অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। সেখানেও থাকবে প্রশ্নোত্তর পর্ব। আয়োজনটা একটু ছোট আকার, এটা শুক্রবারে দুপুর 2:45 সময় মহিলাদের জন্য, প্রত্যেক শুক্রবারই, আর প্রত্যেক শনিবার দুপুর 2:45 সবাই আসতে পারবেন, আর রবিবার সকাল 11:45 সবাই আসতে পারবেন, মুসলিম অমুসলিম সবাই আসতে পারবেন। আর সেখানে আপনারা খুবই আন্তরিক পরিবেশ পাবেন, সমালোচনা করতে পারেন, পরখ করতে পারেন, আর যে কোনো বিষয়ে খোলাখুলি বলতে পারেন, ইসলাম ধর্ম নিয়ে। তবে বক্তাকে অথবা আপনাদের নিজেকে ছোট করবেন না। যদি আপনার মনে হয় আপনার কাছ থেকে আমাদের কিছু শেখার আছে, আমরাও খুশি মনে নিজেদের শুধরে নেব আর আশা করব যে একইভাবে আপনারাও আমাদের সাথে খোলা মনে সবকিছু আলোচনা করবেন। এখনকার সমাজ আর পৃথিবীতে আমরা যেসব সমস্যার মুখোমুখি হই। এবারে পরের প্রশ্নটা করুন।
ডক্টর নায়েক, আমার প্রশ্নটা হল, বিগত 1400 বছরে শুধুমাত্র পুরুষ ওলামারাই কোরআন আর হাদিসের ব্যাখ্যা দিয়েছেন, আর আপনি আপনার লেকচারে একথা বলেছিলেন যে আয়েশা তিনি একজন বিশেষজ্ঞ ছিলেন আর অনেক হাদিসের ব্যাখ্যা দিয়েছেন। আমার প্রশ্নটা হল, এখনকার দিনে এই পৃথিবীতে কতজন মহিলা ওলামা বা বিশেষজ্ঞ আছেন যারা কোরআন ও হাদিসের ব্যাখ্যা দিতে পারবেন? বর্তমানে কতজন, এখানে পার্সেন্টেজটা কত? আর একটা বিষয়, আর এটা বলেই শেষ করছি, এই প্রশ্নটা করার কারণ হল বাংলাদেশের তসলিমা নাসরিন, তিনি যখন পুরুষদের বিরুদ্ধে একটা বই লিখলেন, মাওলানারা চেঁচামেচি শুরু করে দিল, কিন্তু সে সময় অন্য কোনো মহিলা ওলামাই তসলিমা নাসরিনের পাশে এসে দাঁড়ায়নি বা তার সমালোচনা করেনি। তসলিমার কথাগুলো তো আমরা সব জানি না, কারণ আমরা এই ইন্ডিয়ায় বসে সব জানতে পারছি না, অথবা পাকিস্তান থেকে অথবা ব্যাঙ্গালোর থেকেও জানতে পারছি না। তাহলে এখানে তসলিমার সাথে যেটা করা হচ্ছে, আচ্ছা এক মিনিট, এক মিনিট, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ছোট করে বলছি,
না বললেও চলবে।
বর্তমানে পৃথিবীতে কতজন মহিলা ওলামা আছে যারা কোরআন আর হাদিসের ব্যাখ্যা দিতে পারবে, আর পুরুষদের তুলনায় মহিলাদের পার্সেন্টেজ কত? ধন্যবাদ
আঙ্কেল, আপনি প্রশ্ন করলেন, আপনি মেনে নিচ্ছেন যে নবীজির সময়ে অনেক মহিলা ওলামা ছিলেন, তারা শুধু হাদিসের ব্যাখ্যাই করেননি, তারা সেগুলো মনে রেখেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বর্ণনা দিয়েছেন, সব মিলিয়ে 2210টি হাদিসের তিনি নিজেই বর্ণনা দিয়েছেন। এখন আপনার প্রশ্নটা হল, বর্তমানে পৃথিবীতে কতজন মহিলা ওলামা আছেন, পার্সেন্টেজটা জানতে চাচ্ছেন। এমন অনেক মহিলা ওলামা আছেন, এরকম অনেক মুসলিম সংস্থায় আছে বোম্বেতে, এছাড়াও আছে দারুল উলমে নাদওয়াতে, আরও অনেক জায়গায় আছে, বোম্বেতে আছে ইসলাউল বানাত, অনেক মুসলিম সংস্থায় আছে যেখানে অনেক মহিলা ওলামা আছেন। পার্সেন্টেজটা বলতে পারবো না, সেটা জানি না, তবে অনেক মহিলাই আছেন, অনেক। এবার আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিচ্ছি, কেন কোনো মহিলা সে সময় এসে দাঁড়ায়নি তসলিমা নাসরিনের পাশে? আমি আপনাকে প্রশ্ন করি, তার পাশে কি দাঁড়ানো উচিত? তসলিমা নাসরিনের প্রসঙ্গে যদি আমার মতামত জানতে চান, তাহলে এই ক্যাসেটটা বাইরে কিনতে পাবেন। এই ক্যাসেটে আমি বিতর্ক করেছি, আর বোম্বে ইউনিয়ন অব জার্নালিস্ট এই বিতর্কের ব্যবস্থা করেছিল। সেখানে আমার বিপক্ষে ছিলেন ডক্টর বিয়াস, ফাদার প্যারেরা এবং অশোক সাহানি, যিনি মারাঠিতে লজ্জা বইটার অনুবাদ করেছেন।
আমরাও সেখানে ছিলাম,
আর তখন অনেক লোকই বলেছে, অনেকে আমাকে বলেছে ওই অনুষ্ঠানে যাবেন না, গেলে আপনার সমস্যা হবে, তারা আপনাকে ভুল বুঝবে, আর আমিও দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। অবশেষে আমার বাবা আমাকে বললেন, তুমি আল্লাহর নাম নিয়ে সেখানে যাও, এবং আমি গেলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুধু আল্লাহর সাহায্য পেয়েছিলাম বলেই সেদিন আমি সফল হয়েছিলাম। আমি এতটাই সফল হয়েছিলাম যে একটা পেপারও খবরটা ছাপা হয়নি, জানেন আপনারা, একটা পেপারও না। সেখানে ছিল টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস ছিল, মহানগর ছিল, নিখিল ওয়াগলা নিজে সেখানে ছিলেন, ইউটিআই পিটিআই এর মুখপাত্ররাও সেখানে ছিলেন, কেউ খবরটা ছাপায়নি। কেন? কারণ তারা যা চেয়েছিল আমি সেটা বলিনি, তারা যেটা চেয়েছিল আমি যদি সেভাবে বলতাম তাহলে হেডলাইন হতো ইসলামিক বিশেষজ্ঞ ডক্টর জাকির নায়েক ইত্যাদি ইত্যাদি। যেহেতু তাদের চাহিদা মতো কথা বলিনি, ছাপাও হয়নি। বিস্তারিত জানতে চাইলে এই ক্যাসেটটা দেখলে জানতে পারবেন।
এবারে প্রশ্ন চিরকুট থেকে, এই প্রশ্নটা করেছেন জেনিফার, প্রশ্নটা হল, এটা কি শুধু স্বামীর অধিকার যে তিন তালাক বললে তালাক হয়ে যাবে? আর এখানে একজন মহিলা যদি তালাক চান তাহলে তাকে কি করতে হবে?
বোন, আপনি প্রশ্ন করেছেন যে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে। আপনি তিন তালাক সম্পর্কে জানতে চাননি, সেটার উত্তরটা অবশ্য আলাদা। আপনার প্রশ্ন হচ্ছে স্বামী তালাক দিতে পারে, স্ত্রী কি তালাক দিতে পারেন, সে ডিভোর্স দিতে পারে কি না? একজন মহিলা তালাক দিতে পারে না, কারণ একজন পুরুষ তার স্ত্রীকে ডিভোর্স দিলে আরবিতে সেটাকে বলে তালাক, স্বামী স্ত্রীকে তালাক দেয়। তবে একজন মহিলা ডিভোর্স দিতে পারে। ইসলাম ধর্মে পাঁচ ধরনের বিবাহ বিচ্ছেদ আছে। প্রথমটা হচ্ছে যখন দুজনেই এই বিবাহ বিচ্ছেদে সম্মতি দেবে, স্বামী স্ত্রী দুজনেই, তারা দুজনেই বলবে আমাদের মধ্যে মিল হচ্ছে না, আলাদা হয়ে যায়। দ্বিতীয়টা হচ্ছে যেখানে শুধুমাত্র স্বামীর ইচ্ছাতেই বিবাহ বিচ্ছেদ, এটাই তালাক, এখানে তাকে দেনমোহর শোধ করতে হবে, যদি না দিয়ে থাকে তাহলে তাকে শোধ করতে হবে, অন্যান্য উপহারগুলো স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে। তৃতীয় টাইপ যেখানে স্ত্রীর ইচ্ছাতেই বিবাহ বিচ্ছেদ হয়, আবারও বলছি স্ত্রীর ইচ্ছাতেই শুধু বিবাহ বিচ্ছেদ, যদি এই ব্যাপারটা তার বিয়ের চুক্তিনামায় উল্লেখ থাকে। যদি তার নিকানামায় এই কথাটার উল্লেখ থাকে বিয়ের চুক্তিনামায় যে সেই মহিলা ইচ্ছে করলে ডিভোর্স দিতে পারবেন, এটাকে বলা হয় ইসমা। আমি কখনো ইসমা নিয়ে কাউকে কথা বলতে শুনিনি, এটাকে বলা হয় ইসমা। একজন মহিলাও ডিভোর্স অথবা ইসমা দিতে পারেন। চতুর্থ টাইপ হচ্ছে যদি স্বামীর ব্যবহার খারাপ হয় অথবা স্ত্রীকে সমান অধিকার না দেয়, তাহলে সেই মহিলা একজন কাজীর কাছে যাবেন, তারপর বিবাহ বিচ্ছেদ নেবেন, এটাকে বলা হয় নিকাহে ফাস্ত। এখানে কাজী এটা ঠিক করবেন, তিনি স্বামীকে পুরো দেনমোহর অথবা আংশিক প্রদানের নির্দেশ দিতে পারেন। শেষ নিয়মটা হল কুলা, যে ধরে নিলাম স্বামী লোকটা একজন ভালো স্বামী, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর কোনো অভিযোগ নেই, তবে ব্যক্তিগত কারণে সে তার স্বামীকে পছন্দ করে না, তখনই সেই মহিলা তার স্বামীকে বলতে পারেন তাকে ডিভোর্স দেওয়ার জন্য, আর এটাকে বলা হয় কুলা। তবে খুব কম মানুষই এমন কথা বলে যে স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিচ্ছে। বেশ কিছু ওলামা বিবাহ বিচ্ছেদকে এই পাঁচ ভাগে ভাগ করেছেন, সব মিলিয়ে দুই বা তিনটা টাইপ। তবে সব মিলিয়ে ইসলামের বিবাহ বিচ্ছেদের পাঁচটি শ্রেণী বিভাগ আছে। আশা করি উত্তরটা পেয়েছেন।
এবারের প্রশ্নটাও চিরকুট থেকে, তারপর আমরা মাইকের একটা প্রশ্নের উত্তর দেব। ডক্টর জাকিরকে বলবো খুব সংক্ষেপে উত্তর দিতে যে মহিলাদের মসজিদে ঢোকার অনুমতি নেই কেন।
প্রশ্ন করা হয়েছে মহিলারা কেন মসজিদে যেতে পারে না, সংক্ষেপে বলাটা খুবই কঠিন। পবিত্র কোরআন বা সহি হাদিসে এমন কোনো কথা নেই যাতে মহিলাদের মসজিদে যেতে বারণ করা হয়েছে। কিছু লোক এটা হাদিসের কথা বলেন যে নবীজি বলেছেন মহিলাদের জন্য মসজিদে যেতে বাড়িতেই নামাজ পড়া ভালো, তাদের জন্য বাড়ির সামনের ঘর বাদ দিয়ে কোনো ভেতরের ঘরে নামাজ পড়া ভালো। তারা শুধু একটা হাদিসের উদ্ধৃতি দেন, অন্য হাদিসগুলো আর ভালো করে দেখেন না। আমাদের এই হাদিসটার প্রসঙ্গ বুঝতে হবে। নবীজি আরো বলেছেন তোমরা যখন জামাতে সালাত আদায় করবে 27 গুণ বেশি সওয়াব পাবে। তখন একজন মহিলা নবীজিকে বলল আমাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদের ঘরের কাজ করতে হয়, এগুলো ফেলে মসজিদে যায় কিভাবে? নবীজি তখন সেই মহিলাকে বললেন কোন মহিলা ঘরে নামাজ পড়লে সেটা মসজিদের চেয়ে ভালো, তাদের জন্য ঘরের ভেতরে নামাজ পড়াটাই উত্তম, যেহেতু তারা ঘরের কাজকর্ম করবে তারাও একই পরিমাণ সওয়াব পাবে। এমন অনেক হাদিস আছে যেগুলো প্রমাণ করে মহিলাদের কখনো মসজিদে যেতে বারণ করা হয়নি। একটা হাদিস এমন বলছে যে আল্লাহ তাআলার কোনো ভৃত্যকে মহিলা হলেও মসজিদে ঢুকতে বাধা দিও না। আরেকটা হাদিস বলছে নবীজি স্বামীদের আদেশ দিয়েছেন তোমাদের স্ত্রীরা মসজিদে যেতে চাইলে তাদের বাধা দিও না। এমন আরো অনেক হাদিস আছে, আমি এখানে বিস্তারিত বলছি না। তবে ইসলাম মহিলাদেরকে মসজিদে ঢোকার অনুমতি দিয়েছে, কিন্তু সেই মসজিদে আলাদা ও সমান ব্যবস্থা থাকবে। আমরা পুরুষ ও নারী অবাধে মেলামেশা বিশ্বাস করি না। কেন বিশ্বাস করি না সেটা আমি আগেও বলেছি, যদি পুরুষ ও নারী অবাধে মেলামেশা করে তাহলে অন্যান্য ধর্মীয় স্থানে যাওয়া হয়, এখানেও তাই হবে, লোকজন প্রার্থনার বদলে মহিলাদের উত্তক্ত করতে যায় সেখানে। সেজন্য ইসলাম পুরুষ ও নারীর অবাধ মেলামেশাকে অনুমতি দেয় না। পুরুষ ও নারীর জন্য আলাদা ব্যবস্থা থাকবে, পুরুষ ও নারীর ওযু করার জন্য আলাদা ব্যবস্থা থাকবে, মসজিদে তারা আলাদা হয়ে দাঁড়াবে, আর মহিলারা সামনের দিকে থাকবে না, কারণ মহিলারা সামনে থাকলে স্বাভাবিকভাবেই পুরুষদের নামাজে সমস্যা হবে, আর নামাজ পড়ার সময় আমরা কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াই। মেডিকেল ডাক্তাররা আমাদের বলেন যে মহিলাদের শরীরে তাপমাত্রা পুরুষের চাইতে 1 ডিগ্রি বেশি হয়, পাশে কোনো মহিলা দাঁড়ালে অনুভূতিটা তখন অন্যরকম হবে, আর তখন আপনি তখন আল্লাহ সুবহানাহু তাআলার উপর মনোযোগ না দিয়ে সেই মহিলার উপর মনোযোগ দেবেন। আর সেজন্য ইসলাম অনুযায়ী মহিলারা নামাজে পেছনে দাঁড়াবে। সৌদি আরব লন্ডনে দেখবেন মহিলারা মসজিদে নামাজ পড়ছে, আমেরিকাতেও মহিলারা মসজিদে নামাজ পড়ে, এমনটা দেখবেন শুধু ইন্ডিয়াতে, তারা মসজিদে যায় না, আশেপাশের দেশগুলোতে এমনটা দেখবেন, হারাম শরীফে দেখবেন, মক্কা শহরে মসজিদে নববী সেখানেও যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ ইন্ডিয়াতে এখন কিছু মসজিদ হচ্ছে, বোম্বেতেও, যেখানে মহিলারা গিয়ে নামাজ পড়তে পারেন, আশা করি অন্য মসজিদেও শুরু হবে।
ধন্যবাদ। এবারে পরের প্রশ্ন।
এক্সকিউজ মি, আমি একটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নটা কলেজ অফ সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্টদের পক্ষ থেকে। আজকের আলোচনার বিষয় হল ইসলামে নারীর অধিকার, তবে আমার মনে হয়েছে যে এই অনুষ্ঠানটা আসলে এখানকার পুরুষ শ্রোতাদের জন্যই হচ্ছে। যদি এই বিষয়টা নিয়ে কোনো বিতর্কে আসতে চান, তাহলে সেই বিতর্কটা আপনারা সারা জীবন ধরেই করে যেতে পারবেন।
আপনি আপনার প্রশ্নটা করেন, দেখি উত্তর দেওয়া যায় কিনা।
এই প্রশ্নটা
আমাদের হাতে সময় কম,
আচ্ছা
তাই তাড়াতাড়ি প্রশ্নটা করেন।
আচ্ছা, আমার এই প্রশ্নটা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কাছে। আপনাদের অনুষ্ঠানের বিষয়টা হলো ইসলাম ধর্মে নারীর অধিকার, তাহলে আপনাদের স্টেজের উপরে কোনো মহিলা নেই কেন? স্টেজের উপরে কেন শুধুমাত্র পুরুষরাই বসে আছে? এই ব্যাপারটা আসলে এখানে উপস্থিত মহিলা শ্রোতাদেরকে কোনোভাবে সন্তুষ্ট করতে পারছে না।
বোন, আপনি প্রশ্ন করলেন যে আজকের এই অনুষ্ঠানের স্টেজের উপরে কোনো মহিলা নেই কেন? কারণ এই অনুষ্ঠানে কোনো মহিলা বক্তা নেই বোন। আমাদের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে প্রত্যেক শুক্রবার একটা অনুষ্ঠান হয় যেখানে মহিলা বক্তা থাকেন আর তারাই কথা বলেন। আজকে আমি এই অনুষ্ঠানের বক্তা, আর আমি একজন পুরুষ, আলহামদুলিল্লাহ, আমি কোনো মহিলা নই। আর এখানে আজকের প্রধান অতিথি তিনিও পুরুষ আলহামদুলিল্লাহ, জাস্টিস MM কাজী। আর কোঅর্ডিনেটর সবাই পুরুষ। আমাদের অনেক অনুষ্ঠান আছে যেখানে মহিলা বক্তারা বিভিন্ন লেকচার দেন আর সেখানে প্রধান অতিথিও মহিলা। ইনশাল্লাহ ভবিষ্যতে এমন কোনো অনুষ্ঠান হলে আপনাকে আমন্ত্রণ জানাবো।
এবারে প্রশ্ন চিরকুটে। একজন পুরুষ দ্বিতীয়বার বিয়ে করতে চাইলে কি প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে আবশ্যিক?
প্রশ্ন করা হয়েছে কেউ দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর কাছে অনুমতি নেয়া, এটা কি আবশ্যিক? স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যিক নয়, কারণ পবিত্রকরণ বলছে শুধু একটা শর্তেই একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারবে, সেটা হচ্ছে স্ত্রীদের সাথে তাকে সুবিচার করতে হবে। তবে এক্ষেত্রে তার জন্য অনুমতি নেওয়াটাই উত্তম। আর দ্বিতীয় বিয়ের আগে প্রথম স্ত্রীকে জানানো তার কর্তব্য, কারণ ইসলাম বলছে যদি আপনার একাধিক স্ত্রী থাকে আপনাকে সুবিচার করতে হবে। আর প্রথম স্ত্রী যদি অনুমতি দিয়ে থাকে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে স্বামী আর স্ত্রীদের মধ্যে সম্পর্কটা খুবই ভালো হবে। তবে এটা আবশ্যক নয় শুধু একটা ক্ষেত্র বাদে, যদি তার স্ত্রী একথা নিকানামায় উল্লেখ করে যে আমি যতদিন থাকবো ততদিন তুমি অন্য কাউকে বিয়ে করবে না, সেক্ষেত্রে স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়া আবশ্যিক। এটা বাদে অন্যান্য সব ক্ষেত্রে এটা আবশ্যিক না, তবে নিলে ভালো।
এবারে প্রশ্ন পুরুষদের মধ্য থেকে।
আমার নাম মোহাম্মদ আবরার হোসেন। ইসলামে নারী পুরুষের একসাথে কাজ করার অনুমতি নেই, তাহলে অতীতে তারা কিভাবে একসাথে যুদ্ধ করত?
ভাই, আপনি প্রশ্ন করলেন যে ইসলাম নারী পুরুষের অবাধ মেলামেশাকে অনুমতি দেয় না, তারা যুদ্ধক্ষেত্রে অবাধে কিভাবে মেলামেশা করত? আমার লেকচার যদি আপনি ভালো করে শুনে থাকেন যে যুদ্ধের সময়ও মহিলারা হিজাব পালন করত, সেখানে কিছুটা শিথিলতা ছিল। সহিহ বুখারীতে দেখবেন বলা হয়েছে যুদ্ধের সময় মহিলাদের পা দেখা যেত, অন্য সময় পাও ঢাকা থাকত, এমন কিছু ছাড় দেওয়া হয়েছে। আর যুদ্ধের সময় মহিলারা এমনকি ঘোড়ার পিঠেও চড়ত, তখন পা দেখা যেত। ইসলামে এই ছাড়টা দেয়া হয়েছে। তবে আমেরিকান আর্মির মতো নারী পুরুষ অবাধে মেলামেশা করত না, তখনও তারা ইসলামিক হিজাব ও নিয়মকানুন মেনে চলত।
এবারের প্রশ্ন চিরকুট থেকে। ভিডিও কালচার, সিনেমা, গান, ম্যাগাজিন, কো এডুকেশন, এগুলো আমাদের সমাজে অবাধ যৌনতার পথ খুলে দিয়েছে। এমন অবস্থায় আমাদের সন্তানদের, বিশেষ করে মেয়েদেরকে কি তাদের নিজেদের পছন্দ মতো বিয়ে করতে দেওয়া উচিত? প্রশ্নটা করেছেন মোহাম্মদ আসলাম গাজী।
ভাই, আপনি প্রশ্ন করেছেন যে বিজ্ঞান আর প্রযুক্তির উন্নতির কারণে সিনেমা ভিডিওতে অশ্লীল যৌনতা দেখা যায়, এমন পরিস্থিতিতে আমাদের মেয়েদের কি নিজ পছন্দে বিয়ে করতে দেওয়া উচিত? আমি আগেও বলেছি যে বাবা মা সন্তানদের পথ দেখাবেন, মেয়েকে বিয়ে করার জন্য নির্দেশ দিতে পারেন, তবে জোর করতে পারবেন না। এটা কিভাবে জানবেন যে বাবা মা সবসময় সঠিক? তাই ইসলাম আমাদের বলছে যে বাবা মা সন্তানদের বিয়ের ব্যাপারে নির্দেশ দিতে পারেন, কিন্তু জোর করতে পারবেন না। কারণ এখানে আপনাদের মেয়েই তার স্বামীর সাথে থাকবে, আপনারা নন।
এবারে আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন মহিলাদের মধ্য থেকে।
আসসালামু আলাইকুম, আমি মিসেস রাজিয়া খান। ইসলামের আইন অনুযায়ী শুধুমাত্র বাবাই হলেন পরিবারের অভিভাবক, কেন?
বোন, আপনি প্রশ্ন করলেন যে ইসলামের আইন অনুযায়ী শুধু বাবাই পরিবারের কর্তা, এটা ভুল বোন। ইসলামিক শরিয়া অনুযায়ী কোন সন্তান তার শৈশবকালে আনুমানিক 7 বছর বয়স, 7 বছরের কম বয়স হলে মা হবেন তার অভিভাবক। কারণ সন্তানের শৈশবকালে মায়ের দায়িত্ব বাবার দায়িত্বের চেয়ে বেশি হয়, পরবর্তীতে তার অভিভাবক হন বাবা, তারপর প্রাপ্তবয়স্ক হলে এটা তখন সেই সন্তান নিজেই, এটা ঠিক করবে সে কার সঙ্গে থাকবে। তবে এ অবস্থায় ইসলাম বলে যে সেই সন্তান যার কাছেই থাকুক না কেন, হোক সে বাবা বা মা, তখন সে দুজনের সাথেই দেখা করতে পারবে। আশা করি উত্তরটা পেয়েছেন।
আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার এ হাতে এখনো অনেক প্রশ্ন আছে, অনেকে এখনো প্রশ্ন করার জন্য দাঁড়িয়ে আছেন। আমরা দুঃখিত, অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, কারণ আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আমরা আপনাদের IRF এ স্বাগত জানাচ্ছি, সেখানে আপনাদের প্রশ্নের উত্তর পাবেন। আর বিনয়ের সাথে বলছি, আমরা আপনাদের সবগুলো প্রশ্নেরই উত্তর দিতে চাই, সময়ের স্বল্পতার কারণে সেটা পারলাম না। সবাইকে ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি জাস্টিস কাজীকে এবং সম্মানিত অতিথিদের যারা আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি এখানকার ম্যানেজমেন্ট আর ভিডিও টিমকে। আজকের অনুষ্ঠানের সাথে জড়িত সব কলা কুশলীকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাজাকাল্লাহ খায়।